শুনছেন সব সময় জাগো এফএম 94.4। আমি আরজে উদয় আছি আপনার সাথে। এই মুহূর্তে যে বা যারা শুনছেন আমাদেরকে জাগো এফএম 94.4 এ আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রাতের আয়োজন ভূত স্টুডিওতে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কে কোথা থেকে বলছেন অবশ্যই আমাদেরকে এসএমএস এ কিংবা ফেসবুকে কমেন্টে জানাবেন। আজকের এই এপিসোডটি একটু ডিফারেন্ট টাইপের হবে, কারণ আজকে অনেকদিন পর আমি এসেছি আবার আপনাকে এন্টারটেইন করার জন্য ভূত স্টুডিওতে কিছু ভিন্ন রকমের অভিজ্ঞতা নিয়ে। আমার সাথে আজকে বরাবরের মতোই বেশ কিছু স্টোরি টেলার থাকবেন, যারা তাদের জীবনের কিংবা তাদের কালেক্টেড কিছু ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে এই এপিসোডে। আপনি একজন অডিয়েন্স, আপনি আপনার জায়গা থেকে যদি আমাকে একটু জানান দেন যে আমি অমুক জায়গা থেকে বসবাস করছি, আমি অমুক জায়গা থেকে বলছি, তোমার অনুষ্ঠান আমি শুনছি, এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আজকাল কেউ কমিউনিকেশন করতে চায় না স্বার্থ ছাড়া, সেখানে আপনি যদি একটু স্বার্থের বাহিরে এসে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে চলতি পথে একটা টুক করে এসএমএস করে দেন কিংবা টুক করে আমাকে কমেন্ট করে দেন ফেসবুকে, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার জন্য কি করবেন, মোবাইলের মেসেজ শ্রেণীকে টাইপ করবেন JFM, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনি কোথা থেকে বলছেন একটু মেনশন করবেন, ঢাকা, কুমিল্লা না চট্টগ্রাম না ময়মনসিংহ না সাভার লিখে দিবেন, স্পেস দিয়ে আপনার মনের কথাটা লিখবেন। লিখতেই পারেন যে আজকের এপিসোডটা একদম বকওয়াস, আবার লিখতে পারেন না অনেকদিন পর উদয়কে দেখছি ভালোই লাগছে, কিংবা আজকের এই স্টোরি টেলারের এই গল্পটা তোমার ভালো লাগলো, লিখে পাঠান আমাকে 269-69 এই নম্বরে। ফেসবুকে অনুষ্ঠান এখন লাইভ চলে www.facebook.com/jagofmpage, সো এখানটাতে আসতে পারেন, আরজি উদয় পেজও লাইভ চলতেছে, যে যেখান থেকে দেখছেন লাইভে নিচে কমেন্ট করতে পারেন, কমেন্টগুলো আমি অনুষ্ঠানের চলাকালীন সময়ে মাঝে মধ্যে পড়বার চেষ্টা করব। লাইভটা যারা খুব করে ভালোবাসেন আমার এই অনুষ্ঠানটাকে একটু শেয়ার করবেন, বিকজ শেয়ার ছাড়া আজকাল কোনো কিছু ছড়ায় না মানুষের কাছে। সো আপনার একটা ছোট্ট শেয়ার, বাংলাদেশের এফএম রেডিও যে এখনো জেগে আছে, এখনো যে ভূত স্টুডিও কিংবা আরজি উদয় বন্ধুদের সাথে আছে, সেটা একটু জানান দেয়। সো আপনি আমার নতুন কিংবা পুরনো যে বন্ধুই হন না কেন, ছোট্ট করে চেয়ে নিচ্ছি এই লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। ফেসবুকে আপনি আমাদেরকে পাচ্ছেন, ইউটিউবে কি আমরা নাই, অবশ্যই আছি, বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল এফএম রেডিওর ইউটিউব চ্যানেল, যেটি প্রথম গোল্ডেন প্লে বাটন পেয়েছিল সেই চ্যানেলটিতে অবশ্যই অনুষ্ঠানটি লাইভ হয়। ইয়েস, জাগো এফএম এর ইউটিউব চ্যানেল, যেটি বাংলাদেশের প্রথম এফএম রেডিও স্টেশন ছিল যার গোল্ডেন প্লে বাটন পাওয়ার সৌভাগ্য হয়েছিল। এরপরে হয়তো অনেক রেডিও এসেছে, তারা হয়তো পেয়েছে, বাট আমরা প্রথম, তো একটা প্রথম যে কোনো জিনিসের একটা স্বাদ বেশি থাকে, সেই স্বাদটা আমরা এখনো মানে পাই যখন আপনারা সেখানে আমাদের সাথে সাবস্ক্রাইব করেন, আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখেন। সো অলরেডি ইউটিউবে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন, youtube.com/jagofm এই চ্যানেলটাতে। সো সেখানে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড রাইট নাও নেক্সট এপিসোডে যদি আপনি থাকতে চান হট সিটে এবং বসতে চান, বলতে চান আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো, তাহলে কি করবেন, সিম্পল, আপনার থাকা মোবাইল ফোন তার মেসেজ শুনে চলে যাবেন, গিয়ে ট্যাপ করে ফেলবেন RBS, RBS টা একসাথে লিখলেন, স্পেস দিয়ে নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন, আর একটা স্পেস দিয়ে প্রফেশন টাইপ করুন, চারটা জিনিস। যারা এখানে আসবেন, যাদের কাছে স্টোরি আছে অ্যান্ড আপনার মনে হয় ইয়েস আই নিড এক্সপিরিয়েন্স, আমার একটা এক্সপিরিয়েন্স দরকার যে রেডিওতে কিভাবে গল্প বলে লোকে, আমি তো জানি আমার কাছে ভৌতিক গল্প আছে, তাহলে আসেন না কেন ব্রো, আসেন, ছেলে হন, মেয়ে হন, পুরুষ হন, নারী হন, স্টুডেন্ট, পেশাজীবী, যে কেউ এখানে আসতে পারেন। নিয়ম কি, মোবাইলটা হাতে নিবেন, মেসেজ শুনে টাইপ করবেন RBS একসাথে, স্পেস নিজের নাম লিখেন, আপনার নাম, স্পেস আপনার লোকেশন মানে কোন এলাকায় থাকেন, আর একটা স্পেস আপনার প্রফেশন মানে আপনি কি করেন, স্টুডেন্ট হলে মেনশন করতে হবে স্টুডেন্ট অফ কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসা লিখলেন, এরপরে এসএমএসটা পাঠিয়ে দিবেন আমাকে 26969 নম্বরে। জব করলে জবটা লিখলেন, কি জব করেন সেটা ইম্পর্টেন্ট না, জব লিখলেই চলবে, হাউস ওয়াইফ যারা রয়েছেন তিনিও হাউস ওয়াইফ শব্দটা লিখতেই পারেন, লিখে পাঠাতে পারেন 26969 নম্বরে। অবশ্যই আপনার নিজের মোবাইল থেকে এসএমএস করবেন, কারণ আমাদের টিম মেম্বাররা দু একদিনের মধ্যে আপনাকে ওই নম্বরে ফোন করবে, প্রথমে ফোনে আপনার স্টোরিগুলো শুনবে, আর সেটা যদি প্রচারযোগ্য হয় নেক্সট এপিসোডে আপনাকে আমরা ইনভাইট করব আমাদের হটসিটে। এবং এই হটসিটটার জন্য অনেক অনেক বন্ধু ওয়েট করে প্রত্যেক সপ্তাহে যে এইবার কারা আসবে, কে কোন এলাকা থেকে আসবে, এটার মধ্যে একটা প্রতিযোগিতা চলে। সেদিন আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাকে বললো গাজীপুরের এক ভাই, ভাই আমাদের গাজীপুরে কিন্তু আপনার প্রচুর বন্ধু এবং আমরা প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ দেখি যে গাজীপুর থেকে গেছে কিনা। তখন আমি বুঝলাম যে গাজীপুরের বন্ধুদের মধ্যে ভূত স্টুডিও নিয়ে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। কুমিল্লাতে কিছুদিন আগে আমাদের টিম মেম্বার গিয়েছিল, তারাও সেফ কথা বললো যে কুমিল্লা থেকেও কিন্তু প্রচুর রেজিস্ট্রেশন আসতেছে, ওনারাও এখানে আসতে চান, আর ঢাকাবাসী তো শুরু থেকেই আমাদের সাথে আছে, কারণ ঢাকা সিটিতে জাগো এফএম 94.4 তার লিসনারদের কথা ভেবে সবসময় অনুষ্ঠানগুলো তৈরি করে থাকে। কুমিল্লা চট্টগ্রামের বন্ধুদেরকে বলতে চাই, চট্টগ্রামে আসেন, আপনি হয়তো ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কোনো এক সময় ঢাকায় আসবেন, যখনই আসবেন আগে একটা রেজিস্ট্রেশন করে দেন, আমি অমুক সপ্তাহে ঢাকায় আসবো গল্প বলতে, আমার তো প্ল্যানিং আছে, আমি তো ঢাকাতে একটা পরীক্ষা দিতে যাচ্ছি, কিংবা আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছি, কিংবা আমি আত্মীয়ের বাসায় আসছি, আমার কাছে গল্পও আছে, সবসময় তো ঢাকায় আসা হয় না, এবার আমি যাচ্ছি, এক সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করে দিলাম, আমার টিম মেম্বার আপনাকে ফোন দিলে বললেন যে আমি আগামী সপ্তাহে যাবো ঢাকাতে, এই জন্য আগে রেজিস্ট্রেশন করে রাখছি, আমি কিন্তু আপনাদের গল্প বলতে চাই। মিনিমাম গল্পের সংখ্যা হতে হবে তিনের অধিক, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ তিনটা হলে খুব ভালো, চারটা হলে আরো ভালো, পাঁচটা হলে তো সুপার লেভেল। কারণ আমরা গল্প শোনাতে চাই না, মানুষকে অভিজ্ঞতা শোনাতে চাই। হতে পারে এই অভিজ্ঞতাগুলো আপনার নিজের, আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার, কিংবা আপনি কোনো একটা হন্টেড প্লেসে পৌঁছে গেছিলেন, কিংবা কোনো একটা ঘটনা আপনার সাথে মাঝে সাথে ঘটে গেছিল সেটা বলতে চান। অথবা এমনও হতে পারে আপনার বাবা মা ভাই বোন আপনার বন্ধু বান্ধবদের সাথে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা তারা কখনো রেডিওতে এসে বলবে না, কিন্তু আপনার সাথে শেয়ার করছিল, আর সেই ঘটনাগুলো আপনি কালেক্ট করেছেন। এরকম তিন চারটা ঘটনা আপনি জানেন, আপনি রেডিওতে তাদের পক্ষে এসে ঘটনাগুলো বলেন। আমরা শুনতে চাই আমাদের এই ধরনের ব্ল্যাক বা ম্যাজিকের ঘটনা, ভৌতিক ঘটনা, ওই যেটা প্যারানর্মাল, যেটা শ্মশান ঘাটের ঘটনা, কোন একটা রাত যেটা একেবারে নির্ঘুম রাত কেটেছে আপনার, কারণ আপনার সাথে ঘটে গেছে প্যারানর্মাল কিছু ঘটনা, প্রবাসেও হতে পারে সেই ঘটনাটা, আপনি যদি রেডিওতে এসে লাইভ বলতে চান, প্লিজ প্লিজ এন্ড প্লিজ রেজিস্ট্রেশন করেন, আমরা ওয়েট করছি আপনার জন্য। ফুট স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পদাদা। এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে, ওই যে প্রথমবার যখন আপনি প্যারানর্মাল ঘটনাটা আপনার সাথে ঘটছিল আপনি এটা কনফিউশনে ভুগছিলেন না যে এটা কি আসলে, এটা ঘটনাটা কি হয়েছিল, এটা কি আসলে আদৌ আমার সাথে ঘটছিল না কি ভাবলাম আমি সবসময় এগুলো নিয়ে ভাবি এই জন্য হয়েছে, এরকম একটা কনফিউশন কাজ করে। এরকম একটা কনফিউশন কিন্তু প্রাণ পদাটাতেও আছে। এটা বিস্কিট না চিপস, অনেকে কনফিউজ হয়ে যায়, এটা রিজন আছে। এটা আমি পার্সোনালি মনে করি যে এটা মানে এটার যে ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, বাট বাইট দেওয়ার পর মনে হয় না এটা তো আসলে বিস্কিট। সো চিপস না বিস্কিট এরকম কনফিউশন আপনি ভুগবেন প্রাণ পটাটা নিয়ে, বাট খেতে আপনার ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি। যারা ট্রাই করেন না ট্রাই করে দেখেন। চলেন আমাদের এই সপ্তাহে যে প্রথম গেস্ট তার সাথে আমরা এখন পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার বন্ধু?
মোহাম্মদ নুরুজ্জামান।
নুরুজ্জামান ভাই মাইকের কাছে চলে আসবো, আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে? নুরুজ্জামান কি করেন আপনি?
আমার পড়াশোনা শেষ, আমি ঢাকাতে কোচিং করি জবের জন্য।
আচ্ছা,
প্লাস বিসিএস এর জন্য।
বিসিএস এর জন্য, চমৎকার। আমাদের ভূত স্টুডিও শুনতে আপনার কেমন লাগে?
অনেক ভালো লাগে,
অনেক ভালো লাগে। কতদিন যাবত আপনি শুনছেন এই অনুষ্ঠান?
আমি চার বছর যাবত
আপনি আমাদের সাথে আছেন। ফাইনালি আজকে আসার ইচ্ছেটা কেন হলো?
আজকে আসার ইচ্ছাটা এই জন্য হলো, আমি দীর্ঘদিন থেকে আমি মানে এটাতে আসার অনেক আমার আগ্রহ, মানে এই জন্য আমি SMS করছিলাম, মানে রেজিস্ট্রেশন করছিলাম। আমি
এবার ব্যাটে বলে মিলে গেছে, আপনাকে ফোন দিয়েছে এবং আপনি গল্পগুলো বলছেন,
তখন ফোন দিয়েছে, তারপরে আমার তো আসলে
নাইস নাইস। নূর আপনার নাম, রাইট? সো আজকে আমরা নূরের কাছ থেকে বেশ কিছু স্টোরি শুনবো, এবং নূর কিন্তু ঢাকা শহরে আছে এই মুহূর্তে, জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং দীর্ঘ চার বছর যাবত সে এই অনুষ্ঠানটা নিয়মিত শোনে এবং অনেকবারই রেজিস্ট্রেশন করেছে। এর আগের গল্পগুলোর চাইতে এবারের গল্পগুলো আমাদের টিম মেম্বারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে, তাকে কিন্তু ইনভাইটও করেছে। সো ওয়াই নট আমরা এখন নূরকে দিয়ে স্টার্ট করি এবং নন স্টপ আজকে ভৌতিক গল্প শুনি। চলেন নূর, একদম শুরু থেকে শুনবো আপনার প্রথম অভিজ্ঞতাটা।
এটা আমার প্রথম ঘটনা, এটা আমার নিজের সাথে ঘটা, 2013 সালে এটা আমার সাথে ঘটছে। আমার একটা অভ্যাস ছিল আম কুড়ানো, আমের সিজন আসলে আমি আম কুড়াতে যেতাম। তো আমার সাথে সেদিন তিন চারজন বন্ধু ছিল, তো আমরা সবাই আম কুড়াতে গেছিলাম। আম কুড়ায় আসার পরে আমার সব বন্ধুরা চলে আসছিল, আমি একা ছিলাম, আমি নিজে আম কুড়াচ্ছিলাম। আম কুড়াতে কুড়াতে দেখতেছি যে আমার অনেক আম আমি পাইছি ওই দিন। তো আজান দেওয়ার কিছুক্ষণ আগে, 15-20 মিনিট আগে আমার সাথে ঘটনাটা ঘটছে, খুবই কৃতী একটা ঘটনা ঘটছিল আমার সাথে। তো আমি আম কুড়াচ্ছিলাম, পিছন দিক থেকে আমাকে কেউ ডাকতেছিল, তো আমি তাকায়নি, প্রথমবারে তাকায়নি, দ্বিতীয়বার আবারও আমাকে ডাকছে পিছন থেকে। তো তখন আমি পিছনে তাকাইছি, তাকায় দেখতেছিলাম যে কালো একটা অবয়ব দাঁড়িয়েছিল সেখানে, তো সেটা আমার দিকে ক্রমশ এগিয়ে আসতেছিল আমার দিকে। তো আমি তার চেহারাটা ঠিক বুঝতে পারতেছিলাম না, হঠাৎ আস্তে আস্তে সে বড় হয়ে যাচ্ছিল, অবয়বটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো তখন আমি প্রচন্ড ভয় পাইছিলাম, মানে অনেক ভয় পাইছিলাম। প্রচন্ড ভয় পাওয়ার পরে তো তখন আমি যা দোয়া কালাম সুরা আয়াতুল কুরসি যা যা পড়ার সব পড়ছিলাম। পড়ানোর পরে দেখতেছি যে আমি একটু মানে স্বস্তি ফিল করতেছি, দেখতেছি যে অবয়বটা আস্তে আস্তে ক্রমশ মানে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তারপরে আমি দেখতেছি কিছুক্ষণ পরে আজান দিয়ে দিছে, আমি তখন চলে আসতেছিলাম বাসার দিকে, তখন আমি চলে আসছি। বাসা আসার পরে আমার প্রচন্ড জ্বর আসছিল, প্রায় 3-4 দিন আমার শরীরে অনেক জ্বর ছিল। তারপরে পরে আমার বাবা মা তখন হুজুরের কাছে নিয়ে গেছিল আমাকে। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তখন অনেক মানে হুজুর অনেক কিছু দেখলো, দেখার পরে তিনি বলল যে ওটা আসলে একটা পেতনি ছিল, ওটা আপনার ছেলেকে আগে থেকে ফলো করে, কারণ আপনার ছেলে তো আম কুড়ানো অভ্যাস ছিল, তখন আপনি ছেলেকে আগে থেকে ফলো করত। তো তখন হচ্ছে তিনি হচ্ছে মানে যে সময় তিনি ওইটা বের হয়েছে, তখন তখন আপনার ছেলের উপরই তার চোখ পড়ছিল, এই জন্য আপনার ছেলেকে তখন মানে আটক করার চেষ্টা করছিল। তো তখন কয়েকদিন হুজুর তারপর পানি পড়া দিল, তেল পড়া দিল, সেগুলো আমি আসে বাসায় পানি পড়া খেলাম। কয়েক মানে কয়েকদিন ভালোই ছিলাম আমি, কয়েকদিন ভালো ছিলাম। এরপরে আমি মানে হাটে যাচ্ছিলাম, ওই দিনও রাত হয়ে গেছিল প্রায়, আস্তে আস্তে আমার এগারোটা বেজে গেছিল, এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল। সেই দিন অনেক হাওয়া দিতেছিল, মানে প্রচুর হাওয়া দিতেছিল, বাতাস হচ্ছিল সেই দিন। তো বাতাসটা মানে একটা অন্যরকম একটা বাতাস, মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো আওলা পাতাল একটা বাতাস হচ্ছিল ওই দিন। তো ওই দিন আমি আমি মানে যাচ্ছিলাম আর কি, বাসার দিকে যাচ্ছিলাম। তো বাসার দিকে যাইতে যাইতে হঠাৎ দেখতেছি যে আমার শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। তো আমি তখন মানে কি করবো, আমি তখন মনে হচ্ছে এক জায়গা থেকে নড়তে পারতেছি না, মানে আমার পা চলতেছিল না ওই সময়। তো আমি হঠাৎ ওখানে বসে গেছিলাম, বসে যাওয়ার পরে অনেক মানে বসে যাওয়ার পরে দেখতেছি যে আমার আর কোনো হুঁশ নেই। মনে হচ্ছে আমি কোথায় যাবো, আমি কি বাড়ির দিকে যাব না, মনে হচ্ছে আমি পথ গুলাই ফেলছি। এরপরে আমি উঠে আস্তে আস্তে হাঁটা ধরলাম, হাঁটার পরে মনে হচ্ছে আমি পথ গুলাই ফেলছি। তখন আমি ধীরে ধীরে যাচ্ছিলাম, যাওয়ার পরে মানে হঠাৎ আমি বাসার সামনে গিয়ে সেন্সলেস হয়ে গেছি। তো তখন আমি বাবা মাকে ডাকতেও পারিনি, মানে তখন আমাকে নিয়ে তারপরে আমার বাবা মা তখন আমাকে নিয়ে বাসায় নিয়ে গেল। তখন বাসায় নিয়ে যাওয়ার পরে তারপরে মানে তারপর আবার পুনরায় সেই হুজুরকে আবার ডাকা হলো। তখন হুজুর বলল যে আপনার ছেলের সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তো আপনি ছেলেকে সাবধানে রাখতে হবে আর যেখানে সেখানে বাহির হতে দেওয়া হবে না। তখন আমি মানে আমাকে এইসব বলার পরে আমি কয়েকদিন তো বাসায় মানে বাহিরে বেরই হয়নি। তখন তারপর থেকে মানে তারপরে মানে কয়েকদিন পরে তারপরে তারপরে হুজুর আবার আমাকে পুনরায় আবার আমাকে তিনি পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, তারপর সেগুলো আমি খেলাম। এবং পরে ডক্টরকেও ডক্টরের ওষুধ টষুধ খাইলাম। খাওয়ার পরে তখন হুজুর যেভাবে আমাকে চলতে বললো ওইভাবে চললাম। তারপরে কয়েকদিন পর থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালো হয়েছি। এই ছিল আমার প্রথম ঘটনা। এবার আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি, এটা আমার দাদুর সাথে ঘটা ঘটনা। আমার দাদু আগে মানে বিভিন্ন বিভিন্ন হাটে 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 গিয়ে আমার দাদু আগে বিভিন্ন জিনিস মানে বিক্রি করত, পাইকারি দামে মানে কিনতো, কিনে সেটা আবার বিক্রি করত। তো একদিন মিঠা পুকুর নামের একটা বাজারে গেছে আর কি, তিনি বাজার করার জন্য গেছে। তো ওই দিন বাসায় অনেক মানে গেস্ট আসছিল, আমার দাদুর বাসায় গেস্ট আসছিল, আমার দাদুর বোন আসছিল, বোনের জামাইরা আসছিল, ওই দিন গেস্ট আসছিল। তো আমার দাদু বাজার করে নিয়ে আসতেছিলেন। তো ওই দিন মানে রাত হয়ে গেছিল, প্রায় বারোটার মতো বেজে গেছে, আস্তে আস্তে বারোটা বেজে গেছিল। আমার দাদু একটু রাত করে আসতো, ওই দিন আবার বারোটা বেজে গেছিল। তো বারোটার পরে আমার দাদু আসতেছিল, আমার দাদুর হাতে একটা লাইট ছিল। তো তিনি আসতেছিলেন, আস্তে 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 তিনি মানে পিছন দিক থেকে বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে একটা আগুনের মতো একটা কি যেন জ্বলতেছিল পিছন দিক। তিনি নোটিশ করতেছেন, তিনি প্রথমবার তিনি তাকাননি, কিন্তু পরের বার তিনি হচ্ছে তাকায় দেখতেছে যে মনে হচ্ছে একটা আগুনের গোলা তার সামনে আসতেছে। তো তখন হচ্ছে আমার দাদু একটু ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে যাওয়ার পরে আমার দাদু তবু আমার দাদু একটু সাহসী ছিল, তবু আমার দাদু আসতেছিল, মানে এক পা দুপা করে হেঁটে হেঁটে আসতেছিল। আসার পরে তিনি আসতেছিলেন, আস্তে আস্তে হঠাৎ ওটা আর দেখতে পান না। তারপরে পিছন দিক থেকে দেখতেছে যে কেউ তাকে ডাকতেছিল। তো আমার দাদু মানে আগের মানুষেরা বলতো যে কেউ ডাকলে পিছন দিক থেকে তাকানো যাবে না, মানে তাকানো এটা নাকি খুব খারাপ একটা ইয়া, মানে এটা মানে তাকানো যেত না। তো পরে আমার দাদু দ্বিতীয়বার আবার আমার দাদুকে ডাকছে, মানে বিভিন্ন রকম মনে হচ্ছে শিয়াল ডাকতিছে, কুকুর ডাকতিছে, এরকম মানে ডাকতিছিল আর কি। তো তখন আমার দাদু এগুলা মানে কেয়ার না করে আমার দাদু হাঁটতেছিল আর কি, হাঁটতে 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 মানে চলে আসতেছিল। আসতে লাগে দেখতেছে যে একটা বিড়াল, একটা বিড়াল, একটা কালো একটা বিড়াল মানে তার সামনে দাঁড়াচ্ছে, একটা কালো একটা বিড়াল। তো তখন বিড়ালটা মানে আমার দাদুর দিকে মানে একটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দাদু তো একটু ভয় পাইছে যে কি ব্যাপার, প্রথমে হচ্ছে আগুনের গোলা, আগুনের গোলার মতো দেখতে পাইছে, তারপরে আবার আবার বিড়াল, কালো বিড়াল, মানে এরকম এরকম কেন আমার সাথে ঘটতেছে। তো আমার দাদু একটু ভীত সন্ত্রস্ত বোধ করলেন, তিনি মানে একটু ভয় পেলেন, মানে প্রথমে ভয় পেল না কিন্তু পরে এখন একটু ভয় ভয় কাজ করতেছে তার ভিতরে যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আমি তো কয়েকদিনের আগে আসলাম ভালোই ছিলাম, তো হঠাৎ কেন আমার সাথে এরকম হচ্ছে। তো তখন আমার দাদু দোয়া কলমা যা বলার বলতেছিল, তারপরে তিনি প্রায় বাসার অর্ধেক জায়গায় প্রায় চলে আসতে। আসার পরে আমার দাদুর সামনে ওখানে একটা বটের গাছ ছিল, তো বটের গাছের ওখানে আমার দাদু মানে বটের গাছের ওখানে আসে মানে দেখতেছিল যে প্রথমে বিড়াল দেখতে পেল, তারপর কিছুক্ষণ পরে দেখতেছে যে একটা কুকুর। কুকুরটা অনেক লম্বা ছিল, তার লেজটা অনেক লম্বা ছিল কুকুর। মানে আসলে আমার দাদু বুঝতেছে না যে কুকুর তো স্বাভাবিক কুকুর, একটা স্বাভাবিক কুকুর তো এত বড় হয় না। তো তখন আমার দাদু একটু ভয় মানে আরো তখন আরো ভয় পাইছে আমার দাদু যে কি ব্যাপার, এরকম কেন আমার সাথে হচ্ছে। মানে অন্যরকম একটা ভয় কাজ করতেছে আমার দাদুর ভিতরে যে এরকম কেন আমার সাথে হচ্ছে। তো তখন আমার দাদু ওইসব কিছু না বলে আমার দাদু আবার হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে তখন আমার দাদু প্রায় বাড়ির কাছে চলে আসছে। তো তখন আমার দাদু বাড়ির কাছে চলে আসার পরে তো তখন তিনি বাসায় চলে আসছে, তারপরে এসে তিনি আমার দাদিকে ডাক দিলেন। তখন আমার দাদি দরজা খুলে দিল, তারপরে আমার দাদি আর দাদু আর কাউকে কিছু বলে না, আমার দাদু এটা গোপন রাখে যে এইসব বললে বাসায় চিন্তা টেনশন করবে, এসব না বলা। এবার তখন আমার দাদু আর কিছু বলে না, তখন তো পরের দিন চলে যায়, পরের দিন যায়। তারপর তো আমার দাদু দুই দিন ভালোই ছিলেন আমার দাদু। তো তারপরে এরপর এই এখানে যে শেষ হবে শেষ না, এরপরে আমার দাদুর সাথে আরো খারাপ কিছু ঘটছে আমার দাদুর সাথে। তো আমার দাদু এরপরে মানে একদিন আছে, ওই দিন মঙ্গলবার ছিল আমার দাদুর, ওই দিন মঙ্গলবার ছিল। তো আমার দাদু কোলারহাটে গেছে, মানে কোলারহাটে গিয়ে কোলারহাট শেষ করে আমার দাদু আসতেছিল। তো আসার পরে আমার দাদু রাস্তা মাঝ রাস্তায় মানে হঠাৎ করে আমার দাদু মাঝ রাস্তায় দেখতে পাচ্ছে যে কিছু তার দিকে কিছু একটা তিনি অনুভব করতেছিলেন, যে মনে হচ্ছে তার সাথে মনে হয় কেউ তাকে হচ্ছে মানে পিছন দিক থেকে কেউ টানতেছে তাকে। তো তারপরে আমার দাদু মানে কিছু না বলে মানে নিজের মতো সে হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এমনভাবে মনে হচ্ছে পা ধরছে মানে পা আটকিয়ে ধরেছে যে আমার দাদু মনে হয় মানে যেতেই পারতেছে না, এরকম অবস্থা। তখন আমার দাদু ওখানে আমার দাদু মনে হচ্ছে মানে পড়ে যাবে এরকম অবস্থা। তো তখন অনেক কিছু করার পরে আমার দাদু অনেক কষ্টে ওখান থেকে তিনি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তারপরে বাড়ি গিয়ে আমার দাদু প্রচন্ডভাবে অসুস্থ হওয়ার পরে তারপরে আমার দাদি তো অনেক টেনশন হয় আমার দাদির, তারপর আমার চাচুরা অনেক টেনশন করে। তো এরপরে আমার দাদুকে তখন হচ্ছে মসজিদের একটা বড় হুজুরকে ডাকা হয়। তখন ওই হুজুর আমার দাদুর মানে আমার বাসায় আসতে আসার পরে তখন হুজুরকে তখন বলা হলো যে আমার দাদুর সাথে এগুলো ঘটছে। তো তখন আমার দাদু বলল যে এর তো বড়সড় একটা জিনে আসর করছে, মানে এ তো অনেক কদিন ইনি তো হচ্ছে বিভিন্ন হাটে গিয়ে ব্যবসা করেন, মানে উনি তো অনেক রাত করে ফিরেন, তো বট গাছের ওখানে একটা জিন ছিল বড় জিন, যেটা আমার দাদুকে কয়েকদিন থেকে ফলো করছে। তো সেটা আমার দাদু বুঝতে পারেনি। তো তারপরে আমার দাদু আস্তে আস্তে মানে যখন হুজুর এইসব বলার পরে, হুজুর তখন তো যা যা বলার পরে এগুলা করে, বিভিন্ন জিনিস দিতে বলে ওখানে একটা মানে একটা মানত করার মতো একটা বলতে বলে যে এরকম এরকম করতে হবে, মানে চাল দিয়ে মোরগ পোলাও রান্না করে সেখানে হচ্ছে দিতে হবে। সেটা দেওয়ার পরে তারপরে দাদুর এটা হচ্ছে দাদু আবার স্বাভাবিকভাবে তখন চলতে পারবে। তো তখন হুজুরের কথা শোনা অনুযায়ী এসব করা হলো সবকিছু। তখন রান্না করে আমার হুজুরের কথা মতো আমার দাদি সেখানে সবকিছু এগুলো দিয়ে আসলেন। দিয়ে আসার পরে আমার দাদু তারপর কয়েকদিন আমার দাদুদের কয়েকদিন পরে আমার দাদু সুস্থ হয়ে যায়। আমার দাদু পুনরায় তখন তিনি আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। ভাইয়া এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। ভাইয়া এবার আমি আমার তৃতীয় ঘটনাটা বলতেছি, এটাও আমার দাদুর সাথেই ঘটা, এটা আমার দাদুর সাথেই ঘটা ছিল। এটা হচ্ছে মানে পুজোর সময় আর কি, মানে হিন্দুদের যে পুজোটা হয় ওই পুজোর সময় আমার দাদুর সাথে এটা ঘটনাটা ঘটছে। এটা হিন্দুদের আসলে কালী পূজা বলতে একটা উৎসব থাকে, এই উৎসবের দিনে আমার মানে ওই দিন অমাবস্যার রাত ছিল, ওই রাতে আমার দাদুর সাথে এই ঘটনাটা ঘটছে। আমার দাদু ওই দিন রাত্রে অনেক গরম ছিল, মানে গরম বলতে একটা মানে অতটা গরমও ছিল না, মানে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। তো এই সময় মানে আমার দাদু হঠাৎ রুমের মধ্যেই ছিলেন, তো তিনি মনে মনে ভাবতেছিলেন যে আমি একটু বাহিরে যাব, একটু বাহিরে একটু আমার মানে তিনি রুমে থাকতে তিনি একটু বোরিং ফিল করতেছিলেন, তো তিনি একটু মানে বাহিরে বের হলেন আর কি। তখন বাজছিল 11:30 মতো বাজছিল। তো আমার দাদু বের হয়েছে, রুম থেকে বের হয়েছে, তিনি একা বের হয়েছিলেন। তখন তিনি তার সাথে কিছুই ছিল না, তিনি একাই বের হয়েছিলেন আর কি। হাতে তার কোনো আগুনও ছিল না বা তার কোনো কিছুই ছিল না হাতে। তো আমার দাদু বের হওয়ার পরে তো তিনি হাঁটতেছিলেন আর কি, হাঁটতেছিলেন আর মানে আর কি, মানে রাতে একটা মানুষের একটা অভ্যাস থাকে না যে হাঁটা বা ঘুমের মধ্যে হাঁটা এরকম, বা একটা হাঁটার এরকম একটা অভ্যাস ছিল আমার দাদুর। তো আমার দাদু হাঁটতেছিলেন, হাঁটতে 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 তিনি ওখানে একটা শিমুল গাছ ছিল, তিনি হাঁটতেছিলেন ওখানে, হাঁটতে হাঁটতে দেখলেন ওখানে একটা শিমুল গাছ। তো আমার দাদু প্রথমে নোটিস করেনি, মানে তারপরে বুঝতেছিলেন যে মানে শিমুল গাছের উপরে একটা অনেক বড় একটা মানে কি বলবো, অনেক লম্বা চুল ছিল তার, আসলে একটা আসলে অনেক বড় একটা ছায়া ছিল ওখানে উপরে। আমার দাদু ভালো করে দেখতে পাচ্ছিলেন না, ওখানে অনেক কালো ছিল আর অমাবস্যার রাত ছিল তো অনেক অন্ধকার ছিল, আমার দাদু ঠিক বুঝতে পারেনি। আর মনে হচ্ছে অনেক লম্বা চুল, তো চুলটা আসলে অনেক নিচে আর কি, শিমুল গাছ অনেক উঁচু, মানে হচ্ছে নিচে চলে আসছে একবারে, মাটিতে চলে আসছে একবারে। তো আমার দাদু তখন মানে হঠাৎ করে তার চুলে পা পড়ে গেছিল আর কি, আমার দাদু বুঝতে পারেনি যে আসলে এটা কি ছিল। তো তার চুলে পা পড়ে গেছিল, তো তিনি হচ্ছে বুঝতে পারেননি। তখন পরে হলো মানে আমার দাদু তখন ভয় পাইছে যে কি ব্যাপার, সাধারণত মানুষের চুল তো এত বড়, এটা তো একটা অন্যরকম একটা, আমার দাদুর ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তো তখন আমার দাদু মানে অনেক চিৎকার করছে, চিৎকার করে মানে অনেক জোরে চিৎকার করছে, মানে চিৎকার শুনে আমার মানে ভিতর থেকে বাড়ি থেকে আমার আমার চাচ্চু আমার দাদিরা শুনতে পাইছে। তো পেয়ে তিনি বাইরে চলে আসছেন, আসে দেখতেছে যে আমার দাদু সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তখন আমার দাদুকে নিয়ে যাওয়া হলো, মানে সবাই ধরে নিয়ে গেল বাসায়। নিয়ে যাওয়ার পরে আমার দাদুর শরীরে অনেক তেল টেল এগুলো দিয়ে দিল, মানে আমার দাদুর শরীর ঠান্ডা হয়ে গেছিল একদম। তো তখন আমার দাদুকে তেল এইসব দেওয়া হলো, তেল দেওয়ার পরে অনেক পানি টানি ঝাপটা দেওয়ার পরে আমার দাদুর জ্ঞান ফিরল। তো আমার দাদু জ্ঞান ফিরার পরে মনে হচ্ছে কাউকে চিনতে পারতেছিল না তখন। তো তখন আমার দাদু মানে প্রচন্ড ভয় পাইছিল, আমার দাদু ভয় অনেক ভয় পাইছিল, মানে কারোর সাথে কথা বলতেছিল না, মনে হচ্ছে একদম বোবা হয়ে গেছে এরকম অবস্থা হয়েছিল। তো পরে অনেক অনেক কিছু করার পরে তখন ডাক্তার কবিরাজ, তখন মানে আমাদের এলাকায় একটা অনেক বড় মানে শামসুল নামের একটা কবিরাজ ছিল আমাদের এখানে, অনেক বড় কবিরাজ, তার কাছে অনেকেই যাইতেন, যে কোনো সমস্যা হলে তিনি তার কাছে যাইতেন। তো তখন হচ্ছে উনি আমার মানে আমাদের বাড়িতে আসেন, বাড়িতে এসে আমার দাদুকে আবার ভালোভাবে চিনত। তো তখন উনি আমার দাদুর কাছে আসছিল, দাদুর কাছে এসে তখন আমার দাদি বলতেছিল যে এরকম 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 মানে আমার মানে বলতেছিল তখন এভাবে যে উমুকের ছেলে আর কি, ইয়া উমুকের বাবা এরকম হচ্ছে বাহিরে হচ্ছে হঠাৎ করে গেছে, তো যাওয়ার পরে একটু মানে তিনি ওখানে কি হয়েছে মানে আমরা তো জানি না, ওনার সাথে ঘটনা ঘটছে। তখন কি করেছে আমার দাদুকে মানে তখন মানে ওদের একটা ইয়ে ছিল যে এরকম এরকম মানে মানে চোখে এরকম করে সরিষার তেল নিয়ে মানে আমার দাদুর চোখে এরকম করে ছিটা দিছে আর কি। তো দেওয়ার পরে আমার দাদু মানে একটা তখন মনে হচ্ছে আবার হচ্ছে আমার দাদুর উপরে মনে হচ্ছে এরকম আক্রমণ করছে, এরকম ভর করছে আর কি আমার দাদুর উপরে। তো তখন আমার দাদুর দ্বারা কথা বলায় নিতেছে যে তুই কে, কোথা থেকে তুই আসছিস, তুই কোথা থেকে আসছিস, কোন জঙ্গল থেকে আসছিস, কেন তার উপরে অ্যাটাক করছিস। তো তখন হচ্ছে তিনি মানে মানে তখন তিনি তখন আমার দাদুই বলতেছিল যে আমি হচ্ছে উমুক উমুক জায়গায় থাকি, তো ওখান থেকে আমি হচ্ছে আমার আমার চুল তো চুল শুকাইছিলাম আমি তখন মানে রাতের বেলা আমি শিমুল গাছে চুল শুকাইছিলাম, তো উনি আমার চুলে পা দিছে, তো এই জন্যই আমি হচ্ছে তার উপরে ভর করছি, তার উপরে আমি অ্যাটাক করছি। তো তখন আমার দাদু এরকম বলতে বলতে মানে আমার দাদু মানে তিন চারজন পাঁচজন ধরে আমার দাদুকে মানে আটকাতে পারতেছিল না, মানে আমার দাদু মনে হচ্ছে একদম সবকিছু ছিঁড়ে মানে মনে হচ্ছে মানে চলে যাবে, এক জায়গায় চলে যাবে মনে হয়। তো তারপরে অনেক কিছু করার পরে হুজুর তখন মানে একটা গোল দাগ দিলেন, গোল দাগ দেওয়ার পরে তিনি ওই জায়গাতে আমার দাদুকে ওখানে রাখলেন, রাখার পরে অনেক কিছু বলার পরে পরে উনি সরতেছিলেন না, যে তুই কেন সরবি না, তুই সরে যা, তুই ওনার শরীর থেকে সরে যা, মানে হুজুর এরকম করে বলতিছে, কিন্তু ওই জিনিসটা সরতে চাচ্ছে না, মানে আমার দাদুর শরীরে মানে এমন ভাবে মানে শরীরে আসে একদম ভর করছে যে আমার দাদুর শরীর থেকে সরতেই চাচ্ছে না। তো তখন আমার দাদু মানে অনেক কষ্টে মানে মানে অনেক ইয়া কিছু করার পরে তখন হুজুর অনেক মন্ত্র টন্ত্র দেওয়ার পরে অনেক ছুরাটুরা বলার পরে তখন আমার দাদু মানে ছুরাটুরা দেওয়ার পরে তখন একবারে হচ্ছে মানে ছুরাটুরা দেওয়ার পরে তখন তিনি আর ইয়া নাই, তখন আমার দাদু আস্তে আস্তে চোখ বন্ধ করে আবার সেন্সলেস হয়ে গেছেন। তখন আবার তাকে পানি টানি দেওয়ার পরে তারপরে আমার দাদু সুস্থ হয়েছিল। সুস্থ হওয়ার পরে তখন আমার দাদু বসাইছে, মানে চেয়ারে বসানোর পরে আমার দাদুকে বলি যে কি হয়েছিল আপনার সাথে। তো তখন আমার দাদু এরকম এরকম বলতেছিল যে যে আমি হলো এরকম এরকম বাহিরে গেছি, আমি এটা খেয়াল করিনি, দেখতেছি যে উপর থেকে একটা জিনিস, মানে কালো একটা জিনিস, ছায়ার মতো কালো জিনিস, আর তার চুল ছিল অনেক লম্বা লম্বা, আর চেহারা খুবই বিকট ছিল, মানে তিনি এগুলো মানে এগুলো দেখে তিনি হচ্ছে তার দিকে নাকি মানে অবয়ব দৃষ্টিতে তাকিয়েছিল। তে তার চোখ মনে হচ্ছে জল জল করতেছিল, মানে আমার দাদুর চোখের সাথে মনে হচ্ছে তার চোখ মিলে গেছে, মানে এটা দেখে আমার দাদু প্রচন্ড ভয় পাইছে। ভয় পাওয়ার পরে আমার দাদু যখন ভয় পাওয়ার পরে তখন এরকম সেন্সলেস, তখনই আমি এরকম ভাবে সেন্সলেস হয়ে গেছি। তো তখন হুজুর এসব বলার পরে আমার হুজুর তখন হচ্ছে তিনি মানে নিজের আস্তানাতে গিয়ে মানে আমার দাদুর এগুলো দেখছে আর কি, মানে কিভাবে একটা ওই একটা গ্লাসে কাঁচের গ্লাসে করে পানি নিয়ে, পানি নেওয়ার পরে ওখানে তিনি হচ্ছে বিভিন্ন কি জানো কি বলে দেখতেছিল যে এটা এই জিনিসটা হচ্ছে দীর্ঘদিন থেকে এই গাছটাতে থাকে, তিনি নাকি তার তার মানে বিচরণ ওই গাছটাতেই, এভাবে তিনি আসে যায় এরকমই নাকি করত। ওই দিন আমার দাদুকে পাইছে, ওই জন্য নাকি আমার দাদুকে এরকম অ্যাটাক করছে, তার উপরে ভর করছে। তো করার পরে হুজুর তখন অনেক কিছু করার পরে তখন পানি পড়া তেল পড়া এগুলো দিছে এবং বলেছিল যে এরকম এরকম শরীরে একটা তাবিজ দিছিল আমার দাদুর, তো এই তাবিজটা বলেছিল এই তাবিজটা সবসময় আপনার সাথে রাখবেন এবং এই যে পানি পড়াটা খাবেন, যখনই বাইর হবেন তখন একটু পানি পড়া খেয়ে বের হয়ে যাবেন। তো এরকম তো ভালোই ছিল কয়েকদিন। তারপরে অনেকদিন পরে আমার দাদু এক জায়গাতে দাওয়াত খেতে গেছে আর কি, কোন একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছে আমার দাদু। তো আমার দাদুর আবার হচ্ছে বলেছিল যে তাবিজ থাকাকালীন এই গরুর কোন গরুর গোস এসব খাওয়া নিষেধ ছিল আমার দাদুর, বলেছিল কোন গরুর গোসও খাওয়া যাবে না, বা কোন এই কোন বাড়িতে যে বাড়িতে বাচ্চা প্রসব হয় সে বাড়িতেও যাওয়া যাবে না। তো তখন আমার দাদু মানে ওই দিন আমার দাদুর মনে ছিল না, তো আমার দাদু খেয়াল ছিল না, মানে তাড়াহুড়া করে তিনি হচ্ছে দাওয়াত খেতে গেছেন, মানে আমার যে দাদুর যে শরীরে যে একটা তাবিজ ছিল সেটা খুলতে তিনি বারণ করছিলেন, মানে মনে ছিল না তার। তখন তিনি বিয়ে খাতে গেছে, যায় তিনি বিয়ে খাইছে, মানে বিয়ে খাইছে, খাওয়ার পরে তিনি গরুর গোশ খাইছে, তার মনে ছিল না যে আমার তো গরুর গোশ খাওয়া, হুজুর তো বারণ করেছিল আমার তো গরুর গোশ খাওয়া যাবে না। তো তখন আমার দাদু গরুর গোশ খাইছে মনে ভুলে, মানে খেয়ে ফেলেছিল। তো খাওয়ার পরে আমার দাদু হচ্ছে মাদ্রাসায় আসতে দুপুর বেলা ছিল, তো আমার দাদু অন্যরকম আচরণ করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, মানে কারো কথা শুনতেছে না, মানে একটা রাগ মনে হচ্ছে ভিতরে তার সবসময় রাগ, কারো কথাও শুনতেছে না, মানে মানে কোনো কথাই শুনতেছে না, যে ও যেটা বলতেছে সেটাই, মানে মানে আমার দাদিকেও চিনতে পারতেছে না বা আমার চাচুদেরও চিনতে পারতেছে না, মানে ও যেটা করতেছে ওটাই, ও নিজের মতো চলতেছিল। তো এভাবে এরকম ভাবে নিজের মতো চলতেছিল। তো কেউ আমার দাদি তখন বলতেছে হয়তো রাগ হয়েছে, কেউ ওর সাথে কেউ কথা বলো না তোমরা, মানে কোনো কথা নিতেই পারতেছিল না আমার দাদু। তো হঠাৎ তখন হচ্ছে আশেপাশের মানুষেরা তখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, হুজুর তো নিষেধ করেছিল এভাবে যে হচ্ছে ইয়া তাবিজ গলায় দিয়ে কোনো জায়গা যাওয়া বা বিয়ে টিয়ে খাওয়া বা এইসব তো খাওয়া যাবে না, এদিন তো উমুকের ছেলের তো বিয়ে হয়েছিল সেখানে গেছে নাকি। তে তখন হচ্ছে আমার দাদি তো ভয় পাইছে, এ হে সত্যি তো বিয়ে খাতে গেছে। তখন আমার দাদি তখন হচ্ছে দেখতেছে যে ওর তাবিজ আর মানে তাবিজ নষ্ট হয়ে গেছে, মানে যে স্বাভাবিক একটা তাবিজ দিয়েছিল ওই তাবিজটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে তাবিজ, মানে কোথায় রাস্তায় পড়ে গেছে, কোথায় যেন কি না কি হয়েছে। তখন হচ্ছে তখন আমার দাদু হলো মানে অন্যরকম আচরণ, একা এক জায়গায় চলে যাচ্ছে, কারো কথাই শুনতেছিল না তখন। তো তখন তিনি যাচ্ছিলেন মানে একা একটা অজগরে একটা পথ ধরে, মানে ভুলায় ধরলে যেরকম হয় উনি একটা রাস্তায় চলে গেছিল, উনি যায় একটা জায়গায় ব্রিজে বসে আছে। তো তখন হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পরে আমার দাদুকে খুঁজে পাচ্ছে না, ওখানে যাচ্ছে ওখানে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে, মানে এমন একটা জায়গায় গেছে কেউ ওখানে খুঁজে পাচ্ছে না, আমার দাদুকে খুঁজে পাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে তখন একটা ব্রিজের নিচে যায় দেখতেছে আমার দাদু ব্রিজের নিচে পড়ে আছে, ওখানে মানে পড়ে থাকে, চিৎকার করতেছে আমার দাদু। তো তখন হচ্ছে সবাই মানে পাশের এলাকার মানুষেরা তখন দেখতে পাইছে আমার দাদু ওখানে মানে চিৎকার করতেছিল। তো তখন কয়েকটা মানুষ যায় আমার দাদুকে ধরে নিয়ে আসছে বাসায় নিয়ে আসে, একবারে আমার দাদুর অবস্থা খুবই খারাপ হয়েছিল, মানে প্রচন্ড খারাপ হয়েছিল আমার দাদু, মানে একদম একদম হুশারা বেহুশারা এরকম হয়ে যাচ্ছিল। তো তখন আবার ওই হুজুরে আবার ফোন দিয়ে আনা হয়েছে, তখন ওই হুজুরটা আসলো, মানে আসার পরে আমার দাদুকে বলতেছে যে এরকম এরকম দাদু কি কোনো অনিয়ম করেছে নাকি। তো তখন আমার দাদি বলতেছে হ্যাঁ অনিয়ম করেছে, উনি তো হচ্ছে কথা শুনেনি, উনি হচ্ছে বিয়ে খাতে গেছে, বিয়ে খাতে গিয়ে মানে উনি গরুর মাংস দিয়ে ভাত খাইছেন, গরুর মাংস খাওয়াতে তার জন্য বারণ ছিল, তাবিজ ছিল শরীরে, এটা হচ্ছে মানে তার বারণ ছিল এটা। তখন হচ্ছে আমার দাদু তখন মানে আমার দাদু তখন আবার পুনরায় তখন আবার হুজুর পুনরায় আমার দাদুকে এরকম করে ঝাড়ফুঁক দিতেছিল তো ঝাড়ফুঁক দিতেছিল তখন আমার দাদু পুনরায় আবার হচ্ছে আমার দাদুকে কথা বলাচ্ছে মানে ওই ওই জিনিসটাই আমার দাদুকে মানে যে জিনিসটা আমার দাদুর উপর ভর করছে ওই জিনিসটা আমার দাদুকে কথা বলাচ্ছিল তো কথা বলাচ্ছিল আমার দাদু মানে মানে একা একাই উত্তর দিচ্ছিল যে আমি হাজির হয়েছি আমাকে কেন ডাকা হয়েছে কেন আমাকে ডাকা হয়েছে আমাকে কেন বিরক্ত করা হচ্ছে তো এরকম মানে আমার দাদু কথা বলতেছিল তে তখন আমার দাদুকে বলা হয়েছিল তুই আবার কেন এর শরীরে আসছিস তখন হুজুর বলতেছিল তুই কেন আবার আমার এনার শরীরে আসছিস তুই তো বলতেছে আমার ওনার শরীর ভালো লাগে এই জন্য আমি ওনার শরীরে আসছি না তুই ওনার শরীরে আসতে পারবি না তুই ওনার শরীর থেকে তুই বের হয় এই মুহূর্তে তুই বের হয়ে চলে যা তো তখন অনেক কিছু করার পর না ওই আমার ওর শরীর থেকে আমি বের হবো না কেন ও হলো গরুর গোশ খাইছে ওর শরীর থেকে আমি বের হবো না তো তখন অনেক কিছু করার পরে অনেক ঝাড়ফুঁক দেওয়ার পরে বের হয় না তখন আমার তখন হুজুর আবার পুনরায় একটা দাগ দিল দাগ দিয়ে তখন তিনি কি করলো পানি পরা নিল এবং তেল পরা তিনি হচ্ছে সেলা আমার দাদুর শরীরে ছিটে দিলেন দেওয়ার পরে আমার দাদু মনে হচ্ছে মানে অনেক জোরে একটা চিৎকার দিছে চিৎকার দিয়ে তিনি আবার বেহুশ হয়ে গেছেন তারপর তাকে আবার পুনরায় পানি দেওয়ার পরে তিনি সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে তিনি আবার সব ঘটনাগুলো হুজুরকে খুলে বললেন বলার পরে আমার দাদু তো তারপরে তো আমার দাদু তারপর থেকে আমার দাদুর এরকম আর সমস্যা নেই ভাই এটা আমার দ্বিতীয় ঘটনা এবার আমি আমার তৃতীয় ঘটনাটা বলতেছি তৃতীয় ঘটনাটা এটা আমার ভাবির সাথে ঘটছে আমার ভাবির যখন প্রথম বিয়ে হয় মানে বিয়ের রাত্রে আমার ভাবির সাথে এই ঘটনাটা ঘটছে তো আমার ভাবির হচ্ছে যখন প্রথম বিয়ে হওয়ার মানে ওই দিনই আমার মানে বাসায় আসতেছিলেন তো আমার ভাবির শরীরে তখন হলুদ ছিল কারণ হলুদ দিয়ে হলুদ শরীরে হলুদ লাগানো ছিল তে ওইখানে ওখানে একটা মন্দির ছিল তে ওই মন্দিরে মানে অনেকেরই অনেক ঘটনায় হয় মন্দিরে ওই দিক দিয়ে মানে বিভিন্ন কেউ যদি গরুর গোশ খেয়ে ওই দিক দিয়ে যায় বা কেউ যদি হচ্ছে শরীরে মেহেন্দি টেন্দি বা হলুদের কোনো যদি তার শরীরে কোনো যদি কোনো রকম ইয়ে থাকে তখন ওখানে মানে একটা ওখানে বিভিন্ন রকম সমস্যা হইতো তো ওই জায়গাতে বিভিন্ন রকম সমস্যা হইতো তো ওই দিন বিয়ের রাত্রে আমার ভাবি আসতেছিল মানে নতুন বিয়ে করে আমার ভাইয়া নিয়ে আসতেছিল আমার ভাবিকে তো নিয়ে আসার পরে বাসায় হচ্ছে আসে বাসায় আসে মানে যে ওর শরীরে যে এরকম ভাবে বর করছে ওখানে একটা যে মন্দির ছিল একটা ওখানে একটা খারাপ নাকি একটা অবয়ব ছিল ওই জায়গাতে মন্দিরে আশেপাশে নাকি থাকতো আগের মানুষেরা গল্প করত তে এটা কেউ বিশ্বাস করত না তে আমার ভাবি ওদিক দিয়ে আসতেছিল তো আসার পরে মানে বাসায় চলে আসছে অলরেডি বাসায় আসার পরে মানে কয়েকদিন মানে বুঝতে পারেনি যে আমার ভাবির শরীরেই ছিল ওটা কয়েকদিন তিনি বুঝতে পারেননি তো আস্তে আস্তে আমার ভাবি মানে প্রথম কয়েকদিন ভালোই আচরণ করলো মানে সবার সাথে ভালোভাবে কথা বললো কিন্তু এরপর কয়েকদিন পর থেকে মানে অস্বাভাবিক আচরণ করতেছে মনে হচ্ছে কারো কোনো কথা নিতে পারতেছে না কারোর সাথে কোনো কথা বলে না আমার ভাইয়ার সাথেও খারাপ ব্যবহার করে মানে আমার ভাইয়া অবাক হয়ে যায় যে কি ব্যাপার আমার সাথে এরকম কেন ব্যবহার করতেছে মানে কেউ বুঝতে পারে না তো এরপরে আমার আম্মু আর আব্বু বলে যে মনে হয় বৌমার কোনো সমস্যা আছে বৌমার হয়তো কিছু হয়েছে বৌমার তো এই জন্য আমার আব্বু আর আম্মু একটা হচ্ছে একটা হুজুরের কাছে যায় অনেক বড় হুজুর তিনি হুজুরের কাছে যায় হুজুরের কাছে যাওয়ার পরে তিনি হুজুরের কাছে যাওয়ার পরে তিনি মানে এইসব ঘটনাগুলো বলতে চাচ্ছিলেন না প্রথম প্রথম অবস্থায় যে না এইসব ঘটনাগুলো বললে কেমন হয় মানে এরকম একটু গোপন রাখার চেষ্টা করতেছিলেন তো হুজুর তখন বলতেছে আপনারা মনে হয় কোনো সমস্যায় আছেন তো আমার সাথে শেয়ার করেন মানে কি হয়েছে আপনাদের কোনো কি বাসায় কোনো সমস্যা হয়েছে তে তখন আমার আব্বু আম্মু প্রথমে বলতে চায় না তারপরে এক সময়ে আমার আম্মু বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে বলতেছি যে আমার ছেলে নতুন বিয়ে করে আনছে তো আমার তো বৌমা মানে আমার বৌমা জানি না কয়েকদিন আমাদের সাথে ভালো আচরণ করলো কিন্তু এরপরে পরের কয়েকদিন থেকে আমি বুঝতেছি না যে বৌমা আমাদের সাথে মানে কেমন একটা অস্বাভাবিক আচরণ করতেছে মানে কোনো কথাও শুনতেছে না ভালো কথা বললেও রেগে যাচ্ছে মানে কোনো কথা শুনতেই চাচ্ছে না কোনো কথা তে তখন হচ্ছে আমার তখন হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে আজকে বাড়ি যান আপনারা আজকে বাড়ি যান বাড়ি চলে যান আমি দেখি যে আপনার বৌমার সাথে কি হয়েছে তো তখন আমার আব্বু আর আম্মু বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে তখন হুজুর হচ্ছে মানে জানি না কিভাবে কি দেখার পরে মানে আমার তখন আমার আব্বু আর আম্মু হচ্ছে ফোন নাম্বার দিয়ে আসছে হুজুরকে তো তখন হুজুর মানে একটা কাঁচের গ্লাসে করে নিয়ে পানিতে তিনি পরীক্ষা করতেছিলেন মানে দেখতে পাচ্ছিলেন যে হলো যে আমার ভাবি হচ্ছে এরকম এরকম মানে হলুদের শরীরে মানে তার একটা একটা প্রভাব লাগিয়েছে তার সাথে আর কি, মানে তার সাথে একটা তার শরীরের সাথে একটা মানুষের যে একটা শরীরে অনেকের আগের মানুষেরা বলে যে শরীরে আশের সাথে আশ মিলে গেলে নাকি এরকম মানে বিভিন্ন প্রবলেম হয় আর কি, এরকম এরকম হয় মানে এই এরকম বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তে তখন হুজুর হচ্ছে আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে তখন বলতেছিল যে আপনার বৌমা তো মানে ভালোই ছিল কিন্তু আপনার বৌমার সাথে হচ্ছে খারাপ কিছু হতে যাচ্ছে, আপনার বৌমা হচ্ছে প্রথম দিন মানে আসছে আপনাদের বাসায় মানে উনি তো হচ্ছে বিয়ের রাত্রে তো হলুদ তার শরীরে হলুদ ছোঁয়ানো হয়েছিল এবং বিভিন্ন রকম তার ইয়ে করা হয়েছিল, খাবার টাবার খাওয়ানো হয়েছিল। তো এটা হলো এই মন্দিরের পাশে একটা জিনিস থাকে, একটা অবয়ব থাকে, মানে ওই জিনিসটার সাথে একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়ে তার সাথে এরকম এরকম বিভিন্ন রকম হয়েছে, এখন তার শরীরে তিনি অবস্থান করতেছেন। তখন হচ্ছে হুজুরকে তখন আমার আব্বু আম্মু বলে যে তাহলে এখন উপায় ইনাকে কি করে হচ্ছে সরানো যায় ওনার শরীর থেকে, কারণ এখন তো আমার বৌমা ক্রমশ আরো খারাপ হয়ে যাচ্ছে, তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, এই যে সে করতে চাচ্ছে মানে মানুষকে মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলবে বা এরকম এরকম নিজে নিজে সুইসাইড করতে চাচ্ছে, গলায় দড়ি দিতে যাচ্ছে, মানে বিভিন্ন রকম কাজ করতে মানে বাসায় সে খুবই অস্বাভাবিক কাজকর্ম করতেছিল। তখন হুজুর কি করেছে পরের দিন হচ্ছে আমাদের বাসায় চলে আসছে হুজুর, আসে আমার ভাবিকে একদম হাতে দড়ি পায়ে দড়ি বেঁধে একটা হচ্ছে চেয়ারের সাথে এরকম করে বাঁধে রাখছে। তো বাঁধে রাখার পরে তখন হুজুর বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র বিভিন্ন রকম কিছু দিয়ে তিনি হচ্ছে তার উপরে একটা মানে তার সাথে একটা মানে আর একটা কথা বলার চেষ্টা করতেছিলেন তখন। তো তখন কথা বলার চেষ্টা করতেছিলেন কিন্তু প্রথমে তিনি কোনো কথাই বলেন না, কিন্তু তারপরে তখন হচ্ছে তিনি এরকম এরকম ভাবে জোরে জোরে চিৎকার করে যে কে তুই, তোর এত বড় সাহস, তুই কেন আমাকে ডেকেছিস, কে তুই, তোর এত বড় সাহস কি করে হয় তুই আমাকে ডেকেছিস, হ্যাঁ তুই কেন আমাকে ডেকেছিস বল। তো তখন আমার ভাবি এরকম এরকম উত্তর দেয় যে তখন আমার ভাবি হচ্ছে এরকম এরকম উত্তর দেয় তখন তো আমার তখন আমার আব্বু আম্মুকে তখন হুজুর বলে যে এর শরীরে তো অনেক বড় সড়ো একটা জিনিস ভর করছে, একে তো শরীর থেকে সরানো যাবে না, ইনি তো যেকোনো সময়তে একে তো মেরে ফেলতে পারে, এরকম একটা কথা বলতেছিলেন তখন তিনি তার সাথে। তো তখন বলার পরে এগুলা মানে তিনি কোনো কথাই শুনতেছিলেন না, মানে সরতেই চাচ্ছিলেন না শরীর থেকে। তো তখন আমার হুজুর তখন ওই হুজুর না তখন আরো একটা বড় হুজুরকে তখন নিয়ে আসা হয়, তখন ওই হুজুর আসার পরে তখন তিনি অনেক কিছু ইয়া করার পরে তখন উনি একটা তাবিজ দেন। তো বলেছিল যে তাবিজটা যতদিন বৌমার কাছে থাকবে ততদিন এই বৌমার ভালো থাকবে আর তারপর আর কোনো কিছু হবে না। তো এরপরে মানে এরপর বৌমাকে তখন হচ্ছে এইসব ইয়া করার পরে তখন তিনি তাবিজ দিলেন এবং বিভিন্ন জিনিস খাইতে নিষেধ করলেন যে এটা এটা খাওয়া যাবে না, যেগুলা যেগুলা জিনিস খেলে সমস্যা হবে, দুপুরে বের হওয়া যাবে না বা একা একা কোথাও যাওয়া যাবে না, কোথাও গেলে তখন আমার ভাইয়াকে সাথে করে নিয়ে যেতে বলেছে আর কি, একা একা কখনো বের হওয়া হবে না এবং কখনো যদি একাও বের হয় তখন হাতে কোনো যন্ত্র জিনিস রাখা লাগবে, যেমন লোহার কোনো জিনিস অথবা আগুন বা কোনো এরকম দোয়া কলমা বা তসবি এরকম কোনো কিছু নিয়ে যেন বের হয়, আর সর্বাবস্থায় যেন উজু করে নামাজ কালাম পড়ে এরকম যেন থাকে, কোন রকম এরকম যেন হয় না। তো এরপরে আমার ভাবি তো ভালোই ছিল, কয়েকদিন ভালোই ছিলেন। তো তিনি হঠাৎ একদিন বাসায় ছিলেন, তিনি হচ্ছে ঘুমাচ্ছিলেন রাত্রেবেলা, আমার ভাইয়া এখনো আসেনি। তো তিনি একা একাই মানে ঘুমের ঘরে তিনি মানে একা একাই মানে কথা বলতেছিলেন, মনে হচ্ছে কেউ মানে কারোর সাথে কথা বলতেছিলেন, তিনি একা একা কথা বলতেছিলেন, আমার ঘুমের মধ্যে তিনি হাঁটতেছিলেন মানে বিভিন্ন রকম ইয়া করতেছিলেন, তিনি মানে আমাদের উঠান ছিল, বড় একটা উঠান ছিল, ওখানে হাঁটাহাঁটি করতেছিল, ঘুম চোখ বন্ধ হয়ে আছে কিন্তু তিনি হাঁটাহাঁটি করতেছিলেন। তে আমার আব্বু আর আম্মু তখন হচ্ছে মানে বুঝতে পারে যে কি হাঁটতেছে, পায়ের শব্দ হচ্ছিল তখন, মানে আমাদের মানে বাসা তো টাইলস করা ছিল, মানে জোরে জোরে মনে হচ্ছে শব্দ হচ্ছিল, হাঁটতেছিল কেউ। তো তখন আমার ভাবি হাঁটতেছিল, তখন আমার আব্বু আম্মু ঘুম থেকে আমার আম্মু হঠাৎ মানে জেগে উঠছেন আর কি, জেগে উঠে দেখতেছে যে আমার ভাবি এরকম এরকম হাঁটাহাঁটি করতেছে, অস্বাভাবিক ভাবে তিনি এরকম শব্দ করতেছিলেন, মানে মানে কেমন একটা অবস্থা, চোখ বন্ধ করতেছিলেন। কিন্তু আমার ভাবির যে গলার তাবিজটা ছিল ওই তাবিজটা যে ওখানে পড়ে গেছে বিছানায় মানে এটা জানে না, আমার ভাবি যে জানে না যে তাবিজ ওখান থেকে খুলে গেছে, তাবিজ কখন খুলে গেছে তিনি জানে না। তো তারপরে তখন হচ্ছে আমার আম্মু তখন দেখতেছিলেন যে ওই মানে মনে বের হয়ে চলে যাবে এরকম অবস্থা আমার ভাবি, তখন কি করছে তখন আমার আম্মু যায় দেখতেছে যে রুমের মধ্যে দেখছে তাবিজ ছিঁড়ে পড়ে আছে। তো তখন ওই তাবিজটা নিয়ে আসে মানে তখন দৌড়ে আসে পিছন দিক থেকে ওই তাবিজটা আনে আমার ভাবির গলায় মানে ইয়া করে দেয়, মানে পরিয়ে দেয় আর কি, সাথে সাথে পরিয়ে দেয়। দেওয়ার পরে তারপরে আমার ভাবি হচ্ছে তখন বুঝতে পারিছে, তারপর স্বাভাবিক হয়ে গেছে যে কি ব্যাপার, আমি এখানে কেন এরকম আমি হাঁটতেছি কেন, হঠাৎ আমার কি হলো। তো তখন হচ্ছে আমার আম্মু বলতেছে যে বৌমা তুমি তো হচ্ছে তোমার গলার তাবিজ তো এই যে এখানে তোমার পড়েছিল বিছানার এখানে, হুজুর তো তোমার তাবিজ ইয়া করতে পারে। তখন আমার ভাবি বলতেছে আমি তো তাবিজ খুলিনি বা আমি তাবিজ তো আমি ছিঁড়িনি, আমি তো গলাই ছিল এটা তো, আমি মানে এটা তো আমি কখনো এরকম ছিঁড়িনি বা খুলিনি। তো তারপরে এটা তাবিজ তখন মানে গলায় আমার ভাবির গলায় পরায় দেওয়ার পরে থেকে, তারপরে তো কয়েকদিন পর থেকে তো ভালোই হয়, তারপর থেকে এখন তো মাশাআল্লাহ অনেক ভালো আছে ভাইয়া, এটা আমার শেষ ঘটনা।
অনেক ধন্যবাদ নূর, ভীষণ ভালো লাগছিল আপনার স্টোরিগুলো শুনতে। নিশ্চয়ই আবারও যদি কোনোদিন কথা হয় আপনার কাছ থেকে অন্যান্য ও যে ঘটনাগুলো আছে সেগুলো শুনবো, ভালো থাকবেন। কথা হলো নূরের সাথে, নূর চলে যাবে কিন্তু রয়ে যাব আমি, কারণ মাত্র তো শুরু, এখনো অনেকটা পথ যাব। ভূত স্টুডিও চলছে, ভূত স্টুডিও আপনি জাগো এফএম 94.4 এ শোনেন, ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে লাইভ শুনতে পাচ্ছেন রেডিওতে, এছাড়া পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ফেসবুক থেকে লাইভ দেখতেও পাচ্ছেন। কমেন্ট আছে আমার কাছে প্রচুর, আমি নাম পড়ে ফেলতে চাই। মাহবুব বলছেন আমার ভীষণ ভালো লাগলো আজকের স্টোরিগুলো, বলছে আই লাভ দিস শো। মারু বলছে উদয় ভাই অনেকদিন পর কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ইন্দ্রনীল লিখেছে আমি কলকাতার বন্ধু, আমি তোমাদের অনুষ্ঠান দেখি, কলকাতায়ও এরকম ভৌতিক অনুষ্ঠান হয়, বাট আমার কাছে তোমাদের জাগো এফএম এর ভূত স্টুডিওটা ভালো লাগে। এটা তো অনেক বড় প্রাপ্তি রে ভাই, অনেক বড় কথা বলেছেন দাদা, থ্যাংক ইউ আপনাকে। জয়েন করেছেন প্রান্ত, লিখেছেন আমাদেরকে চট্টগ্রামের থেকে, এবং তিনি বলেছেন আমার ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, আমি এবং আমার ছোট বোন দুজন মিলে শুনছি ভূত স্টুডিও, আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই, চেষ্টা করছি আপনাদের জন্য আরো অনেক চমৎকার ভৌতিক ঘটনা নিয়ে সাজাতে আমাদের অনুষ্ঠানটি। লিখেছেন মারিয়া ঢাকার মিরপুর থেকে, আমি আসতে চাই ভূত স্টুডিওতে, খুবই সহজ কাজ, আপনার কাছে যদি তিনটা চারটা বা পাঁচটা ভৌতিক ঘটনা থাকে, এই ঘটনাগুলো হতে পারে আপনি নিজে ফেস করেছেন অথবা আপনার বাবা মা বা ভাই বোন কারোর সাথে ঘটেছিল, তারা আপনাকে জানিয়েছে যে তাদের ছোটবেলার কিছু ঘটনা কিংবা তাদের বর্তমান জীবনের কিছু ঘটনা যেগুলো ব্ল্যাক ম্যাজিকের হতে পারে, কোন একটা হন্টেড প্লেসে গিয়ে তারা আটকা পড়ে গিয়েছিল সেই ঘটনা হতে পারে, প্যারানর্মাল যে ঘটনাগুলো আছে আর কি, সেগুলো যদি আপনার কালেক্টেড থাকে, আপনার কাছে যদি এরকম ঘটনা জানা থাকে মিনিমাম তিনটা বা চারটা বা পাঁচটা, তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন মানে কোনো টাকা খরচের বিষয় নাই, সিম্পল একটা SMS করবেন ভাই, নিজের মোবাইলে যাবেন, মেসেজে গিয়ে টাইপ করবেন RBS টা একসাথে লিখেন, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, আপনার নাম স্পেস আপনার লোকেশন লিখবেন, লোকেশন মানে মোহাম্মদপুর হলে মোহাম্মদপুর, বাড্ডা হলে বাড্ডা, ওই কুমিল্লা নারায়ণদিয়া হলে নারায়ণদিয়া, দাউদকান্দি হলে দাউদকান্দি, চৌদ্দগ্রাম হলে চৌদ্দগ্রাম, চিরঙ্গের যদি আপনার GST মোড় হয় সেটাই লিখে দিবেন, আগ্রাবাদ হলে আগ্রাবাদ লিখবেন, প্রবলেমটা কই, গাজীপুর হলে গাজীপুর লিখে দিবেন, সাভার হলে সাভার, বাড্ডা হলে বাড্ডা, লিঙ্ক রোড লিখে দিলেন, সমস্যা নাই। লোকেশন লিখলেন, প্রফেশন লাগবে না, আপনার তো একটা পেশা আছে, আপনি একজন স্টুডেন্ট, আপনার তো একটা প্রেস্টিজ আছে না, আপনি একটা কলেজে পড়া বন্ধু, তাহলে আপনার লিখতে হবে স্টুডেন্ট অফ কলেজ। আপনি যদি মনে করেন মাদ্রাসায় পড়েন, লিখবেন স্টুডেন্ট অফ মাদ্রাসা, ইউনিভার্সিটি হলে অবশ্যই লিখে দিবেন স্টুডেন্ট অফ উমুক ইউনিভার্সিটি। জব করলে কিছু লেখার দরকার নেই, জাস্ট জব শব্দটা উল্লেখ করবেন, ব্যবসা করলে বিজনেস লিখতে পারেন, হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ লিখতে পারেন, এইভাবে যে যার পেশাটা লিখবেন, লিখে এসএমএস টা কোথায় পাঠাবেন, আমার ঠিকানা আছে একটা 269692 6969, এই নাম্বার এসএমএস টা পাঠায় দেন, অবশ্যই নিজের মোবাইল থেকে পাঠাবেন, তাতে করে যেটা হবে আমরা দু একদিনের মধ্যে আপনাকে রিচ করতে পারবো এবং আপনার ঘটনাগুলো পরবর্তী সপ্তাহে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। অনেকগুলো SMS ও জমেছে, সালেহা লিখেছে আমাদেরকে ঢাকা থেকে, উদয় ভাই ভালো লাগে আপনার অনুষ্ঠানটা, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করে
Hello guys, this is Rastan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। Hello guys, this is Rastan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। Thank you.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে অনেক অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন আমার সাথে, কিছু নাম পড়ে ফেলতে চাই। ফাতেমা খন্দকার বলছেন, আমার বেশ ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, থ্যাংক ইউ। জাকির যুক্ত হয়েছেন, জয়নাল যুক্ত হয়েছেন আমাদের সাথে, মৌসিন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, প্রণব যুক্ত রয়েছেন আমার সাথে, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে তাবাসুম, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির বন্ধু শামসুজ্জামান, জয়েন করেছেন আমার সাথে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুক্ত রয়েছেন নুসরাত নিশাত, যুক্ত রয়েছেন আমাদের সাথে কনক, যুক্ত হয়েছেন আমাদের সাথে এদিকে পারমিতা, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু ফাহমিরা, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে নিশা, বাদল, জমিরুদ্দিন, আব্দুল হাকিম, মাওলানা মোর্শেদ কাসিমি, হাসিনা খাতুন, মিস্টার জামান, মফাজ্জল ইসলাম, আমিন, যুক্ত রয়েছেন এ আরাম ইসলাম, মুর্শেদ আলী, শেখ সাবর, যুক্ত রয়েছেন ঢালি কাউসার, কাউসার মিয়া, যুক্ত রয়েছেন আব্দুল কালাম, যুক্ত রয়েছেন আমাদের সাথে মোনালিসা, নিলিকা যুক্ত আছেন, একা যুক্ত রয়েছেন, ইকরাম যুক্ত হয়ে গেছেন, পারভিন যুক্ত রয়েছেন, চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন ঝর্ণা, জহির যুক্ত রয়েছেন, শহীদুল, কুমিল্লা থেকে সেলিম, মোহনা, আরজু যুক্ত রয়েছেন, ঢাকা মিরপুর থেকে ইয়াকুব, রিনা, নাফিজা, ঢাকার মোহাম্মদপুর থেকে যুক্ত রয়েছেন আব্দুর রহমান, পারভিন বেগম, বিল্লাল হোসেন সহ আরো অনেক অনেক বন্ধু। থ্যাংকস আ লট আমাদের সাথে যেভাবে আপনারা যুক্ত হচ্ছেন। আরো একবার জানিয়ে রাখি, আগামী পর্বে যদি ভূত স্টুডিওতে আপনি আসতে চান তাহলে এখনই মোবাইল ফোনটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। অবশ্যই রেজিস্ট্রেশনটা নিজের মোবাইল থেকে করবেন যাতে আমাদের টিম মেম্বার আপনাকে রিচ করতে পারে। ফোনে আপনার স্টোরিগুলো প্রথমে শোনা হবে, সেগুলো প্রচারযোগ্য হলে অবশ্যই আগামী এপিসোডে আমাদের আজকের অতিথির মতো আপনিও থাকবেন রেডিওর হট সিটে, আর লক্ষ লক্ষ শ্রোতা শুনবে আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম শামসুল হক।
শামসুল হক ভাই কোথেকে আসছেন?
আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আসছি।
ফতুল্লা থেকে এসেছেন, কি করেন আপনি?
আমি ছোটখাটো ব্যবসা করি।
ব্যবসা করেন? আমাদের ভূত স্টুডিও বা জাগো এফএম আপনি কতদিন ধরে শুনছেন?
আমি 2015 সাল থেকে শুনতেছি।
2015 সাল থেকে আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান, মানে অনেক পুরনো বন্ধু আমাদের। একেবারে 2015 থেকে উনি শুনছেন, মানে একদম জাগো এফএম এর শুরু থেকে উনি আমাদের সাথে আছেন এবং ভূত স্টুডিও জন্মলগ্ন থেকে আমাদের এই বন্ধুটি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে আজকে আসলেন, কেমন লাগছে আপনার?
হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। শুধু এই বুতি স্টুডিও না, এই জাগো এফএম এর অনেক অনুষ্ঠানই আমি শুনি, বা আমার কাছে অনেক ভালো লাগে।
এক্সিলেন্ট, খুব ভালো লাগলো। আমার বন্ধু আজকে এসেছেন এবং তিনি তার জীবনের কিছু অভিজ্ঞতা বলবেন। পুরনো বন্ধুদের সাথে সাথে নতুন বন্ধুরাও কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। আজকে একজন পুরনো বন্ধু পেলাম, তিনি আমাদের সাথে তার জীবনের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন এবং আমি অফিয়ারে যতটুকু শুনেছি এই এক্সপেরিয়েন্স গুলো আপনাদেরকে ভীষণ রকমের অন্যরকম একটা অনুভূতি দিবে। যারা আমরা একটু অ্যাডভেঞ্চার প্রিয়, যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করি, তাদের হয়তো আজকের এপিসোডটা ভালো লাগবে। তো চলেন আমরা এবার অভিজ্ঞতাগুলো শুনি, খুব মনোযোগ দিয়ে আমরা নন স্টপ এখন অভিজ্ঞতা শুনবো। শুনি একদম প্রথম ঘটনাটা আপনি বলবেন আমাদেরকে।
ভাই এখন আমি আমার প্রথম ঘটনাটা বলতেছি, যে ঘটনাটা শুধু আমার সাথেই ঘটছে। আমার প্রথম ঘটনাটা হলো ছোটবেলা আমাদের অনেকগুলো গরু ছিল। তো গরুর তো আপনারা জানেন ঘাস কাটতে হইতো অনেক, তা আমি একটু ছিলাম কামচোর টাইপের। তো আমি মাঝে মধ্যে কামচুরি করতাম, আমি ঘাস কাটতে অলসময় করতাম। তো একদিন আমার চাচাতো ভাই বলল যে তুই আজকে গরুর জন্য ঘাস কাটিস নি, তোর ভাই আজকে দিব না, তোর আজকে মারবো। তো আমার ভয় লাগলো। আসলে আমার কিন্তু একটা ভাই আছে, তখন আমার কিছু হইলে অনেক মার দূর করতো। তো আগে পরে এরকম অনেক মারছে, তো ওদিনও আমি ভাবলাম যে আজকে হয়তো মারবো আমারে, এই জন্য আমি পালে গেলাম ওইখান থেকে। তো আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে বিশাল বড়, একটু দূরেই। তো ওই বাজারে আমি গেলাম, যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো একটা চার দোকানে যে আমি বসলাম, তো তখন মনে হয় রাত্র অনেক, 9টা বাজে, গ্রামের চার দোকান, তো 7টা বাজে, 7টার ভিতরেই সম্ভবত বন্ধ হয়ে যায়। এখন যেরকম জাকজমট আছে, গ্রামই বলেন আর শহরই বলেন, এখন সব জায়গাতেই কিন্তু রাত্র 12টা 1টা পর্যন্ত অ্যাভেলেবল, মানুষ চলাফেরা করে, দোকান ফাটো পাওয়া যায়। তখন কিন্তু এটা ছিল না ভাইয়া, তখন সন্ধ্যার পরেই কিছু ছিল না, দোকানপাট বন্ধ হয়ে যেত, হাট বাজার লোকজন চলে যেত। তো আমি কিভাবে যেন ওই চার দোকানটার ভিতরে ব্রেঞ্চে শুয়া পড়ি। তো আমারও ঘুম চলে আসে হঠাৎ, রাত তখন কয়টা আমার পক্ষে বলার সম্ভব না, অনেক রাত রই। আমি ব্রেঞ্চের থেকে মাটিতে পড়ে যাই, মাটিতে পড়ে গেছি। এখন আমি ঘুম ভেঙে গেছে। এখন উঠে দেখি বাজারে কেউ নাই, একটা দোকানও খোলা নাই। তখন আমি চিন্তা করলাম অনেক রাত কেউ নাই, আর চা দোকানদার বন্ধ করে চলে গেছে, আমার ডাকেও নাই। তো আমি পাশে একটা মসজিদ ছিল, মসজিদে শুয়ে রইলাম। ভাবলাম মসজিদে যাওয়ার সময়, তো তাই করলাম, মসজিদে শুইলাম। প্রায় ঘন্টা দেড়েক শোয়ার পরে আমার একটা লোকে ডাক দিল, বলল যে এই উঠ, এই মসজিদে শুয়ে আছিস, বাড়িতে যা, মসজিদে শোয়াটা ঠিক না। তো আমি আর কিছু বললাম না, তাহলে আমি আমার ইচ্ছা আমি ওইখানেই শুয়ে থাকবো, আমি বাড়িতে যাব না। মানে ওনার সাথে একটু এই কিরকম যেন মানে আমার ইচ্ছা নাই যাওয়ার। তো উনি আবার বললো যে এই যা, মসজিদে শোয়া দরকার নেই, মসজিদে শোয়া ভালো না, তুই বাড়ি যা। তো আমি আর ওনার কথা অমান্য করলাম না, আমি বাড়ি যাওয়া বাড়িতে রওনা দিলাম। তো বাজার পেরে আমি আর বাড়ির যে রাস্তাটা, ওই রাস্তাটায় উঠবো, রাস্তাটার সামনে কিন্তু আবার একটা বড় একটা ব্রিজ আছে। তো আমি দেখতেছি ব্রিজের ডালে, যখন আমি ব্রিজে উঠবো তখনই আমি দেখি একটা লোক ব্রিজের রেলিংয়ের উপরে বসা, রেলিংয়ের উপরে বসা। তখন আমার মনে আর একটু সাহস জাগলো যে ওখানে যেহেতু একটা লোক আছে তো যাই, দেখি লোকটা কোন জায়গায় যায়। তো যখন আমি ব্রিজটা গোড়ায় গেলাম, উঠবো ব্রিজে পাড়া দিব, তখনই আমি চোখের পলকে দেখি লোকটা নাই। তো আমি তেমন একটা কিছু মনে করি না, হয়তো গেছে গা বা কিছু, আমি তেমন একটা কিছুই ভাবি নাই। তা আমি হাঁটতেছি হাঁটতেছি কি আরো কিছুক্ষণ দূরে গেলাম, দূরে গেছি আর দেখি হাতের বাম সাইডে বাঁশ যার আছে আর অনেক গাছপালা আছে গ্রামের, এটা আপনারা বুঝতে পারবেন। তো ওইখানে অনেক বাতাস বইতেছে খুব জোরে, বাতাসটা আমি যত সামনে আগাচ্ছি বাতাসটা তত বাড়তেছে। তখন আমি চিন্তা করলাম হয়তো তুফান আসতে পারে, এখানে এই রাস্তায় আমাকে বাড়ির থেকে যাওয়া পর্যন্ত বাজার পর্যন্ত কোনো জায়গায় কোনো দোকানপাট কোনো বা দাঁড়ায়, বৃষ্টি হলে যে দাঁড়ানোর মতো এমন কোনো জায়গা নাই। তো আমার টার্গেট হলো আমি সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদ পর্যন্ত আমি দৌড়ে চলে যাব। তো তাই করলাম, আস্তে আস্তে হাঁটতেছি, এ প্রিপারেশন নিলাম আমি। দেখি তুফান আরো বাড়তেছে, খুব জোরেই তুফান বাড়তেছে, গাছপালা মনে হইতেছে ভেঙে যেতেছে। তখন আমি দৌড়ের স্পিড একটু বাড়িয়ে দিলাম, আমিও জোরে দৌড়েতেছি, বাতাসও জোরে বইতেছে। তো দৌড়েতে দৌড়েতে আমি প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি, আর এক মিনিট দৌড়াইলেই মনে হয় আমি মসজিদ পেয়ে যাব। তো এখন বাতাস বুদাস তুফান টুফান কিছু নাই, তো আমি মসজিদে ঢুকবো। তখন আমি ছোটবেলা থেকে আমি নামাজ টামাজ পড়ি, তো উজু করলাম, উজু করে আমি দুরাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে শুয়ে পড়লাম মসজিদে, মসজিদে শুয়ে পড়লাম। শোয়ার মনে হয় ঠিক এক দেড় ঘন্টা পরে আমার ঘুম চলে আসছে অলরেডি, খুব ভালো ঘুম চলে আসছে। দেখি যে আমার আমার এক ফুফাতো ভাই আছে, ও আয়সা ডাকতেছে, এই উঠ, তুই মসজিদে শুয়ে রেসুসকে, মসজিদে শোয়ার দরকার নেই, তুই বাড়ি যা। তো আমি চোখ বন্ধ করে বলতেছিলাম যে না ভাই, আমি বাড়িতে যাবো না, আমার ভাই মারবো আজকে, আমারে বাড়ি গেলে আমার ভাই মারবো। কয় যা মারবো না, সমস্যা নাই, ভয় করিস না, বাড়িতে যা। আমি বললাম ভাই আমার ভয় লাগতেছে। কয় ঠিক আছে চল আমি তোরে আগে দিয়ে আসি। তো আমি হাঁটতেছি হাঁটতেছি, আমি আগে আগে হাঁটতেছি, উনি পিছনে পিছনে হাঁটতেছে, আমি আবার পিছনের দিকে একটু একটু তাকাইতেছি যে উনি আসে কিনা। হ্যাঁ দেখি যে হয় উনি আমার সাথে আসতেছে। তখন রাতটা অত্যন্ত আলোকিত, এত জ্যোৎস্নারাত ছিল, চন্দ্র ভরপুর চন্দ্র ছিল। তো জ্যোৎস্নারাতে আমি যাই, যেতে যেতে আমি দেখি যে সামনে একটা বাঁশের হাঁকা পড়ে, বেশ বড় বাঁশের সাঁকো। হয়তো গ্রামে অঞ্চলে যারা বসবাস করছেন কিংবা করেন ওনারা চিনেন বাঁশের সাঁকো কি। তো বাঁশের সাঁকোতে যখন আমি উঠছি, উনি বাঁশের সাঁকোর পাশে দাঁড়িয়ে আছে, আমার বললো তুই যা, ভয় পাইস না, আমি আছি। তা বাঁশের সাঁকোটা এরকম, মানে আমি তো তখন ছোট, একবারই ছোট, কিন্তু আমার বাঁশের সাঁকো পার হইতে গেলে একটা ধরার মতো একটা বাঁশ আবার বাইন্দা দেওয়া হয়, ওইটাও ছিল। কিন্তু ওইটা আমি ঠিক মতো লাগুর পাইতাম না, এত উচ্চতা ছিল আর কি, আমি নিচে ছিলাম। তো আমি কিন্তু সহজে, খুব সহজেই বাঁশের সাঁকোটা পার হয়ে গেলাম। তো আমি ওই পার গেছি, বাঁশের সাঁকো পারে রাস্তায় উঠলাম। রাস্তায় উঠার পরে এখন আমি তাকে দেখি উনি দাঁড়িয়ে আছে। উনি বললো কি ঠিক আছে তুই যা, ভয় নাই আমি আছি। তখন আমি দুই তিন কদম হাঁটলাম, হাঁটার পরে এখন আমার সেন্স ঠিক হয়ে গেল, আমার ঘুমটুম চলে গেল। এখন কিরে আমি বাসের সাঁকো পার হইলাম, কিভাবে পার হইলাম এত সহজে এত শর্ট টাইমে কিভাবে পার হইলাম, আর ওই লোকটা ছিল কে? তখন আমি পিছনের দিকে তাকে দেখি ওই লোক নাই। তো এখন আমি শুনতেছি, আমি কানে শুনতেছি বাসের সাঁকোতে যদি কেউ পারাপার হয় আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন, যদি একটা লোক আসে বাসের সাঁকো কিন্তু মোটমোট আওয়াজ হয়, এক বাসের সাথে গোসা খেলে আরেক বাস মোটমোট আওয়াজ হয়, এরকম আওয়াজ হইতেছে। তখন আমার আমি তাকে দেখি যে না শুধু আওয়াজ আসতেছে কিন্তু কাউকে দেখতে পাইতেছি না, আমি জুসনা রাত সবকিছু দেখা যেতেছে। তা আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আমি মনে মনে কইতেছি আল্লাহ আজকে আমার সাথে কি হইতেছে, মনে হয় আজকে আমার পাইছে বড়টায়। তো এরকম চিন্তা ভাবনা করতেছি, তখন আমি এসব আমি চিন্তা ভাবনা করতেছি আর আওয়াজটা শুধু কাছে আসতেছে, আওয়াজটা কাছে আসতেছে, মনে হয় যে লোকটা আমার পাশে চলে আসছে হালকা পারিয়া। আমি করছি এমন দৌড় দিছি, যেখান থেকে আমি দৌড় দিছি ওইখান থেকে যদি আমি খুব স্পিডেও দৌড় দিই তাহলে আমার বাড়িতে যাইতে প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে, যত স্পিডে আমি দৌড় দিই 7 থেকে 8 মিনিট লাগবে। তো গেলাম, আমি অনেক দৌড়ে জোরে দৌড় দিলাম, দৌড় দিতে দিতে প্রায় আমি বাড়িতে ঢুকে গেছি। এখন আমি চিন্তা করতেছি আমি যে দৌড় দিয়ে আমি পারতেছি না, কে জানো ওই আমি যখন পাশা সাঁকোর থেকে দৌড়ানো শুরু করলাম প্রথমে আমার পিছনে পিছনে কেউ যেন দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি ও পিছনে পিছনে কেউ দৌড়াইতেছে। তখন একবার ভাবতেছি কি আমি পিছনের দিকে ফিরা তাকামো কে আসতেছে, আবার চিন্তা করি না পিছনে ফিরা তাকানো যাবে না, যে আসুক আসুক যা মনে তাই হোক আমি পিছনের দিকে ফিরে তাকাবো না, আমি দৌড়ও বন্ধ করব না। আমি খেচ্ছা দৌড় দিলাম, দৌড় দিতে দিতে প্রায় বাড়িতে ঢুকে যাবে। এখন আমি আমার মারে ডাকতেছি, মা মা করে আমি 4টা ডাক মারছি। মারার পরে আমার মা তো সাড়া দিছে, মা সাড়া দিল, সাড়া দেওয়ার পরে দরজা খুললো। আমি দৌড় দিয়ে দরজায় ঢুকবো ভাইয়া, কিন্তু আমি কিসের সাথে কি উষ্টাই খেলাম না কি খেলাম, আমি ঠাস করে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তো আমার হয়তো দরাদরি করে ঘরে নিয়ে গেছে আমার মা ভাই। সকালবেলা আমি ঘুম ভাঙা দেখি যে অনেক মানুষ আমার পাশে। তো আমার সেন্স আসার পরে মা আমার ওই লোহায় পুইরা কি লবণ টবণ আরো কি এটা সেটা খাওয়াইছে, খাওয়ার পরে আমার জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোর সাথে, তুই কই ছিলি, কি হয়েছিল, দৌড়াইলি কে, আর কি হয়েছে আমার বল। তখন আমি বললাম যে মা আমি পুরো ঘটনাটা মারে বললাম, বলার পরে কয় না তুই যার কথা কইতেছস হ্যাঁ তো সন্ধ্যার পরে ঘরের থেকেই নামে না, তাহলে হ্যাঁ তোরে আগুয়ে দিয়ে বুক থেকে হ্যাঁ দাঁড়িয়ে থাকবো কই ইত্যাদি আমার বললো আর কি, বুঝাইলো। কয় না 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 তুই এটা ভুল দেখছস। আমি কই না না আমি ভুল দেখছি মানে কি বলেন, আমি তো ভুল দেখতেই পারি না। তারপর হ্যারে ডাইকা আনলো, আনার পরে অনেক লোকজন প্রায় 20-25 জন আশেপাশের লোকজন যা আছে সবাই একই অবস্থা আমার মুখ থেকে শোনার জন্য কি ঘটনাটা ঘটছে। তো আমি সবাই করলাম ওনারে ডাইকা আনলো, কয় না আমি তো ওরে ডাকি নেই। তো ভাইয়া এ ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাব, আমার দ্বিতীয় ঘটনাটা আমার সাথেই ঘটছে। তো আমগো বাড়ির থেকে ওই বাজারের পাশাপাশি আমার বাপের বন্ধুর বাড়ি, তো ওইখানে একটা অনুষ্ঠান ছিল, আমগো বাড়ির সবাইরই দাওয়াত দিছে। এখন আমগো বাড়িতে মুরব্বীরা কেউ যায় নাই, আমরা 5 জন গেলাম, ভাই বোন মিললাম আমরা 5 জন গেলাম। 5 জন যাইতে যাইতে বাড়ির থেকে ওই দাওয়াতের বাড়ির দূরত্বটা এতটাই প্রায় 1 ঘন্টার মতো লাগে হাইটা গেলে। তো গেলাম, যাইতে যেতে মাগরিবের আজান দিয়া দিছে। তখন আমি আমার চাচাতো ভাই একটারে বললাম যে দেখ এখন মাগরিবের আজান দিয়া দিছে অথচ খাবার দাবার কোনো প্রিপারেশন নাই, যে খাবার দিব এর কোনো প্রিপারেশন নাই, চল আমাকে খাওয়া দাওয়ার দরকার নাই আমরা চলে যাই। তখন ও কইতাছে হ্যাঁ ঠিক আছে তাইলে রাখ আরেকটু দেখি, ছোট মানুষ না আমরা সবাই, বলো ঠিক আছে আরেকটু দেখি। দেখার পরে আরো 15-20 মিনিট চলে গেল, তখন আমি বিরক্ত হয়ে গেলাম, আমি কি তোরা থাক, আমি আমি আমার ছোট ভাইরে নিয়ে আমি চলে যাই, কোনটা করবি দেখ। তো ওগুলো যে ঠিক আছে দাঁড়া আমি ওগুলো ডাইকে নিয়ে আসি, আমরা সবাই এক লোকেই যাই। তো আমরা বাড়ির থেকে আমি দেখলাম যে বাড়ির থেকে ওরা বের হইল, ওরা তিনজন বের হইল, আমি পিছনে, আমার একটা চাস্ত বোন পিছনে। তো অন্ধকার, রাতটা ছিল ওদিন অনেক অন্ধকার, আর এশার নামাজের আজান বাইয়া দিয়া ফেলাইছে। তো ওরা আগে চলে গেছে তিনজন, পিছনে আমি, আমার সামনে আবার আমার একটা চাস্ত বোন আছে, ওর আমার দূরত্ব না হইল 20-25 হাত, এটুক এতটুক দূরত্ব। ও আমার, আমি ওরা ডাকতেছি দাঁড়া আমার নিয়ে যায় একসাথেই যাই, ওরা তো গেছে গা একসাথেই যাই। তো আমি চিন্তা করতেছি যে ওরা যেহেতু আগে চলে গেছে ওগো সাথে একসাথে যাওয়ার জন্য, ও একটু তাড়াতাড়ি হাঁটতেছে, তা আমিও তাড়াতাড়ি বেশ তাড়াতাড়ি ওর সাথে পিছে পিছে হাঁটতেছি। এখন যাই দেখি আমার রাস্তা হইতেছে বাম দিকে, আরেকটা রাস্তা চলে গেছে ডান দিকে সোজা, ওই রাস্তাটা সোজা রাস্তার ওই পার একটা বাঁশঝাড় আছে, ও বাঁশঝাড়ের ভিতরে চলে গেল। রাত অন্ধকার, বাঁশঝাড় তো এমন অন্ধকার, তো ওকে বাঁশঝাড়ের ভিতরে ঢুকতেছে। তাহলে আমি ডাকতেছি কিরে তুই বাঁশঝাড়ের ভিতরে ঢুকতেছিস কে? ও কোনো সারা শব্দ কিছু দেয় না, ও খালি বাঁশঝাড়ের ঢুকে। তো আমিও বাঁশঝাড়ের ওইখানে গেলাম, যাই দেখি ও উপরে, ও বাঁশ গাছের মোটামুটি মাঝামাঝি, ও খিটখিটি হালে হাসতেছে, খিটখিটি হাসতেছে। তখন আমি বলতেছি এই তুই নাম, ওরা চলে যেতেছে, রাস্তা অন্ধকার, দূরত্ব রাস্তা, ফাজলামি করিস না, তুই নিচে নাম। ও কোনো সারা শব্দ কোনো কিছুই বলে না, ও শুধু হাসতেছে। এখন আমি রেগুলাম এই তুই নাম, আমার চিন্তা ভাবনা ওর একটু ভয় দেখাই, ভয় দেখাইলে হয়তো নাম নাইমা আসতে পারে। আমি কই বাঁশঝাড়ে কিন্তু ভূত থাকে, বাঁশ গাছে ভূত থাকে, তুই নাইমা আয়া পর তোরে মাইরা ফালাইব, একই অবস্থা। ও কোনো জবাব নাই, হাসতেছে। তো আমি বিরক্ত হয়ে গেছি, ওরা চলে যেতেছে, আমার আগের আমার ছোট ভাই নিয়া আমার চাস্ত ভাই চলে যেতেছে। তো আমার টার্গেট হইল আমি অগরজিয়া ধরবো আর কি। পরে আমি চিন্তা করলাম এই তুই থাক, তুই আইলে না আইলে নাই, আমি যেতেছি ভাই। আমি 10 মিনিটের মতন হাঁটলাম, হাঁটার পরে দেখি একটা মোসর পার হয়েছে, আর দেখি আমার চাস্ত বোন ওইটা, ও আমার আগে আগে হাঁটতেছে, আগে হাঁটতেছে। তো আমার আর একটু ভালো লাগলো, যাক ও তো আয়া পড়ছে। আমি কিন্তু এই কথাটা চিন্তা করি না কি ওরে আমি রাইখাইলাম বাঁশ গাছের আগায় বাঁশঝাড়ের ভিতরে, কিন্তু ও আমারে ওভারটেক করে ও আমার আগে আগে হাঁটতেছে কিভাবে, কিন্তু এটা তো আমি আমার মাথায় আসে নাই। তখন আমি ডাকতেছি এই দাঁড়া, ওরে ডাকতেছি আমার আগে আগে হাঁটতেছে মোটামুটি ভালো দূরে, আমি ওর পিছনে পিছনে দৌড়াইতেছি আর বলতেছি যে তুই দাঁড়া একটু একসাথে যা আমারে নিয়ে যা তুই দাঁড়া। তো কিছুক্ষণ পরে সামনে একটা বিশাল বড় বটগাছ পরে, বটগাছের পাশেই আরেকটা কালবাট আছে। তো কালবাটটা পার হমু এমন টাইমেই দুইটা লোক আসতেছে টুকরি মাথায় নিয়ে, টুকরি বুঝেন তো, যেমন এদের আলু পেঁয়াজ রাখে, যেমন এইসব বড় টুকরিগুলো আর কি, ঝাঁকা বলে, ওই ঝাঁকা নিয়ে আসতেছে দুইটা লোক আর ভিড়ি টানতেছে। তা আমার এই দাঁড়া তুই ধরেছিস কে আর কারে ডাকতেছিস? আমি কই আমার চাস্ত বোন চলে যেতেছে, আমি ওরে ডাকতেছি, আমরা একসাথে যাবো। কই কই তোর চাস্ত বোন? আমি তো কারোর দেখলাম না, কারোর সাথে যাও তো আমাকে দেখা হলো না, আমাকে আপনাকে দেখা হলো না, ওই যে যাইতেছে আপনি দেখতেছেন, দেখতেছেন না, আমি দেখতেছি। তো আরেক সাথের আরেকজনই কইতেছে যে ওরে ভূতে ধরছে, কয় চলেন আমরা জায়গা, ওরে আজকে ভূতে ধরছে, এই লেগে ওই দৌড়াইতেছে, ওর ওর দৌড়ান ওই দৌড়াক, চলেন আমরা জায়গা। পরে আমি কই ভূত কি আবার, ভূত কি মানুষের মানুষের কাছে ভূত আসে? ভূত বলতে কিছু নাই। মুরব্বি বলতেছে আচ্ছা ঠিক আছে কিছু নাই, ঠিক আছে বুঝলাম, তোরা তো রাত্রে এখানে যাওয়ার দরকার নাই, ওই তো আমগো বাড়ি এটা, তুই আমার সাথে চল কালকে সকালে যাই। আমি গেলাম না না আপনারা যান আমি যাবো না। তো ওনাদেরকে ফালিয়ে রেখে আমি গেলাম, যাইতেছি যাইতেছি, এখন দেখি যে না ওরে তো দেখা যেতেছে না কোথাও। তো সামনে ওই সামনের রাস্তাটা আরো অনেক ভয়ঙ্কর, ওইখানে বাঁশঝাড় আছে, অনেকগুলা তাল গাছ আছে, বট গাছ আছে, তারপরে সামনে চিতাখোলা আছে দুইটা, হিন্দু গো চিতাখোলা আছে দুইটা। তো আমি মোটামুটি ভালো, একটু ভয় ভয় লাগতেছে, রাস্তা অন্ধকার, এইসব নানান কথা চিন্তা ভাবনা করে আমার একটু ভয় লাগতেছে। তো ভয় লাগলো কি হবে, অন্ত আমার তো বাড়িতেই যাওয়া লাগবে। তো বাড়িতে যাইতেছি যেতেছি, এখন তিন রাস্তার মোড়ে একটা চিতাখোলা আছে হিন্দু গো, ওই চিতাখোলার ওইখানে তিনটা তাল গাছ, একবারে পাশাপাশি তিনটা তাল গাছ। তিনটা তাল গাছের ওইখানে আমি দেখি যে তাল গাছের গোড়ায় মিটি মিটি আলো জ্বলতেছে। আমি যত সামনের দিকে আগাইতেছি তত আলোটা বাড়তেছে। এখন আলোটা বাড়তেছে, তার আমার মনে একটু সাহস হইল, যাক মনে হয় এখানে কেউ আছে, একটা আলো আছে, আলো জল কুপি জ্বলতেছে, তা আমি যাক দেখি, যাই সামনে। এখন যাই দেখি আলো কি দৌড় পারতেছে, আলো খালি ছুটাছুটি করতেছে, দৌড় পারতেছে, এক তাল গাছের থেকে আরেক তাল গাছে যেতেছে, আরেক তাল গাছ থেকে আরেক তাল গাছে যেতেছে, আলো কি ব্যাপার এটা কি? এখন আমার আর বুঝতে বাকি নাই। তখন আমি মনে মনে কই, না এখানে কয়দিন আগে একটা হিন্দু পড়ছে, তো হয়তো এখানে কিছু একটা আছে, ভূতপ্রেত নিয়ে আছে, হয়তো ওনারা এমন করতেছে। ঠিক আছে, আমি এমনি বলতেছি আর কি। আচ্ছা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন আমি যাই। আমার কিন্তু এমনি আমি বিদ্রোহী করে বলতেছি আর কি, আপনারা থাকেন আমি যাই। তো যাইতে যাইতে কিছুক্ষণ দূরে গেছি, তো আমি হাতের বাম দিক, বাম দিক দিয়ে গেলে অন্তত পাঁচ মিনিটের রাস্তা, আমার বাড়িতে ঢুকতে গেলে পাঁচ মিনিটের রাস্তা সরে পেয়ে যায়, আর যদি আমি রাস্তা দিয়ে যাই তাইলে আমার আরো দেরি হয়। তো আমি বাম দিক দিয়ে গেলাম, বাম দিক দিয়ে ওই খেত খোলা পার হয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে আমার টার্গেট এখন অরাজিয়া ধর্ম, ওই আমার কিভাবে ফালেত হয়ে গেল, আমার স্বাস্থ্য বন্ধু দেওয়া ধর্ম কিভাবে আমার ফালেত হয়ে গেল। আমি এত ডাকলাম, ও আমার ডাকে কোনো সাড়াই দিল না। তা গেলাম, যাই দেখি যে ঘরের দরজা বন্ধ, শুয়ে আছে। এখন আমি মারে ডাক দিলাম, মা দরজা খুললো, মা দরজা খুলছে। তা আমি গেলাম, ওকে কই, আমার ছোট বের করতে গেলাম, ও কই, কয় তো শুয়ে রয়েছে, তুই এখন এসেছিস কে, এত দেরি করে এসেছিস লিগা, ওরা দিয়ে কোন সময় পড়ছে? আমি কি কন কে, হ ওরা তো অনেক আগে চলে আসছে, তুই এত দেরি করলি কে? তখন আমি মারে করলাম, মা এই ঘটনা, ক আল্লাহ তুই কোস কি, আমার কি তুই ভয় পাইছস? ওকে না, আমি কোনো ভয়টাই পাই নাই। তাহলে আমার যে গেল, তাহলে তুই কোন রাস্তায় আসছ? আমি বললাম, মা আমি এই যে এইভাবে এইভাবে এই রাস্তা দিয়ে আসছি। ক আচ্ছা ঠিক আছে, শুয়ে থাক, আর কোনো ভয়টাই পাইলে আমার কাছে শো। তো ভাইয়া, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনায় চলে যাব। আমার তৃতীয় ঘটনাটা আমার সাথেই ঘটছে। এই ঘটনাটা হইতেছে 2017 সালে, 2017 সালে ঘটছে। আমি অনেকদিন পর পরই কিন্তু গ্রামের বাড়ি যাই, প্রায় 3-4 বছর পর পর আমি গ্রামের বাড়িতে যাই। তো ওদিনও আমি 4 বছর পরে আমি গ্রামের বাড়ি গেছি, আমার ফ্যামিলি নিয়ে গেছি। তা বুঝেনি তো, যারা গ্রামের বাড়িতে একটু দেরি করে যায়, গ্রামে বন্ধু বান্ধব থাকে, ছোটবেলার আত্মীয় স্বজন থাকে, এই দোকানে বসে আড্ডা মোটা দেই, চা আসু, সিগারেট মিগারেট আড্ডা মোটা দেয়, এসব চলতেই থাকে। তো রাত্র তখন 10টা সাড়ে 10টা বাজে গেছে, আমার মেয়ে ফোন দিল যে তুমি আব্বু তুমি আসো না, আমরা খাওয়া দাওয়া করবো, তোমার জন্য বসে আসছি, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি বললাম, তোমার ফোনটা তোমার মারে দাও। তোর মারে ফোন দিলে আমি বললাম, দেখো এখানে অনেকদিনে দেখা সাক্ষাৎ হয়েছে, আমার আধা ঘন্টা আসতে দেরি হইব, তোমরা খাওয়াটে শুয়ে পড়ো, আমি আসতেছি। তো আরো কিছুক্ষণ আড্ডা মাড্ডা মানে চাচু চলতেছে। তো আমি বললাম কি, একটা সিগারেট জ্বালাইলাম, দোকানদারি দোকান বন্ধ করে দিল 11টার দিকে, আমি একটা সিগারেট নিলাম। সিগারেট নিয়ে মানে দোকানদারি কইতেছে, আমার সাথে যারা আড্ডা মারছে তারা, আমি যে রাস্তায় যাবো ওই রাস্তায় কিন্তু একজনও নাই, ওরা সবাই ডাইনে চলে গেল, বামে চলে গেল কেউ, আমি যাবো সোজার রাস্তায়। তো আমি একা পড়ে গেছি এত রাত্রে। দোকানদারি কইতেছে যে, কাকা আপনি এত রাত্রে এখান দিয়ে একা একা যাইবেন, আপনি কি যাইতে পারবেন নাকি আপনার আমি আগে দিয়ে আসবো? তখন আমি না, আমার আগে দিয়ে দেওয়ার দরকার নাই। ক দেখেন কিন্তু আবার ভয়টই পাইবেন নাকি? আমি কি না না ভয় কিসের? তো একটা সিগারেট জ্বালাইছি, তো আমার ডাক দিল অফিসের থেকে, কাকা আপনি আরো দুইটা সিগারেট নিয়ে যান। আমি তখন সিগারেট খেতাম, তো আপনি আরো দুইটা সিগারেট নিয়ে যান, সাথে একটা মেস নিয়ে যান। আমি না করলাম না, নিলাম, নিয়ে হাঁটতেছি হাঁটতেছি, তো একটা জঙ্গল রাস্তা আছে, ঝোপঝার আছে, ওইটা পার হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটতেছি, দুই পাশে ধান ক্ষেতের জমি, মাঝখান দিয়ে রাস্তা গেছে, তো সামনে কিছু দূর সামনে আবার আমগো পারিবারিক গুরুস্থান। তো এই মাঝে রাস্তার মাঝামাঝি আবার একটা কালবাট আছে, এই কালবাটের উপরে দেখি যে সাদা জামা গায়ে দেওয়া কে যেন দাঁড়িয়ে আছে। তো আমি চিন্তা করলাম হয়তো কোন মুরব্বী টুরুবি দাঁড়িয়ে আছে, আমি সিগারেট খাইতেছি, আমার হাতে সিগারেট, আমি সিগারেটটা শেষ করে তারপরে যাই। তো সিগারেটটা শেষ হইতে প্রায় 4-5 মিনিট তো লাগি, আমি সিগারেট আনতেছি, সিগারেটটা শেষ করে আস্তে আস্তে আমি সামনে যেতেছি, আমি যতটুকু সামনে যেতেছি ওই লোকটাও ততটুকু সামনে যেতেছে, একই দূরত্ব সামনে যেতেছে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, ও হাঁটতেছে, তো আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, আমিও হাঁটতেছি ও হাঁটতেছে, তো আমি একটু দাঁড়াইলাম কালবাটে যাইয়া, আমি একটু দাঁড়াইলাম যাইয়া, ওর এখন দেখি আমগো গোরুস্থানের পাশে ও দাঁড়িয়ে আছে, গোরুস্থানের পাশে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম হয়তো আমগো বাড়িতে ঢুকবো, নাহলে পাশের বাড়িতে ঢুকতে পারে, হয়তো কাগো এই দুই বাড়ি আছে আর কোনো বাড়িঘর নাই ওইখানে। তো দেখি যে না, ও কোনো বাড়িতেই ঢুকতেছে না, ও আমি আগাইতেছি, ও আগাইতেছে, সোজা চলে যেতেছে। কিছুটা দূরে গেলে বিশাল বড় এক সুপারি বাগান, দেখলাম এর ভিতরে আমি কিন্তু ডাকতেছি ওরে, আমি ডাকতেছি একে দাঁড়ান, এই দাঁড়ান আপনি কে, এভাবে ডাকতেছি আর কি, আমার কোনো কথার কোনো সারা শব্দও দিতেছে না। তো ওর মতো ও যাইতেছে, আমি ডাকতেই আছি। তখন রাত্র বাজে প্রায় 11টার মতন, ভাই বুঝে নিত গ্রামের 11টা কি অবস্থা। তো আমি দেখলাম ও বাগানের সুপারির বাগানের মাঝামাঝি হাঁটতেছে, ঢুকে গেল। তখন আমার একটু মেজাজ খারাপ হয়ে গেল, আমি কিন্তু ভয়টাই পাই না, ভয় পাই নাই, আমার মেজাজ খারাপ হলো, কিরে এই লোকটা কে, আমি এতগুলো ডাক দিলাম আমার ডাকেই কোনো সারাই দিল না, ওর মা বাগানে ঢুকে গেল। আমি চিন্তা করলাম মনে হয় সুপারি বাগানে ঢুকছে, মনে হয় সুপারি চোর টুরইব, আমিও বাগানে ঢুকে গেলাম, ওর ও যেখান থেকে ঢুকছে ওই সুপারি বাগানের ভিতরে আমিও ঢুকে গেলাম। তো বাগানটা বেশ বড়, ওই বাগানের শেষ মাথায় আমার দূর সম্পর্কের এক কাকার বাড়ি। তো আমি ডাকতে ডাকতে ওই কাকার বাড়ির সামনে চলে গেলাম, কিন্তু এই বাগানের ভিতরে ঢুকছি আর আমি কাউকে পেলাম না, আমি কাউকেই দেখি না। তো ওই বাড়িতে যারা আছে এরা বাইরেছে ঘর থেকে, আমার এক সম্পর্কে ভাতিজা ও বেরোলো, বেরোবার আমার জিগাইলো কে এখানে, তা আমি বললাম যে তুমি কি স্বপন, কয় হ্যাঁ আমি, আপনি কে, তো আমি আমার নাম বললাম, নাম বলার পরে কয় কাকা আপনি এইখানে কি করতেছেন, এত রাত্রে এইখানে কারে ডাকতেছেন। আমি বললাম যে দেখ এই ঘটনা এইভাবে এইভাবে হয়েছে, কয় বুঝছি, তাইলে আপনি এক কাজ করেন, আপনি আর কারোর ডাকানোর দরকার নাই, আপনি বাড়ি যান। আমি কই তুই কি চিনস কে, কয় কেউ না, আপনি যান, আপনি যান গা। তো ও করলো কি, আমার পিছনে পিছনে আমার বাগানটা সুপারি বাগানটা পার করে রাস্তায় দিয়ে গেল। তো আর একটু সামনে যে হাতের বাম দিকে আমগো পাশের বাড়ি, তো ওই ওই বাড়ির রাস্তায় আমি ঢুকলাম। চিন্তা করলাম না আমি পিছনে দিয়া না যে আমি শর্ট টাইমে এই বাড়ির উপর দিয়ে চলে যাই। তো শর্ট টাইমে আমি যাইতে গিয়া বাড়িতে ঢুকছি। তো এখন বাড়িতে ঢুকমু, এখন পিছে দিয়া মনে হইতেছে শব্দ, পায়ের শব্দ পাইতেছি, কে যেন আসতেছে। তখন আমি চিন্তা করলাম আমি কি পিছনের দিকে তাকামো, আবার চিন্তা করলাম না পিছনের দিকে তাকানো যাব না, যে মনে হয় যদি আমার পিছনে কেউ আইসাই থাকে তাহলে দরকার পড়লে ও আমার ডাক দিব, আমি ওরে দেখব না। তা দুই তিন কদম হাঁটার পরে এখন আমারে কয় আমি দাঁড়িয়ে গেছি গা, আমি দাঁড়াইছি, আমি দাঁড়াইছি আর ও আমারে কয় কি, কয় সোজা বাড়িতে, আমি আওয়াজ পাইতেছি কে আমি জানি না, আমি শুধু আওয়াজ পাইতেছি পিছনে যে সোজা বাড়ি চলে যা, তোর কিসমত ভালো, তুই এই এলাকায় দেখা তুই আজকে বাইসা গেলি, আমি তোরে কিছু বললাম না, তুই সোজা বাড়িতে চলে যা। ভাই আমার শরীরের পশম কিন্তু এখনো খারিয়ে গেছে এই ঘটনা। আমি তো আমি কি করলাম, পাশেই জোরে হাসান নামের আমার এক বন্ধু আছে, হাসানরে ডাক দিলাম, তিনটা ডাক দিলাম, ও সারা দিছে। ও রাস্তার পাশে ওদের ঘর, তো ও বেরে আইলো টসলেট নিয়ে, কিসে কে? আমি বললাম যে আমি। কিসে? আমি বললাম ভাই এই অবস্থা, একটু চল ঘরে যাই, ক চল ঘরে যাই। তো গেছি, কয় কিসে? তো আমি কইলাম ঘটনা এই অবস্থা, এইভাবে এইভাবে হয়েছে এরকম। তো কয় বুঝছি, কয় তোর লোক দেখা হয়েছে? আমি হ্যাঁ, আমার তো এগুলো এগুলো বললো। আমার বললো যে চুপচাপ সোজা বাড়িতে যাইতে, ও আমি আমার কোনো ক্ষতি করলো না, এই এলাকায় থেকে আমার কোনো ক্ষতি করলো না, তা না হলে অন্য এলাকায় হইলেও আমার নাকি ক্ষতি করতো। কয় হ্যাঁ, এলাকায় তো প্রায় প্রায় আমারও দেখা হয় মাঝে মাঝে, কিন্তু কারো ক্ষতি করে না। তুই বাড়ি জায়গা থাক, বাড়ি জায়গা, আর যে কদিন আসছ রাত্রে বেলা বাইরে দরকার নাই। তো ও টসলেট নিল, নিয়ে আমারে বাড়ি পর্যন্ত আগে দিয়ে এলো, বাড়ি পর্যন্ত আগে দিল, আমার দরজা খোলা পর্যন্ত ও দাঁড়িয়েছিল। তো আমি ঢুকে গেলাম, আমি আর চুপচাপ কারোর কিছু বললাম না, শুয়ে পড়লাম। আমার মেয়ে জিজ্ঞেস করলো, আবু তুমি এত দেরি করলা কি লিগা, তুমি এত ঘামতেছো কে, কি হয়েছে? আমি কি না কিছু না ভাইয়া, এই ছিল আমার তিন নম্বর ঘটনা, এখন আমি চার নম্বর এবং শেষ ঘটনায় চলে যাব। এটা ঘটছে 2017 সালেই। একদিন আমি ব্যবসা করি, যেহেতু টুকটাক ব্যবসা করি, ছোটখাটো আমি ঢাকায় ব্যবসা করি এসে নারায়ণগঞ্জ থেকে। তো ওই দিনটা ছিল সারাদিন বৃষ্টি ছিল, সারাদিন বৃষ্টি ছিল। তো আমি দোকান টোকান বন্ধ করে প্রায় রাত্র পৌনে 10টা এরকমই হবে। তো আমি আমার টার্গেট হলো আমি কমলাপুর স্টেশন থেকে লাস্ট ট্রিপ আছে ট্রেন 10:30। তো আমি 10:45 দিকে দোকান টোকান বন্ধ করে, 5 মিনিট মধ্যে বন্ধ করে, আগুজ গাছ করে আমি রিক্সায় কমলাপুর চলে গেলাম। তো কমলাপুর চলে যাওয়া এখন দেখি যে কোনো গাড়ির কোনো খোঁজ খবর নাই, 10টাও বাজে, 10:30 বাজে গেল, গাড়ির কোনো খবর নাই, 10:30 গাড়ি ছাড়ার কথা। কিন্তু ওই দিন 15 মিনিট গাড়ি লেট, তো 15 মিনিট লেট আসছে গাড়ি, আসার পরে ছাড়তে ছাড়তে ঠিক 10:50 বাজে। তো যাক গাড়ি ছাড়লো, গাড়ি ছাড়ালো, আমি আমার হাতে কিছু ফলমূল ছিল, কিছু তরকারি ছিল, আর দুই পদের শুটকি ছিল, শুটকি মাছ ছিল, তো এগুলোই আমার হাতে। তো বৃষ্টি কমতেছে, আমি গাড়িতে বসছি, একটু জিমানি জিমানি ভাব। তো এক লোকের জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া এটা কোন জায়গায় আসছে, কোন স্টিফিজ, কোন স্টিফিজ আসছে? কয়টা? ফতুল্লা স্টিফিজ আসছে। তো আমি ফতুল্লায় নেমে গেলাম, ফতুল্লা নামার পরে এখন তারপরও বৃষ্টি কমতেছে না, বৃষ্টি পড়তেছে, মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে। এখন ফতুল্লা নামছি, ফতুল্লা স্টেশন নামার পরে দেখি আমি সহকারে আরো দুইজন যাত্রী নামলো, আমি নিয়ে তিনজন যাত্রী নামলাম। তো দুইজন দুদিকে চলে গেছে, তাদের রাস্তায় তারা চলে গেল। আমার চিন্তা করে দেখি 10 মিনিট দাঁড়াই, বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে হয়তো আমি একটু একটু সামনে আগে, আর দুইটা জায়গা আছে, এক জায়গায় রিক্সা যদি না পাই আরেক জায়গায় পামা, এরকম চিন্তা ভাবনা করে আমি রেললাইনের বাম সাইডে নিচে একটা রাস্তা আছে, যারা ফতুল্লায় চলাফেরা করেন, যারা ফতুল্লাবাসী তারা চিনবেন, এখন কিন্তু পাথর ফালাইছে ওই জায়গাগুলায়, তখন কিন্তু পাথর ফুতর ছিল না, ডেমু চলাফেরা করতো। আমি ডেমুতে আসছিলাম 10:30। তো সারাদিন সারা রাত ওদিন বৃষ্টি পড়তেছে, আমি চিন্তা করলাম না এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, বৃষ্টিতে যেহেতু পড়তেছে বৃষ্টিতে ভিজাই যাই। তো আমি একটা পলিথিন মাথার ভিতরে একটা পলিথিন বানলাম, আর মানি ব্যাগ মোবাইল আমি পলিথিনে বেঁধে বাইন্দা আমি এবার হাঁটা শুরু করলাম, বৃষ্টিতে ভিজা ভিজা হাঁটা শুরু করলাম। তো আমি যেখানে যাওয়া একটু দূরে যাওয়া আমার চিন্তাধারা, ওইখান থেকে অটো রিক্সা পাওয়া যাবে, আমি বাসায় চলে যাবো। এখন ভাইয়া ওইখানে যাইতে যেতে যা দেখলাম কি, এটা হলো পরে, তো মাঝখানে ঘটনা ঘটলো কি, হাতের বাম সাইডে ফতুল্লা স্টেশন পার হয়ে হাতের বাম সাইডে আগাইতে গেলে একটা বট গাছ আছে, নিচের রাস্তায় একটা বট গাছ ছিল, এখন নাই। তো ওই বট গাছের পাশাপাশি গেছি, আর আমি কি হোসুদ খাই পড়ে গেলাম নাকি কি আমার তুলা আসার মারলো আমি ঠিক বুঝলাম না, মোটামুটি বেশ জোরেই আমি একটা হোসুদ খেলাম। তো যখন আমি চিন্তা করলাম দেখ কামড় হলো কি, পিস লাগাই পড়ে গেলাম, এটা হেডে বলতেছি আর কি। তো উঠলাম, ওইটা এখন বট গাছের নিচে আবার গেলাম ভাইয়া, ওইখানে গেলাম আর আমার আরেকটা মনে হইল কেউ যেন আমারে সন্নে তুইলা একটা আসর মারল। আসর মাইরা আমার ঘাড় চাইপা দূরে রাখছে, বট গাছের নিচেই আমার ঘাড় চাইপা ধরতেছে, দূরে রাখছে, আমি লড়াচড়া করতে পারি না। কিছুক্ষণ পরে দেখি না আমি স্বাভাবিক হয়ে গেলাম, উঠে গেলাম, উইটা দেখি যে কাদা মোদা এটা সেটা। এখন আমার ওই যে বাজারের ব্যাগ ছিল হাতে, বাজারের ব্যাগ কিন্তু হাতেই আছে, এটা আর আমি সারি নেই, এটা হাতে আছে। তো আর কিছুক্ষণ সামনে আগাইলাম, আরেকটা বড়তলা আছে, ওই বড়তলা পারে আরেকটা বড়তলা আছে, ওইটা ওই বড়তলা দিয়ে শিবু মার্কেট যাওয়ার রাস্তাটা যেটা ওইটা, ওইখানেও গেলাম। ওইখানে যে দিকে ভাইয়া কোনো রিক্সা, একটা আমি রিক্সাও পেলাম না, একটা অটো পেলাম না, একটা দোকানও খোলা নাই। তখন প্রায় ১২টার কাছাকাছি বাজে। তো সামনে ওইখানেই তিনটা তাল গাছ ছিল, এখন তাল গাছগুলো নাই, তখন ছিল তিনটা তাল গাছ ছিল একবারে পাশাপাশি, আর হাতে ডান সাইডে একটা বট গাছ এখনো আছে, বট গাছটা তার আটু আগুয়া যায়া গুরুস্থানটা আছে, এটা হইতেছি কোতোয়ালির বাগ গুরুস্থান, কোতোয়ালির বাগ গুরুস্থান এটা এখনো আছে। গুরুস্থানটা পার হইয়া আরো দুইটা তাল গাছ, দুইটা তাল গাছ আছে, এখন নাই কেটে ফেলেছে, এখন একটা তাল গাছ সম্ভবত আছে। তো ওইখানে গেছি আর কিভাবে যেন আমার তাল গাছের দিকে চোখ গেল। তো ওইখানে দেখি দুইটা মহিলা কি দুল খাইতেছে, তাল গাছের ওই পাতা আছে না, তাল গাছের ডগার ভিতরে বৈশা বৈশা এরা দুজনে দুল খাইতেছে আর হাসতেছে। এদের চুলের চুল ছাড়া এত লম্বা চুল মাছ তাল গাছের দেখা যেতেছে, তাল গাছের অর্ধি এদের চুল উঠতেছে, এত লম্বা লম্বা চুল সাদা সাদা, এখন হাসতেছে। আমি চিন্তা করতেছি আল্লাহ এসব কি করতেছে আমার লাগে। তো আমি যদি বাম দিকে চলে যাই তাহলে কিন্তু একটা বউ বাজার পরে, আমি বাম দিকে না যাইয়া আমি কিছুটা ভয় পেয়ে গেছি, বাম দিকে না যাইয়া আমি গেছি গিয়ে সোজা হক বাজারের রোডে সোজা চলে গেলাম। এখন যাইয়া আমি তো বাম দিকে যাবো, হক বাজার ঢুকমু, ঢুকার পরে ওইখানে একটা রাস্তা আছে, যারা নাকি হক বাজার কোতালির বাগ থাকেন ওইখানে কাদিয়ানি মসজিদের পাশে দিয়ে একটা রাস্তা আছে। তো এখন আছে রাস্তাটা, এখন মোটামুটি জমজমাটি ছিল, তখন কিছু ছিল না এতটা লাইট লুইট এটা সেটা, আরো কাঁচা রাস্তা ছিল। তো ওইখানে আর কি বৃষ্টি কিন্তু ভাইয়া চলতেছে, বৃষ্টি থামে নাই, আমি কিন্তু পুরো ভিজা ভিজা, আমার পুরো শরীরে কাদা কুদা মাখানো ভিজারেছি। এখন ওইখানে একটা কুকুর, এই কুকুর আমি আমার জীবনেও চোখে দেখি নাই, চুলগুলা বড় বড়, চোখগুলা বড় বড়, কানগুলা বড় বড়, লেঞ্জা এই বড় বড় একটা, মানে অনেক বড় একটা কুকুর, ওকে আমার সামনাসামনি হাঁটতেছে, আমার সামনাসামনি হাঁটতেছে। এখন আমি চাইতেছি ওর বাম সাইড দিয়ে আমি চলে যাবো, কিন্তু আমি ওর বাম সাইডে দিয়ে যাইতে পারতেছি না। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, আমার রাগ উঠে গেছে, এখন আমি কিন্তু বাসার পাশাপাশি চলে এসেছি। তো এখন আমি চিন্তা করতেছি অরেকে একটা লাত্তি মারবো, আবার চিন্তা করি না, তা আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমি চিন্তা করলাম না, আমার আমার মা বলছে যে রাত্রে কোনো পশু পাখির গায়ে আঘাত করবা না, তো এই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। আমি চিন্তা করলাম না লাত্তি মারণ যাবো না, আমি দাঁড়িয়ে গেলাম ভাই। আমি দাঁড়ানোর সাথে সাথে দেখি কুকুরটা নাই, কুকুরটা নাই। তো আমি বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পরে আমারে জিজ্ঞেস করলাম আমার স্ত্রী, কি ব্যাপার তোমার শরীরে এত কাদা কুদাকে, এই অবস্থা মাথায় শরীরে কি ব্যাপার, তুমি কি কাবাডি খেলাইছো নাকি আমার কয়ে। আমি কই না আমি কাবাডি খেলাই না, তুমি এক কাজ করো একটু গরম পানি বসাও, একটু গরম পানি বসাইছে। তো ওই বাড়িতে যে বাড়িতে ছিলাম আমরা, ওই বাড়ির পাকঘর গোসলখানা দুইটাই বাইরে ছিল। তো আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মেয়ে মেয়ে শুয়ে আছে। তো কি আমার আমার স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে, কি সমস্যাটা কি। আমি কি না আমি পিছলা খাইয়া পড়ে গেছি, তো অমুক জায়গায় পড়ে যেয়ে অনেক ব্যথা পাইছি, এছাড়া কোনো সমস্যা নাই। কয় পিছলা খাইয়া পড়ে গেলে তোমার মাথায় মুথায় পুরো শরীরে এইভাবে কাদা কুদা, মনে হয় তো তুমি কাবাডি খেলছো পেক্কাদার ভিতরে। ভিতরে যা গরম পানি হয়ে গেছে, গরম পানি আমি দিয়ে গোসল মোসল কইরা আমি ফ্রেশ হয়ে ঘরে ঢুকছি ভাই। এ ছিল আমার শেষ ঘটনা।
অনেক ধন্যবাদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। শুনছিলাম আমাদের দ্বিতীয় অতিথির জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা, কেমন লাগছে আপনাদের সেটা একটু আমি কমেন্ট সেকশন দেখলে বুঝতে পারবো। প্রিন্স লিখেছে, আজকের অভিজ্ঞতাগুলো বন্ধুর ভীষণ ভালো ছিল, আপনার ভালো লাগছে শুনে ভালো লাগলো। হৃদয় লিখেছেন, অনেক ভালো লাগলো ভাই এত রাতে এসে আমাদেরকে অভিজ্ঞতাগুলো শোনানোর জন্য, ভৌতিক অভিজ্ঞতা শুনতে অন্যরকম ভালো লাগা কাজ করে, থ্যাংক ইউ। সালমা লিখেছে, আমি এবং আমার হাজবেন্ড দুজনই আপনাদের জাগো এফএম শুনি, আমাদের দুজনের কাছেও এমন কিছু অভিজ্ঞতা রয়েছে যা আমরা বলতে চাই। অবশ্যই দুজনই আসতে পারেন, দুজনই অভিজ্ঞতা বলতে পারেন, যে কারো একজনের মোবাইল থেকে আপনি রেজিস্ট্রেশনটা করেন। রেজিস্ট্রেশন মানে ছোট্ট একটা এসএমএস করা। নিয়মটা একটু বলে দিচ্ছি, জাস্ট আপনি লিখবেন শুরুতে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, চারটা জিনিস লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে, 26969 নম্বরে। অর্থাৎ শুরুতে RBS, তারপর একটা গ্যাপ আপনার নাম, আর একটা গ্যাপ দিয়ে আপনার কোথায় থাকেন। ধরেন আপনি মোহাম্মদপুরে থাকেন, শুধু মোহাম্মদপুর লিখলেই হবে। আর একটা গ্যাপ দিয়ে আপনি যদি জব করেন, জব লিখলেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখলেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট অফ স্কুল কলেজ আর মাদ্রাসা সেটা উল্লেখ করলেন, বা ইউনিভার্সিটি সেটা লিখলেন। তারপরে এসএমএসটা আমাদের পাঠাতে হবে আমাদের নাম্বারে 26969। আপনি যে নাম্বার থেকে এসএমএস করবেন, দু তিন দিনের মধ্যে আমরা ওই নাম্বারে যোগাযোগ করবো আমাদের টিম মেম্বার। তারা ফোন করে জানতে চাবে যে আপনি কোন স্টোরিগুলো বলতে চান, তখন আপনারা প্রথমে তাদেরকে একটু স্টোরিগুলো শোনাবেন। সেই স্টোরিগুলো শুনে যদি মনে হয় হ্যাঁ এটা তো আমাদের ভূত স্টুডিওতে বলার মতোই গল্প, অবশ্যই আপনাকে ইনভাইট করবো এবং আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনে এসে এখানে গল্প বলতে পারবেন। থ্যাংক ইউ। তারপর আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু মোজাম্মেল, তিনি কুমিল্লায় রয়েছেন এবং বলছে কুমিল্লাবাসীর পক্ষ থেকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন যে এরকম একটা চমৎকার অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবারে জাগো এফএম হয়। এই জন্য থ্যাংক ইউ বন্ধু, আপনারা যে শোনেন এই জন্য কুমিল্লাবাসীকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। রায়হান যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, গাজীপুরে আমরা অনেক বন্ধু মিলে আপনাদের ভূত স্টুডিও শুনি, থ্যাংক ইউ। সাবিয়া বলছেন, সমস্ত রেডিও স্টেশনগুলো যখন ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় জেগে ওঠে জাগো এফএম, আমার খুব ভালো লাগে, আমার রাত জাগার বন্ধু হয়েছে জাগো এফএম, শুনে খুব ভালো লাগলো। এটা আমাদের জন্য অনেক বড় বড় মেসেজ। সো জাগো এফএম চেষ্টা করছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে এই মুহূর্তে আছে, আরো সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার। বাট ফেসবুকে আর ইউটিউবে তো আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন এবং সেখানে চাইলে কমেন্টও করতে পারেন। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর ব্যাক করব, তখন আমাদের সাথে আরো একজন গেস্ট থাকবে আজকের ভূত স্টুডিওতে। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর যে উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা। প্রাণ পতাকা নিয়ে অনেক রকম কনফিউশন কাজ করে, এটা চিপস না বিস্কিট, কারণ এটা ক্রিস্পিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও এটা বাইট দেওয়ার পরে বোঝা যায় ইটস দ্য বিস্কিট। সো আপনার কাছে কি মনে হয়েছে, প্রাণ পতাকা খেতে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারেন। অলরেডি অনেকেই অনেক রকম কমেন্ট করেছে এবং ম্যাক্সিমাম কমেন্ট আমি পেয়েছি, ভাইয়া প্রাণ পতাকা খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে, ভূত স্টুডিও শুনতে শুনতে অনেক সময় প্রাণ পতাকা খাই। আবার অনেকে লিখেছেন যে আমরা ফ্রেন্ডরা একসাথে হলে প্রাণ পতাকা দিয়ে খেতে খেতে আড্ডা জমে উঠে, চমৎকার, ভাল লাগে পড়তে। আমার কাছে কিন্তু বেশ মজা লাগে জিনিসটা খেতে, একটা চিপসের টেস্ট পাওয়া যায় না, বেশ মজা লাগে। সো এই মুহূর্তে যারা আমার সাথে শুনছেন তাদের মধ্যে অনেকে ঢাকায় আছেন, কেউ কুমিল্লায়, কেউ চট্টগ্রামে, কেউ সাভারে, কেউ গাজীপুরে, কেউ নরসিংদীতে, কেউ ময়মনসিংহে, যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেকে বরিশাল থেকে দেখছেন, অনেকে আমাদের এখানে ফরিদপুর থেকে দেখছেন, অনেকে এখানে নাটোর থেকে দেখছেন, অনেকে হয়তো বাহিরের দেশ থেকে দেখছেন, পাশের দেশ ভারত থেকে দেখছেন, কেউ হয়তো অস্ট্রেলিয়ায় আছেন, কানাডাতে আছেন, মিডল ইস্টে কাতারে কাজ করেন, কিংবা সৌদি আরবে আমার ভাই বোনেরা অনেকেই আছেন জব করেন, সেখান থেকেও কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদেরকে দেখে থাকেন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। আপনার বন্ধু আমি উদয়, আমার সাথে আপনার সবসময় কথা হয় আমার ফেসবুক পেজ আর যে উদয়ে। যারা এখনো পর্যন্ত আমার পেজটা সাবস্ক্রাইব করেন নাই বা পেজে ফলো বাটনে ক্লিক করেন নাই, তাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানের ফাঁকে কিংবা কালকে হলিডেতে একবার টুপ করে আমার পেজটা ভিজিট করে আসতে পারেন www.facebook.com/rjudoy. দিস ইজ মাই পেজ এবং আপনার পেজে আপনাকে এন্টারটেইন করার জন্য আমি বিভিন্ন রকমের ছোট ছোট কন্টেন্ট বানিয়ে থাকি এভরিডে। সো সেই কন্টেন্টগুলো আপনাদের যাদের ভালো লাগে কন্টেন্টগুলো দেখবেন এবং আপনারা এন্টারটেইন হলে অবশ্যই আমাকে মেসেজ বক্সে জানাবেন যে আদৌ আপনাদের ভালো লাগে কিনা। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনি জানেন কিনা জানি না, উই হ্যাভ এ ইউটিউব চ্যানেল youtube.com/jagofm। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব। আর জাগো এফএম এর ফেসবুক পেজের কথা কি বলবো, এখানে না থাকলে তো আপনাকে আমি পেতাম না। সো ডেফিনেটলি www.facebook.com/jagofm এই পেজটাতে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। রাইট নাও জাগো এফএম এর পেজ এবং আরজুদয়ের পেজ দুটো থেকে লাইভটা হচ্ছে, লাইভটা যারা শেয়ার করছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। চলেন আজকের এপিসোডের সর্বশেষ অতিথির সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিলন।
মিলন ভাই কোথা থেকে আসছেন?
আমার বাসা হলো ভাই মিরপুর 14 কচুগেট ক্যান্টনমেন্টে।
কি করেন?
বেসরকারি একটা জব করেন।
জব করছেন। আজকে এখানে আসা ইচ্ছে হলো কেন?
ইচ্ছে বলতে ভাই আমি অনেক আগে থেকে প্রায় 7-8 বছর ধরে
আপনাদের
স্টুডিও শোনা হয়, তারপর অনেক আগে থেকে ইচ্ছা যে একবার রেজিস্ট্রেশন করবো, হয়তো বা করা হয় নাই। খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাকে সরাসরি দেখা বা আপনার সাথে কথা বলা অনেকদিনের ইচ্ছা ছিল, সেটাও একসাথে পূরণ হয়ে গেল।
আমারও খুব ভালো লাগছে আপনার সাথে পরিচিত হলাম। আপনি যে আমাদের বন্ধু, গত 7-8 বছর ধরে জাগো এফএম কে সাপোর্ট দিচ্ছেন, এই যে এরকম একটা মানুষের সাথে পরিচিত হতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আজকে আপনার কাছ থেকে নিশ্চয়ই ভৌতিক কিছু ঘটনা শুনবো, তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নিজে ভূতে বিলিভ করেন?
হ্যাঁ অবশ্যই করি, কারণ মুসলমান হিসেবে আল্লাহ তাআলা নিজে বলছে আমি জিন এবং মানুষকে বানাইছি। তো নিজের সাথে যে সময় ফেস করলাম জিনিসগুলো, এটা আরো কনফার্ম হলাম যে কিছু একটা আছে
আমাদের চারপাশে, অশরীরী এমন কিছু একটা নিশ্চয়ই আছে, যেটা আমাদের ইসলামে আমরা জানি যে আমরা যারা মুসলমান যে আল্লাহ তাআলা মানে মানুষকেও সৃষ্টি করেছেন, জিনকেও সৃষ্টি করেছেন। জিনকে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, এবং এর যখন অনেকেই আমরা যেটাকে বলছি ভূত বা বিভিন্ন নামে বলছি, বাট বেসিক্যালি এইটা আসলে আমরা হয়তো বিভিন্ন নামকরণ দিচ্ছি, ভূত বলে আসলে কোনো কিছু হতে পারে না, বাট অশরীরী কিছু বিষয় আমাদের চারপাশে আছে, এটা আপনি বিলিভ করেন তাই?
অবশ্যই।
চমৎকার, নিশ্চয়ই আমরা সেই ঘটনাগুলো শুনবো। তার আগে বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই আপনারা ছটপট করে রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন মানে আগামী পর্বে যদি আপনি আমার এই ভাইয়ের মতো, হয়তো আপনি 7-8 বছর নয়, হয়তো আপনি আজকেই প্রথম শুনছেন, কিংবা গত 2-3 মাস ধরে শুনতেছেন, কিংবা 10 বছর ধরে আপনি জাগো এফএম শোনেন, আপনি উদয়কে শোনেন, জাগো এফএমকে শোনেন, ভূত স্টুডিওকে শোনেন, কিন্তু কখনো আপনি আসেন নাই বন্ধু, কেমনে হয়? হতে পারেন আপনি আমার বয়সে ছোট, হতে পারেন আপনি আমার এই ভাইয়ের মতো, হতে পারেন সমবয়সী একজন বন্ধু, হতে পারেন আপনি একজন নারী, হতে পারেন আপনি একজন মা, হতে পারেন আপনি একজন বাবা, হতে পারেন আপনি আমার চেয়ে অনেক বয়সে বড়, আপনি আমার দাদুর বয়সী, আপনার কাছেও কিন্তু আপনার সেই ছোটবেলার কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স আছে, আপনার অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি, বিশেষ করে প্যারানর্মাল অভিজ্ঞতাটা অনেক বেশি। মাদ্রাসার প্রচুর বন্ধুরা রয়েছে, তোমাদের কাছেও অনেক ঘটনা থাকে আমি জানি। আমার আমি অনেক জায়গায় গেলে সবচেয়ে বেশি আমার দেখা হয় যাদের সাথে স্টুডেন্ট, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার বন্ধু, এছাড়া স্কুলের বন্ধুরা তো আছেই, এবং এরা কিন্তু বলে যে উদয় ভাই আমি আপনার সেই পুরনো বন্ধু, আমি ভূতের প্রোগ্রাম শুনি। তখন আমি সবার আগে জিজ্ঞেস করি আপনার কাছে অভিজ্ঞতা আছে? তো অনেকে বলে আমার কাছে আসে কিন্তু এখনো যাওয়া হয় নাই। তা আমি বলবো একবার আসেন না, আসতে হলে কি করবেন, মোবাইলের মেসেজে যাবেন, গেট আউট করবেন, আর BS একসাথে স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার দিতে। তো চলেন আজকে আমার এই বন্ধুটি, তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো এবং আমার মনে হয় এই ঘটনাগুলো আপনাকে বেশ ভালোভাবে আলোড়িত করবে। শুনি একদম প্রথম থেকে, শুনবো আপনার জীবনের অভিজ্ঞতাগুলো।
এখন আমার ফার্স্ট স্টোরি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা হলো 2007 সালের দিকে, ঘটনাটা যে জায়গায় ঘটে ওটা হলো কাশপুর এলাকার পাঠাত্তার কে এলাকার নাম। তো ওইখানে আমার বাসা হলো মিরপুর 14, তো পড়াশোনা করার জন্য আমার বাবা মা আমাকে কাশপুর পাঠায়। তো ওই জায়গায় একটা ঘটনা আর কি শেয়ার করতে যাচ্ছি। তখন আমার বয়স মোটামুটি 7-8 এরকমই। তো ওই সময় যখন আমি মাদ্রাসায় পড়া শুরু করি তো মোটামুটি ভালোই চলছিল। তো আমরা 4-5 জন একসাথে চলাফেরা করতাম, এর মাঝখানে আমার একটা বন্ধু থাকে বিনিয়ামিন, ওকে নিয়ে আজকে ঘটনার সাথে আমিও ছিলাম। তো সুন্দর আমাদের পড়াশোনা চলছিল, তখন আমি হ্যাবজখানে নতুন নতুন উঠি আর কি, মাদ্রাসা পড়া অবস্থায় মানে মুখস্থ আর কি, কনসুল যেটাকে বলা হয়। তো ওই সময় উঠার পর তো আমরা ওই সময় ছিল কি আর কি, এলাকাটা অনেক কম জনগণ ছিল, আর এলাকাটা বর্ণনা আপনাদেরকে দিয়ে রাখি, যেমন এলাকাটা ছিল এরকম যে এলাকার এক ভাগ ছিল আর কি গণবসতি, আর পিছনটায় ছিল কি একটা পুকুর, পুরো এলাকা জুড়ে মানে এক এক সাইডে এক একটা করে ঘাট আছে। তো এরকম একটা এলাকায় পড়াশোনা করতাম, মোটামুটি গাছপালা অনেক বেশি, অনেক আগের ঘটনা। তো একদিন দেখা গেল যে আমরা লজিয়ে খাবার দাবার খেতে যাই, মাদ্রাসার থেকে 10-15 মিনিটের রাস্তা। তো এই রাস্তাতে অবশ্যই দেখা গেল যে সন্ধ্যার পরে একবারে অন্ধকার হয়ে যায়। তো একদিন আমি আমার বন্ধু একসাথে বের হলাম আসরের পর খেলার সময়। আর বলে রাখে ভালো যে মাদ্রাসার যে হেফজখানার সময়টা বা যে হেফজখানা পর্যন্ত যে সময়টা, ওইটার মধ্যে যারা স্টুডেন্ট পড়াশোনা করে সবাই জানবে যে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা ফ্রি টাইম থাকে খেলাধুলা বা নিজের পার্সোনাল কাজ ছাড়ার জন্য। তো এরকম সময় আমরা খেলতে বের হয়েছিলাম 2-3 জন। তো এর মাঝখানে ওই যে একটা পুকুরের কথা বললাম, পুকুরের পাশে ঠিক একটা পুরাতন আম গাছ, অনেক আগের এই পুরাতন আম গাছের ওইখানে দেখলাম কি একটা বিড়াল। তো বিড়াল দেখা গেল ছোটবেলায় একটু দুষ্টামি ফাইজামি সবাই করে, তো এই হিসাবে একটা মোটামুটি বিড়ালের বাচ্চা। ওই বিড়ালের বাচ্চাকে দেখে কি করলাম, একটা ইট মারলাম। আর যেখান থেকে ইটটা মারলাম এই পাশে হলো পুকুর, আর এই পাশে একটা এতটুকু সরু রাস্তা যে একজন অনায়াসে যেতে পারে, দুজন যেতে কষ্ট হয় মাটির রাস্তা। আর এই পাশে জায়গাটা হলো খালি, মানে ধান টান চাষ করে ম্যাক্সিমাম সময় খালি থাকে, চার পাঁচটা মাঠের মতো আর কি একসাথে বাউন্ডারি দেওয়া। তো ওই জায়গায় তো রাস্তার উপর দিয়ে বিড়ালটা যাচ্ছিল, আমি কি করলাম ইট মেরে নিচে ফালাই দিলাম। তো স্বাভাবিক অবস্থায় আমরা দুই বন্ধু একসাথে হাসাহাসি করতেছিলাম যে বিড়াল মারছে। তো এমন সময় দেখা গেল কি আমি নোটিস করলাম বিড়ালটার দিকে তাকায় যে স্বাভাবিকের তুলনায় বিড়ালটা যতটুকু ছিল একটু একটু করে বড় হইতে লাগলো। তো ওইটা বুঝলাম যে হয়তো বা চোখের ভুল দেখা, ছোট ছিলাম। তারপর দেখলাম এটার সাথে সাথে যে চোখগুলো ছিল বিড়ালের আস্তে আস্তে অনেক বড় হতে লাগলো, এমনকি লাল হতে লাগলো। তাও তেমনটা গুরুত্ব দিলাম না, কারণ মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আবার মাগরিবের নামাজ জামাতে পড়া লাগবে, নাহলে তো আবার হুজুরের কাছে বলা লাগবে কেন দেরি হলো, মানে একটা বিচারের ব্যবস্থা করা হয়। তো ছোট ছিলাম, তো চলে গেলাম মাদ্রাসায়। যাওয়ার পরে বলে রাখা ভালো হয় যে আমরা যারা হেফজখানায় পড়ি বা মাদ্রাসার মেন পড়াটা মুখস্থ করার সময়টা হলো মাগরিব থেকে এসা, এই টাইমটা একেবারে পড়ার চাপ থাকে, মানে এদিক সেদিক তাকানোরও কোনো সুযোগ সুবিধা নেই। তো এই টাইমে দেখা গেল হঠাৎ আমার অনেক জ্বর, জ্বর বলতে শরীরে অনেক তাপমাত্রা বেড়ে গেছে, আর যেন আমি কোরআন শরীফ পড়তেছিলাম। আমার স্পষ্ট এখনো মনে আছে যে দরজার সামনে যেন ওই বিড়ালটা উঁকিচুকি মারতেছে। তো যখন উঁকিচুকি মারা শুরু করলো দেখলাম যে শরীরের তাপমাত্রাটা আরো বাড়তে যেতেছে একটু পরপর। তো আমাদের যে হুজুর ছিল, তো মাদ্রাসাটা ছিল এমন যে ছোট মাদ্রাসা, হুজুর ছিল যে ফ্যামিলি সহ একটা রুমে ছিল। তো ওনার আয়সা দেখলো যে হঠাৎ কি ব্যাপার মুস্তাফিজ তোমার এমন জ্বর। তো থার্মোমিটারে যখন চেক করতেছে যে জ্বরের কোনো চিহ্নই নাই বা স্বাভাবিক যে শরীরটা গরম থাকে এরকম, মানে 100 হয় না এরকম, কিন্তু এদিক দিয়ে আমার শরীর একবারে পুড়ে যাচ্ছে, মানে জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি। তো বুঝতে পারলো যে তো এত যে জ্বর, তো যে সময় বুঝতে পারলো তো হুজুর বলল যে একটা কাজ করি, তাহলে আমার হুজুরের ভাইয়েরই একটা ফার্মেসি ছিল মাদ্রাসা থেকে একটু দূরে, তো বললো ওইখানে যাও দেখো হয়তো বা ওনার ওই জায়গায় চেক আপ মুকআপ করলে হয়তো বা কিছু বের হইতে পারে যে কি কারণে এত শরীরের তাপমাত্রা বেশি। তো মাগরিবের পরে চলে গেলাম আমাদের একটা ছাত্রের সাথে, ছাত্র ভাইয়ের সাথে হুজুর পাঠা দিল ওইখানে। তো ওই জায়গায় একই অবস্থা, থার্মোমিটার শরীরের তাপমাত্রা অনেক বেশি কিন্তু জ্বর যে থার্মোমিটার উঠবে এরকম তেমন কিচ্ছুই না। তো হুজুর ভাই যা যে বললো থাক তাহলে সবাই কিছু ওষুধ টুষুধ খাও, আর চিন্তার কোনো বিষয় নাই সুস্থ হয়ে যাবে। আর এই যে ঘটনাটা ঘটছে বিকেলে কারোর সাথে তেমনটা শেয়ারও করি বা ইচ্ছাই হয়নি। তারপর মাদ্রাসা আসার পরে দেখা গেল যে আস্তে আস্তে শরীরের তাপমাত্রা একটু কমতে শুরু করলো। তো কমতে যখন শুরু করলো তারপর যে আগেই বললাম লজিয়ে খেতাম, তো আমাদের মাদ্রাসা থেকে 10 মিনিটের ডিস্টেন্স যে পুকুরের পাশ দিয়ে ছোট শর্টকাট আর কি গেলে 5-10 মিনিট লাগে, আর একটা রাস্তা আছে অনেক দূর ঘুরে যাওয়া লাগে। তো আমরা সবসময় লজিংয়ে যাওয়ার জন্য এটাই ইয়া করি, মানে পাশাপাশি দুজন খাই তো এটার জন্য একসাথে যাওয়া। তো আমার যেহেতু জ্বর ওদিন বললো যে লজিংয়ে খাওয়া লাগবে না, বাটিতে খাবারটা নিয়ে আসার জন্য। তো আমি আর আমার একটা বন্ধু বের হই, বের হওয়ার পর ও আর কি বয়সের তুলনায় একটু তাড়াতাড়ি আর কি গ্রোথ যেটা থেকে বলে একটু লম্বা চূড়া বা একটু সৌন্দর্য বেশি হয়। তো সুন্দর দেব আমার বন্ধু যেটা, তো যাওয়ার সময় হলো কি, যাওয়ার সময় কোনো সমস্যা হলো না, এসে পরপর আমরা চলে গেলাম 7-8টা। আর ওই টাইমে 7-8টা মানে ওই এলাকা অনেক নির্জন এলাকা আর কি, ঘনবসতি কম ছিল। তো লাইটের আলো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ওই পুরাতন গাছের ওদিক দিয়ে গেলাম, বিড়ালটা যে জায়গায় মারছি ওদিক দিয়ে পেরান হওয়ার পরেও কোনো সমস্যা নাই, কিন্তু যে সময় খাবারটা হাতে নিয়ে আসবো ঠিক ওই সময় দেখতে পেলাম ওই যে গাছটার কথা বলছি, পুরাতন আম গাছ পুকুরের পাশেই। তো এই গাছের মধ্যে দেখলাম না হলে 20-25টা বিড়াল প্রত্যেকটা ডালে ডালের ভিতরে বসা, আর এমন ভাবে সিরিয়ালে নামতেছে যে মনে হবে যে পিঁপড়া যেরকম একটা সিরিয়ালের নামে এরকম ভাবে বিড়ালগুলা নামতে থাকে। আর সবার মাঝখানে দেখা যায় যে ওই যে বিড়ালটা আমি বিকালে মারলাম সাদা কালারের মাঝারি বাচ্চা সাইজের যে বিড়ালটা ওইটাও আছে, আর যে বন্য বিড়াল কিছু আছে যে কিভাবে মেয় করে একটু ডাকে শাওক বিড়াল থেকে আওয়াজটা বড়, এরকম একটা বিড়াল মানে সবাই একরকম ভাবে ডাকতে। স্যার কি করলো, আমাদের দুইজনকে একবারে ঘেরাও দিয়ে ফেললো। তো যেহেতু কোন মুখস্থ করতো সে যখন পড়ি কম বেশি কিছু সুরা বা আয়াতুল কুরসি এমন কিছু মুখস্থ মানে জিন পরীরা যেটা তাকে ভয় পায় বা মুক্তি পাওয়া যায় কোরআন হাদিসের যে আলোক কিছু বিশেষ আয়াত বা চূড়া আছে সেগুলো আমরা তেলাত করা শুরু করতে শুরু করলাম। তো দেখা যেতেছে ভয়ের আতঙ্কটা এমনই বেশি, কারণ বয়স ছোট ছিল আর দুইজনই আশেপাশে যে চিৎকার করবো এরকম কোনো অপশন পাইতেছে না, মানে গলার আওয়াজটাই যেন কেমন জানি শুকায় যাচ্ছে। তো চিন্তা মনে মনে শুধু এতটুকু চিন্তা, এখন যদি কেউ আসতো এই রাস্তা দিয়ে, কেউ যদি আসতো তাও এরকম রাস্তা যে ঘন্টাখানিক পরে সন্ধ্যার পরে একজন দুইজন শুধু হাঁটাচলা করে। কাশপুরের যে এলাকাটার কথা বললাম, তো এমন সময় হলো কি যে আমরা যে সুরা ইখলাস যে সুরাটা সবসময় আমরা যে পড়ি ওই সুরাটা মুখে আসতেছে না, মানে আটকায় যেতেছে। তো যে বললাম বিনিয়ামিন আমার থেকে একটু বয়সে 1-2 বছর বড় ছিল, 12-13 বছর বয়স, লম্বা চূড়া ছিল একটু বড় দেখা যায়। তো ওকে আমি জড়ায় ধরা মোটামুটি অনেক ভয় কান্না শুরু করবো এই অবস্থা। তো আমাকে বলতে লাগলো যে ভয়ের কিচ্ছু নাই, বিশ্বাসটা কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তারপরে দেখা গেল যে মনে হইতেছে যে এক একটা বিড়াল আমাদের উপরে বাতাস না লাভ দিতে, আর ওই যে একটা ভয়ঙ্কর আওয়াজে যে ডাকা আমাদের কলিজা শুকা যাচ্ছে এমন একটা অবস্থা। তারপর যেমনি হোক এক পা করে আগাই আর দেখি যে বিড়ালে যে ঘু মানে আমাদেরকে ঘিরাও করে রাখছে যে 20-25টা বিড়াল, ওরাও আমাদের সাথে সাথে সামনে আগাচ্ছে, শরীরে লাগতেছে না বা কোনো ক্ষতি করতেছে না কিন্তু কি একটা ঘেরাও দিয়ে রাখছে। তো বললাম বিনিয়ামিন এখন কিভাবে কি করা যায়, তো বললাম আমরা এক কাজ করি আস্তে আস্তে সামনের দিকে আগেই, যেহেতু আমাদের কোনো ক্ষতি করতেছে না শুধুমাত্র ভয় দেখাচ্ছে, আশা রাখতে পারি যে কিছুই হবে না। আর আমরা মাত্র এসে নামাজ পড়ে বেরোইছি, যেহেতু পবিত্রতার একটা বিষয় আছে, শরীর পাক পবিত্র আছে, আশা করি কোনো খারাপ জিনিস কিছু করতে পারবে না। তারপর যেমনি হোক এই মাদ্রাসায় গেলাম, তা মাদ্রাসায় যাওয়ার পরে দেখলাম আর খাওয়া দাওয়ার তো কোনো ইয়ে না, কারণ নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে। তো যখন আর কি কেউ বুঝতে পারলো যে কি হয়েছে, আমরা আর 2-3 জন যে ছাত্রবাই ছিল মাদ্রাসার বা উজুর যে মেয়ে ছিল, আবার মানে যে এক কথায় সবাই জিজ্ঞাসা করতে লাগলো যে কি হয়েছে। তো সবচেয়ে ভয়টা আমি পাই কারণ বয়স একটু ছোট ছিলাম, 8-9 বছর বয়স আর কেমন হতে পারে, আর অনেক আগের ঘটনা এটা। তো এমন টাইমে বিনিয়ামিন বললো থাকে সব আলোচনা করা ঠিক হবে না, কারণ এইসব আলোচনা যত করে আমি শুনছি ততটাই ক্ষতি হয়, তো তাও তো নিজের ভয় কাটানোর জন্য 1-2 জনকে বলাই লাগে। তাই 1-2 জনের সাথে শেয়ার করলাম, হইতে পারে ওই জিনিসটাই আমার জীবনের ভুল ছিল শেয়ার করার পর। তারপর এরকম যখন হুজুরের কাছে ঘটনাটা বলতে যাব, হুজুর একটু শুনেই বুঝতে পারছে যে আসলে এই এলাকাটা তেমন একটা ভালো না, কারণ যেহেতু ঘনবসতি কম আর অনেক তাড়াতাড়ি মানুষ এই জায়গায় ঘুমায় যায় আগে পরে অনেক। তো হুজুর ওই জায়গায় নিজে বাড়ি করে মাজা করে অনেক আগে থেকেই থাকে, তো হুজুর আগে পরে এরকম কিছু নিচে দেখছে, তো এটার জন্য বললো মানে আমরা যেন ভয় না পাই আর অন্য ছাত্ররাও যেন ভয় না পায়, এর জন্য হুজুর বলল যে এরকম তোমরা কিচ্ছু দেখো নাই, এটা হয়তো পারে মনের ভুল, আর বিড়াল তো এমন ঘুরেই 10-12টা বিড়াল এই জায়গায় এমন ঘুরে, মানে হুজুর আর কি কথাটা একটু ঘুরাই নিল যেন আমরা ভয় না পাই। তো বাস এইভাবে চলে গেল ওই দিন, তারপরের থেকে মোটামুটি কোনো সমস্যা হয় না। তারপর কিছুদিন পরে তো আমি বলে রাখি যে আমাদের যে মাদ্রাসা ওইখানে একজন শিল্পী ছিল, শিল্পীর নামটা নাই বলি প্রাইভেসির কারণে, তো ওনার শালা ছিল আমাদের সাথে পড়ত। তো একদিন নাস্তা শুক্রবারের দিন পড়া একটু চাপ কম জুম্মার আগ পর্যন্ত, তো কি হলো নাম ও বলল চলো আমার মানে ওনার যে শালা ওনার বললো যে আমার দুলাবে আসছে চলো ওনার সাথে একটু দেখা করি। তো আমরা চিন্তা করলাম একজন সেলিব্রিটির সাথে দেখা করব, যাই উনি এখনো জীবিত আছে ভালো একজন শিল্পী বাংলাদেশের। তো ওনার বাসাটা এই কাশপুর ইয়াতে যে পুকুরটা আছে পুকুরের একটা ঘাটলার সাথেই, তো ওনার বাড়িটা অনেক সুন্দর, 3 সেট 3 সেটের মতো অনেক সুন্দর একটা বাড়ি, তো মানে ওইটা ওনার শ্বশুর বাড়ি আর কি। তো ওই শ্বশুর বাড়ির মধ্যে ঘরটা কেমন আমি বোঝানোর জন্য বলতেছি, ঘরের ভিতরে একটা নারকেল গাছ মোটামুটি বড়, ঘরের ভিতরে যে নারকেল গাছটা টিনের উপরেও নারকেল গাছটা গেছে, মানে ওই গাছটা ঘরের নিচের মধ্যে গড়ে আর কি টিনের উপরেও গাছটা, তো ওরকম একটা গাছ কথাবার্তা বলার পরে হালকা বাচ্চা নাস্তা খাওয়ার পর উনি একটা গান টান শোনালো, ভালোই লাগলো কথাবার্তা বলার পর। তো সে একটা কথা বললো যে যে বাসাটায় থাকি বা মাঝে মধ্যে আসি আমার শ্বশুর বাড়ি হিসাবে, তো আসার পরে দেখা যায় যে সারাদিন কেমন থাকি জানি না, ঠিক দুপুর যে সময় দুপুর আজান দেয় জোহরের, জোহরের থেকে আসর পর্যন্ত যে একটা নিরাপত্তা সময় থাকে ওই টাইমটা, আর রাত্রে বেশিরভাগ দেখা যায় যে কিছু শব্দ শুনতে পাই নুপুরের শব্দ, আর দেখা যায় যে যে পুকুরটার কথা বললাম, পুকুরে আগে পরেও কিছু ঘটনা এমন শুনি যে পুকুরে অনেকেই দেখছে যে হঠাৎ হঠাৎ একটা করে নৌকা ওঠে, নৌকার মধ্যে কেউ একজন মুরব্বী বসে থাকে, কারো ক্ষতি করে না, হঠাৎই আবার গায়েব হয়ে যায়, মানে মাদ্রাসা পর অবস্থায় ছোটখাটো এমন ঘটনা শুনি। এই ঘটনা শোনার পরের থেকে হয়তো প্রবলেমটা বেশি হয় যে যে সময় আমরা লজিং দিয়া যাই, লজিং দিয়া দেখা যায় যে পুকুরের মানে মাঝখান দিক দিয়া ওই কিনারের দিকে ওই বাড়িটা আর কি, যার কথা বললাম, তো ওই বিনিয়ামিন নামে যে ছেলেটা ওর সাথে আমার লজিং, মানে ওখানে ছোট ভাইয়ের বাড়িতে আমি খাই বড় ভাইয়ের বাড়িতে, এমন সিস্টেম, পাশাপাশি বাড়ি। তো একদিন খাবার খাইতে যাব, এসে নামাজের পর মেবি সাতটা আটটা বাজে, তো খাইতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটা সাইড দিয়ে আসতেছি, তো এমন টাইমে যেটাকে বলে দুই মুখে একটা সাপ, এরপর সাপ আমরা মারলাম, পরে একজন বললো এই সাপকে তো মারলেই হয় না, পুরানো লাগে তাহলেই তো সাপটার কি মারা যায়। তো সুন্দর খাবার খাইতে যাওয়ার টাইমে আমরা পুরায় ফেললাম সাপটা, ঠিক যে জায়গাটায় মারছি এর থেকে দশ বারো হাত দূরেই ওই সেই জায়গাটা, যে জায়গাটা ওই যে একবার বিড়ালকে মারলাম যে একটা এক্সপিরিয়েন্স ঘটনা, ওই জায়গায় আর কি বসার পরে গেলাম, খাওয়া দাওয়া করে আসলাম, আসার ঠিক ওই রাস্তার মাঝখানেই দেখলাম যে বড় একটা সাপ, হলদে কালার একটা সাপ, মোটামুটি বডিটা অনেক চিকন, যে সাপে যে মুখটা আর কি সাপ যে চুল ধরে বা এমন করে ওই মুখটা সচরাচর একটু বড়, দেখলাম ওই মুখের ভিতরে একটা তেলাপিয়া মাছ মোটামুটি এক কেজি হবে একটা মাছ, আমি চিন্তা করলাম একটা এতটুকু একটা সাপ হয়তো মুখটা বড় কিন্তু এত বড় একটা মাছ কিভাবে মুখে নিতে পারে, তো মুখে নিতে পারে কিভাবে, রাস্তা আটকায় রাখছে যাইতে পারতাছি না, ছোট রাস্তা, আগেই যেহেতু বলছিলাম একজন কি দুজন হাঁটা যায়, তো ওই রাস্তাটার মাঝখানে যদি দেখা যায় একটা সাপ এরকম ভাবে শুয়ে আছে, ওই সাপটা তো এরকম ভাবে সরতেছেও না, কোনোভাবে সরাতে পারছি না, অস্বাভাবিক একটা সাপ মনে হলো। তো সাপটা যেরকম এরকম দেখার পরে পরে আমি আবার ওকে বলি যে সাপটা তো এরকম স্বাভাবিক মনে হচ্ছে না, এখন কি করা যায়, ও বলল যে লাঠি দিয়ে আঘাত করি, পরে আমি বললাম লাঠি দিয়ে আঘাত করা ঠিক হবে না, যেহেতু হুজুর মাঝে মধ্যে বলছে যে সাপকে কোনো সময় খোঁচা দিতে নাই, যদি পারো একবার মেরে ফেলো কিন্তু খোঁচাখুচি করতে নেই সাপের সাথে, তো এই জিনিসটা মাথায় ছিল। তো বললাম যে কি করা যায়, ওই রাস্তা দিয়ে যে হাঁটতে যাবো, আর একটা যে বিকল্প রাস্তা ছিল ওটা ছিল অনেক বড় একটা এরিয়ার কি ঘুরে যাওয়া লাগে, তো চিন্তা করলাম আমাদের যেতে হলে এদিক দিয়েই যাওয়া লাগবে, তো কি করা যায়, আমরা দাঁড়া দাঁড়া কিছুক্ষণ চিন্তা করলাম, সাপটাও আমাদের কোনো ক্ষতি করতে ছিল না, তাও একটা নিচের বিচে ভয় যে সাপটাকে টপকে যাবো কি না, আরো কিছুদিন ধরে একটু আজব আজব ঘটনা ঘটতেছে ওইটার সাথে, একটু ভয়ের ব্যাপার আছে। তো যখন দেখা গেল যে না আর কিছুতেই পারতাছি না, তখন আমরা আবার লজে গেলাম, যাওয়ার পরে যে চাচি ছিল আর কি ওনাকে বললাম এমন এমন খাইনি, তো উনি বললো যে তোমরা সুপারি নাও, সুপারি খাইতে খেতে যাও বা সুপারি হাটের মধ্যে কিছু নিবা, নেওয়ার পরে সাপের সামনে এরকম ঝুনঝুনি মাথা দেখবা সাপটা চলে যাবে, পরে দেখলাম না সাপ কোনো কিছুতেই এইভাবেও সরে না। তারপরে আবার গেলাম যে আপনারা তো যেভাবে বললেন সুপারি বা এমন হাতে এরকম দেখালে মুরব্বী মানুষ ছিল, তো তো কোনোভাবেই তো সাপটা যাচ্ছে না, তো কি করা যায়, তা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে চাচি ছিল যে সাপটার বর্ণনা দাও কেমন, তো বর্ণনাটা দিলাম যে সাপটা মাঝারি সাইজের মোটা বা এত মোটা না কিন্তু তুলনামূলক মাথাটা অনেক বড়, তুলনামূলক মাথাটা অনেক বড় আর যে মাছটা আছে ওইটাও ফালাইতে চাইতেছে না, আর স্বাভাবিক সাপের মুখ এরকম হয় না বা হইলো বলতে পারি না, জীবনে তো সরাসরি এত সাপ দেখি নাই। আর একটা কথা বলে রাখা ভালো, আমি যে সময় ঘটনাটা বলতেছি ওই টাইমে কাশপুর যে এলাকাটার কথা বলতেছি পাঠাত্তা নামক এলাকা, ওই এলাকা অনেক সাপের আনাগোনা ছিল, মানে সাপ এরকম হয়ে গেছে যেমন বিড়াল কুকুর যেমন রাস্তায় চলাফেরা করে, সাপ পদাপথে মানুষ দেখতে পারত, দেখা গেল যে গাতলায় মাছ ধুইতে গেছে, দেখা গেল এক দুইটা সাপ আসে বসছে। তো দুই তিন এমনও আমি শুনছি যে দুই তিন পিস মাছ একটু দূরে মানে ফালাই দেওয়া রাখে যেন সাপগুলো ওইগুলো খাইতে থাকে আর এদিকে যেন মাছগুলো ধুয়ে নেওয়া যায়। তো এরকম পরে চিন্তা করলাম থাক, আসলে সাপটা হলুদ কালার ছিল, তো নিজের ভিতরে তো কি করা যায়। পরে আমরা ছোটগুলো ছুড়া পড়া শুরু করি, তারপরে দেখলাম সাপটা ওই রাস্তা থেকে নেমে যায়। তো আমরা দুই তিন পা আগে আবার পিছনের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম সাপটা যেন ঠিক আমাদের দিকে তাকায় আছে, যেমন মানুষ একটা রাগান্বিত বা বউ কিছু বলার চেষ্টা করে কোনো একটা মানুষ, যে বোবা মানুষের চাহনি যেমন হয় কিছু একটা বলতে চায় চোখের ইশারায় কিন্তু বুঝতে পারি না, এরকম একটা বিষয়। তো যখন মাদ্রাসায় গেলাম ঠিক এক দুই দিন পরের এই ঘটনা হইতে লাগলো, হচ্ছে আমার যে বিনিয়ামিন বন্ধু ও বারবার আমার সাথে কথা বলতে লাগে, তুই কি বলতে পারো যে ওই যে ওই টিনের কথা বলছে টিনের ভিতরে কি থাকে, আমি কিন্তু জিনিসটা দেখছি। তো আমি আবার বললাম কিভাবে দেখলি, কই আমি তো দেখলাম না, কই আমি দেখি এবং কি আমি কারো কাছে বলি না, তুই আমার সাথে সবসময় চলস, আর আমার কিন্তু সময় শেষ হয়ে আসতেছে। তো ছোট ছিলাম বুঝি নাই কোন সময় শেষ হওয়ার কথা বা কি বলতে চায় আমার বন্ধু, একসাথেই পড়াশোনা। তো দেখা গেল যে আমরা যে সময় লজিং এ যাই, যাওয়ার পথে মোটামুটি ঠিকঠাক থাকে, আসার সময় হয় কি ও আমাকে ধরে করে কি দুই হাত ধরে এমন ভাবে ঘোরানো শুরু করে যে আমি যেন একটা বাচ্চা ছেলে বা মোটামুটি মানে ছয় মাসের বাচ্চা, আরো একজন বড় মানুষ মানে দুই হাতে এমন ভাবে ঘুরাতে আসছে মানে আমি আমার যেমন কোনো ওজনই নেই। আর একটা কথা চিন্তা করি যে ও কিভাবে এত সহজে আমাকে উঠাইতে পারে, পরে আবার চিন্তা করি না আমার থেকে একটু লম্বা চূড়া আছে, শরীরের গঠন ভালো হইতেই পারে, তাও চিন্তা করি এতটুক তো শক্তি থাকার কথা না। তো দেখা যেত আমাকে এইভাবে ফালায় দিত, ওই গাছের দিকে তাকায় হাসতো, আবার হঠাৎ মন খারাপ করতো, মানে আজব এক কাহিনী, দশ মিনিট বা পাঁচ মিনিটের কাহিনী এত কিছু ঘটতে যায়, তো মনে হতো যে এক ঘন্টা ধরে এমন কিছু চলতেছে। তো একদিনের ঘটনা বলি, যে সময় ও আর আমি যাই এরকম দুই তিন দিন চলে, আবার মাদ্রাসায় যাওয়ার পর হয় কি আমার পা ধরে মাপ চায় যে ভাই যা হয়েছে কারো কাছে কিচ্ছু বলিস না, আমি জানি না ওই যে গাছের উপরে কি জানি একটা দেখে আলো, তারপরে আমার মাথা ঠিক থাকে না বা আমার ভিতরে কে থাকে আমি বুঝতে পারি না, তো আমাকে তুই মাফ করে দিস। তা আমিও চিন্তা করি একসাথে যেহেতু পড়ি, আমি এত দূরের থেকে যা পড়তেছি, ওর বাসাও ছিল নয়ামাটিতে, মদনপুর থেকে হাটের ডান পাশে যাওয়া লাগে নয়ামাটি নামক একটা এলাকা, ওই জায়গায়। তো চিন্তা করি দূরের থেকে আসি চার পাঁচজন একসাথে, একটা ওর প্রাইভেসি কথা নাই বললাম কারো কাছে, কিন্তু আমি তো আর বুঝতে পারি না জিনিসটা এতটা ভয়ঙ্কর দিকে আগাবে। তারপর একদিন হলো কি আমার একটা বন্ধু নাম ইসমাইল, ওদের বাসা ওই জায়গায়, এই সবকিছু ঘটনা কিন্তু ওই আম গাছটার পাশেই, মানে দুইশো মিটারের ভিতরেই কাহিনীটা, ওই পুকুর আম গাছ ওই রাস্তাটা ওই বিড়ালের কাহিনী একই জায়গায় কিন্তু ঘটনা। তো দেখা গেল যে একদিন হলো কি আসার পরে বলতেছে আজকে আমাকে এমন ভাবে বলতেছে আজকে কিন্তু আমি তোকে মাইরাই ফেলব, আমি তোকে না করছিলাম আমার কোনো কথা কারোর কাছে না বলতে, কিন্তু কেন বলস। পরে আমি বললাম যে আমার ভয় কাটানোর জন্য বা আমি আরেকজনকে জানায় রাখি যে তোর যদি কোনো সমস্যা হয়, আমার কোনো সমস্যা হয় না কি না ও দেখবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওকে, পরে যেই হোক তুই বেশি কথা বলস, তোর এত কথা বলার প্রয়োজন না, আমি বলছি যে কারো কাছে বলতে না, তুই কেন বলস। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি ঠিকঠাক ওয়াদা করতেছি আমি আর কারো কাছে কিছুই বলবো না। তো বললো আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পর আমি সামনে যাই, তো আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো মাথার ভিতরে, কিন্তু একটা কথা বলে রাখা ভালো, ও আমাকে যে হিসাবে মারে ওই হিসাবে আমি ব্যথাটা পাই না, স্বাভাবিক ক্ষেত্রে ব্যথাটা আরো বেশি পাওয়ার কথা। যেমন ওই দিনের ঘটনা, ও আরেকটা ছেলে সহ ও তো বলছে যে মনে হয় দুষ্টামি করতেছে এমন কিছু, যে ইসমাইল নামে বন্ধু, তো বিরিয়ামিন আমাকে কুল্লোকে অনেক উপরে উঠাইছে, প্রথমে ও আসার আগেই মোটামুটি দুই হাত দিয়ে ওর মাথার উপরে না হলে পাঁচ থেকে ছয় ফুট উপরে একটা মানে উঠে আছাড় মারে আর কি, সুন্দর মধ্যে ভাষায়। পড়ার পরে ভাইয়া আমার অনেক ব্যথা পাওয়ার কথা, যেহেতু মাটি নিচে ইট, দেখা গেল স্বাভাবিকের তুলনায় একটুও ব্যথা পাইনি। তো আমি অনেকটা আশ্চর্য হলাম কি ব্যাপার, এত জোর আছাড় মারলো ব্যথাই পেলাম না। তো যাই হোক, ওই বন্ধু আরেকটা স্মেল আসলো, ওর সাথে কতক্ষণ দুষ্টামি ফাইজলাম করে চলে গেলাম মাদ্রাসায়। যাই হোক, এর পরের যে ঘটনাটা সবচেয়ে যে মূল টপিকটা এখন আসলাম, তো একদিন হলো কি ওই যে আম গাছের কথা বললাম, ওই আম গাছের সামনে একটা বিল্ডিং মোটামুটি দেড়শো মিটার পর একজন কাঠবাদামের মতো একটা গাছ আছে, কিন্তু ওটা মূলত কাঠবাদাম না, গাছটার নাম আমার জানা নাই, শিকড়গুলা বড় বড় থাকে বট গাছের মতো। তো দেখলাম আমরা দুজনেই একসাথে কি করলাম, খাবার নিয়ে মাদ্রাসার দিকে যাব, মাদ্রাসা মোটামুটি কাছেই, এমনটা আমি আম গাছটার সামনে আসার পর বোঝা রাখা বলো ওদিন বৃষ্টি হয় দুপুরবেলা, মোটামুটি বৈশাখ মাসের আগে বৃষ্টি আসার যে একটা সম্ভাবনা ওই টাইমে আর কি মাত্র আর কি আম ছোট ছোট হয়। তো এমন টাইমে দেখতে পেলাম যে অনেক দূর দূর আমাদের থেকে 100-150 মিটারের ওই পাশে একটা মেয়ে অবয়ব দাঁড়ায় আছে, মোটামুটি না হলে 6.5 ফুট লম্বা হবে, একটা সাদা গোল জামার জামা পরা, তারপরে মনে হয় শার্টের মতো আর তেমন কিছু গায়ে দেওয়া, অনেক সুন্দর জামা, যেরকম জামা সচরাচর দেখি না ওই সময়। যে চিন্তা করলাম যে এই সময় এত স্মার্টলি জামা কই পরে, যদিও পরে এটা বাইরের কান্ট্রিতে এই জায়গায় কেমন ভাবে আসবে, আর এত লম্বা মেয়ে, ছোট ছিলাম চিন্তা করলাম এত বড় মানুষ হয় এরকম স্বাভাবিক তো। কিন্তু আজব একটা বিষয় হলো যে জাপানে এক ধরনের যে হিজাব পরে বা বর্তমানে স্কুলে এক ধরনের যে হিজাব পরে মানে মাথার মধ্যে এরকম দিয়ে এখানে একটা গিট্টো দেওয়া থাকে এরকম একটা, তো সবচেয়ে আজব লাগে যে ও আমার দিক থেকে 100-150 মিটার দূর, না হলে তাকে তো কমপক্ষে 1 কদম দিয়ে দিলেও তো 50-60 কদম দেওয়া লাগে, তো এরকম দেওয়া লাগে তো। তো কিন্তু আমরা দুজনেই দেখতেছি যে ও এক একটা কদম দিচ্ছে আর মনে হচ্ছে যে আমাদের মানে 3-4 কদমের সামনে আমাদের সামনে এসে পড়ছে, মানে আরেকটা কদম স্বাভাবিক দিলে আমাদের পুরো সামনাসামনি, কিন্তু তার চেহারাটা কেমন যেন অন্ধকার, মানে চেহারাটা ঘোলা একটা অন্ধকার, মানে চেহারাটা বোঝা যাচ্ছে না কিন্তু ফুল বডি দেখা যাচ্ছে, একবারে সাদা ধপধপে, হাতগুলোও কেমন একটা ঘোলাটে, মানে স্পষ্ট দেখতে পারতাছি না এত কাছে থাকা সত্ত্বেও, শুধু জামাটাই দেখতে পারতাছি। তো এমন যখন দেখলাম, তবু আগেই বলছি ওই পাশে ডান পাশে আমরা যে রাস্তা দিয়ে যাই ডান পাশে পুকুরটা পড়ে, আর বাম পাশে যে এখন কোন চাষবাস করে না মাঠ, আর এরপরে আরেকটা ঝিল বলে, ঝিলের পরে একটা এলাকা, তো ওই জায়গা থেকে আগে তো মানুষ বড় বড় লাইট ইউজ করতো, অনেক পাওয়ারফুল লাইট যেটাকে বিদেশি লাইটের মতো বলে, তা দেখলাম কোন কেউ একজন ওই লাইটটা মারলো, মারার পর যে অবয়বটা আমাদের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি যে নারীর মতো একটা মেয়ে, নারীর মতো একটা, কিন্তু আসলে জিনিসটা কি বুঝতে পারলাম না, তো ও শরীরে লাগলো, লাগার পরে দেখলাম যেদিক থেকে লাইটের আলো আসলো ওদিক থেকেও তাকালো, শুধু দুইটা চোখ দেখলাম ঝলমলে দুইটা চোখ, এই চোখের বাইরে আর কিচ্ছু দেখলাম না, দেখলাম ওর সাথে সাথে মানে পিছন সাইড ফিরলো, পিছন সাইড ঘুরে একটা লাফ মারলো, একটা লাফে মনে হয় বিল্ডিং এর ওই পারে চলে গেল, আরেকটা লাফ মারলো মনে হয় আরো দূরে চলে গেল, সাথে সাথে একটা গাছের সাথে বাড়ি খেয়া, এমন ভাবে হয়ে গেল কি যেমন আমরা কোনো আগুনের কাঠ নিবানোর সময় যেরকম একটা দেয়ালে বা কোনো কিছু তো মারলে যেমন একটা হয় এরকম আর কি, আগুনের ফুলকির মতো গায়েব হয়ে গেল। তো এই কাহিনী দেখার পর আমি আমার বন্ধুকে বলতে লাগলাম জমুদ্দু এখন কি করা যায়, আমরা কি আজও এদিক দিয়ে যাওয়া সম্ভব, তো বলতেছে দেখ আমরা তো মোটামুটি মাদ্রাসার কাছেই, হয়তো আর 60-70 কদম দিলেই যাইতে পারি, কিন্তু এখন যদি আমরা বিকল্প রাস্তা দিয়া যাই, বিকল্প রাস্তাটা তো অনেক বড়, 15 মিনিটের রাস্তা, ওদিকে আবার মানে গাছপালাও বেশি, আর আগেই বলছে ওই জায়গায় একটা সাপের বিষয় আছে, ওই জায়গায় অনেক সাপ, তো ওই সময় আমাদের কাছে ছোট একটা লাইট ছিল, লাইটার যে লাইটটা ওইটাই, মোবাইল টোবাইল ছিল না, টর্চ লাইট বলতে ওই ছোট একটা লাইট ছিল, চিন্তা করলাম এত দূর ঘুরে যাব, এত ঘটনা ঘটতেছে এর মাঝখানে, তো এখন কি করা যাবে, বলল দেখ আল্লাহ ভরসা, যেহেতু মাদ্রাসায় পড়ি হায়াত মওতের মালিক হলো আল্লাহ, তবে আমার এতটুকু বিশ্বাস থাকছে যে কোনো জিন কোনো ভূত সরাসরি মানুষকে মাইরা ফেলতে পারে না, যতটুকু ক্ষতি করতে পারে হয়তো অকেজে করতে পারে কিন্তু সরাসরি মাইরা ফেলতে পারে না, কিন্তু ক্ষমতা জিন ভূতের নাই, আল্লাহর কাছে সবকিছু, হায়াত মওতের মালিক। তো এই বিশ্বাস নিয়ে যেহেতু মাদ্রাসা পড়তাম ও আমাকে সাহস দিতেছিল, আর ওই সময় ছিল কি মাদ্রাসা পড়তাম একটা আমল বা ছোটবেলার, যাই হোক ও আমাকে সাহস দিতে, তো ওই গাছের সামনে যে সময় গেলাম দেখলাম যে অবয়বটা পুরো বডি না, শুধু যে মুখ মানে গলা থেকে মুখ আইসা বলল যে যা আজকের মতোই যা, তোরা বাচ্চা গেলি যে কোনো কারণে, তোরা বাচ্চা গেলি, এই কথা বলার পরে তো আরো একটু ভয় আমাদের ভিতরে কাজ করতে শুরু করলো, পরে চিন্তা করলাম যাই যাই হোক মাদ্রাসায় যাই, এই ঘটনাটা কারোর সাথেই আমরা শেয়ার করতে চাইনি, যে হয়তো বা ওই যে না করছিল, আবার আমার মাথায় খেয়াল আসলো যে বিনিয়ামিন বলছিল, যা বিনিয়ামিন বলতো ওর ভিতর যেটা আসে ও আমাকে বলছিল যে কারোর সাথে কিচ্ছু শেয়ার করতে না, তো চিন্তা করলাম আজকে সরাসরি যেহেতু এই জিনিসটা দেখছি শেয়ার না করাটাই ভালো, তো এরকম এরকম ও আমাকে শুধু কিছুদিন ধরে বলে যে বন্ধু আমার কোন এক জায়গায় যাওয়া লাগবে, এমন একটা জায়গা আমি জানি না কোথায় যাব, কিন্তু ওকে পাওয়া যাবে, ওকে আমি বুঝতে পারছি ও কার কথা বলতে চাই, কিন্তু একটা যে সাহস আমার ভিতর আসবে সাহসটা নাই, আবার যেহেতু আমার থেকে একটু হেলদি ছিল, চিন্তা করলো মসজিদে একটা থাপ্পু তোমার রাগটুক করে, মানে নিজের ভিতরে একটা ভীত কাজ করতে লাগলো। তো কিছুদিন পরে হলো কি, ওরা দুই তিনজন মিলে পালায় গেল মাদ্রাসা থেকে, কোথায় যেটাকে বলে। পালায় যাওয়ার পরে ওর বাবা আসলো যে দুইজনের সাথে গেছে, ওরা দুইজন চলে আসছে। আমরা চারজনই ছিলাম হেফজখানায় নতুন মাদ্রাসা, আর হুজুরের মেয়ে পড়তো আমাদের সাথে। মানে হুজুরের বাসার ভিতরে মাদ্রাসা, তো এর জন্য এরকম হুজুরের যে ওয়াইফ ছিল আমরা খালাম্মা বলে রাখতাম, উনি পড়াইতো। তো এক প্রকার সন্তানের মতোই দেখাশোনা করতো আমাদেরকে, বিশ্ব আমাকে অনেক আদর করতো। যেহেতু সবচেয়ে দূরে আমার ওই সময় 7 বছর মাত্র বয়স, আমি মিরপুর থেকে পড়াশোনা করি, অনেক আদর করতো। তো যখন ওরা পালায় যায় হুজুর বা না বললে চলে যায়, যে যাদেরকে দিয়ে আমার মাদ্রাসাটা শুরু তারাই এখন নাই, একটা খুঁটির মতো। তো এরকম আমাদেরও মন খারাপ যে ও চলে গেল, আবার আসবে কি না আসবে না, এক দুই দিন থাকে আসার কথা। তো কিছুদিন পরে যে খবর পেলাম বিনিয়ামিন মারা গেছে, আল্লাহ জান্নাত বেশি করুক, ছাত্র অবস্থায় মারা গেছে। তো তারপরে কিছুদিন স্বপ্নে দেখলাম আমাকে কোন এক বিদেশি ভাষা, হয়তো বা আরবি বা ফার্সিয়ান এমন কিছু ভাষা হবে, কিছু একটা বললো, বলার পরে বললো, মানে কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল যে আগাম আমি কিছু একটা পাবো বা কিছু একটা হইতে যাচ্ছে এরকম। আর স্বপ্নের মধ্যেও স্বাভাবিক কোন মানুষের মতো আসে নাই, দেখলো যে উঠতে উঠতে আসলো আর বললো যে বন্ধু আমার তো হাফেজ হলো না, তোমরা যে আছো তোমরা পড়াশোনা করো, আর এই যে আমার একটা স্বর্ণের কোয়ান শিব, এটা তোমাকে আমি গিফট দিয়ে গেলাম, মানে স্বপ্নের ভিতরেই। আরো বাকি অনেক ভালো ভালো স্বপ্ন দেখছিলাম, তো এটা আমি নাই বলি, কারণ কিছু হুজুর বললো যে সব কিছু ইসলামিক কিছু ভালো স্বপ্ন মানুষের শেয়ার করতে নেই। বাস এতটুকুই বললাম যে ও লাস্ট যে সময় আমার সাথে দেখা করলো স্বপ্নের ভিতরে, বললো যে বন্ধু তুমি দেখা পাবে, একটা নাম বই লাগছে, আমার স্পষ্ট মনে হচ্ছে একটা মেয়েলি নাম বই লাগছে, কিন্তু হয়তো বা এতটা খেয়াল নাই, কথাটা বললামই তো কথাটা হয় অন্য কোনো ভাষায় ছিল, ফার্সি বা আরবি ভাষায়। তো ভাইয়া ওই বন্ধুকে হারালাম, তারপরে ওই মাদ্রাসা কিছুদিন পড়াশোনা করলাম, করার পরে যে কোনো একটা কাহিনীতে আমার ওই জায়গায় পড়াশোনা শেষ। তো আমি আবার আমাদের বাসায় এসে বললাম, তো এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। তো এখন আমার দ্বিতীয় স্টোরিটা শোনাতে যাচ্ছি, এটা আমার সাথেই ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনাটা হচ্ছে, যখন আগে বলছি আমি কাশপুর মাদ্রাসা পড়াশোনা করতাম, যখন আর কি ওই মাদ্রাসা থেকে চলে আসি, চলে আসার পর যেহেতু মাদ্রাসার একটা ভর্তির নিয়ম কানুন আছে, যেমন রমজান মাস কমই মাদ্রাসাগুলো যেগুলো আরবি বিষয়ক, তো রমজান মাসে ভর্তি হওয়া, তো আমি এখানে মিরপুর 14 একটা মাদ্রাসায় ভর্তি হই। আপনাদের চেনার জন্য বলতে চাই যে বর্তমানে যে আয়নাঘর আছে, আয়নাঘরের ঠিক যে কচুকের বাজারের সামনে যে মসজিদটা, ওইখানে আমার পড়াশোনা। তাহলে আপনারা চিনবেন ঘটনাটা আর কি বলি। তো দেখা গেল আমার মোটামুটি 7-8 পাড়া ওই সময় চলে। তো এই জায়গায় যখন আসি, আসার পর তো আমাদের মাদ্রাসার বর্ণনাটা দিই, মাদ্রাসা হলো দোতলা মাদ্রাসা, নিচে মসজিদ আর দোতলা আর কি আমাদের যে ক্লাস, হেফজখানা পর্যন্ত মোটামুটি 80 জন ছাত্র। আর যে আমাদের যে খাবার দাবার রুম, ওটা ছিল 3 তলা ছাদের মধ্যে, আর ওয়াশরুম ওইখানে। তো মোটামুটি আমরা যে সময় ক্লাসে থাকি, মোটামুটি আমাদের মাদ্রাসা বিচার, আমার ছোটবেলা থেকে আর কি কেউ যদি এমন থাকে যে ভূত স্টোরি আছে এইগুলো শোনার চেষ্টা করি। তো এমন এমন শুনি যে মাদ্রাসায় জিন আছে বা এমন কিছু। তো একদিন শুনতে ছিলাম যে কেমন জিনের কাহিনী। তো একজন একদিন একটা ঘটনা বলতে শুরু করলো, যে আমাদের যে বোর্ডিং ছিল প্রথম দোতলায়, তো ওই জায়গায় খাসি টসি জবাই করা হইতো খাবারের জন্য। তো ওই জায়গায় বলা হইতো যে ওই জায়গাটা একটু হন্টেড জায়গা, যে মাঝে মধ্যে রাত্রে বা অন্য অন্য সময় কিছু দেখা যায়। তো আমি বললাম দেখা যায় বলতে কি দেখা যায়, আমার যে বন্ধু তাকে বললাম যে কি দেখা যায়। তা সে বলল যে আমাদের মাঝে, তোমাকে একটা ঘটনা বলি, যে প্রায় 7-8 বছর আগে এই মাদ্রাসায়, আমি যে ঘটনাটা বলতেছি ওইটা 2010 সালের ঘটনা। তো ওই সময় বললো যে 7-8 বছর আগের দিকে, এমন যে সময় মাদ্রাসাটা আর একটু পুরাতন ছিল বা বাজার ছিল নিচে, ওটা বাজারের ভিতরেই মাদ্রাসাটা, কোচুকেট বাজার বলে যেটাকে, ক্যান্টনমেন্ট কোচুকেট বাজার। তো বলতেছে যে এই জায়গায় একটা ছেলে এরকম, মানে আমি যে বন্ধু থেকে বর্ণনা এরকম দিতেছিল, যে একটা ছেলে এরকম ওই বোর্ডিং এর সামনেই ওর বিছানা ছিল রাত্রে, ও দেখতে পারলো যে একটা ইজি চেয়ারের মধ্যে যেভাবে আর কি মানুষ ঢেলান দেওয়া শোয় বা বসে, এরকম একটার ভিতরে ও নানা অবয়ব বসা একজন লোক বলতেছে যে ওর নাম ছিল সেলিম বা এমন কিছু একটা, যে দেখো আমি তোমার নানা হই, আমি তোমার নানা হই, তুমি আমার কাছে আসো। ও আবার নাকি ঘুমের ভিতরে বলতেছে কেন আমি তোমার কাছে যাব, কেন আমি তোমার কাছে যাব। এই কথা বলার পর বললো যে আসবি না, আচ্ছা ঠিক আছে। তো বড় একটা নকাশা কি করলো, পায়ের ঠিক উপর থেকে এমন ভাবে একটা থাপা দিল যে প্রায় এক মুষ্টি গোস্তর মতো গায়েব, মানে শেষ। ওই জায়গায় কোনো গোস্ত বলতে কিছুই নাই। তো এই ঘটনাগুলো বললো, পরে বললো ছেলেটাকে, আমি বললাম তাহলে তো আমারও কেমন কিছু স্টোরি আছে, আমার সাথে আছে। তবু ওই ঘটনা ঘটানোর পরেই দেখা গেল যে ছোটবেলার থেকে আমার একটু প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে ভাল লাগে বা নিজের সাথে হয়েছে এগুলাতে মানে একটা ইন্টারেস্ট হয়। তারপর আমি চিন্তা করলাম কি, তাহলে নিজে আমি দেখলাম যে কবিরাজ দাতাও অনেক জিনপরি দেখে বা অনেক কিছু করে, তো আমি কি করলাম যে নিজে নিজে আগ্রহ করলাম যে আমি কিছু বইপত্র পড়ি যে কিভাবে শক্তিটা অর্জন করা যায়। ছোটবেলা থেকে নিজেকে মানে একা একা চলাফেরা করতে পছন্দ করতাম, বলে রাখি ছোটবেলা আমি একবারে কম কথা বলতাম বা বেশি কথা বললেও মানে বেশি মানুষের সাথে চলাফেরাটা আমার পছন্দ ছিল না, চুপচাপ থাকতাম বা একাকিত্ব থাকতে পছন্দ করতাম। তো দেখালে একাকিত্বটা থাকাটাই আমাকে মানে আগ্রহ বাড়ায় যে কিভাবে আমি অ্যাবনর্মাল যে জিনিসগুলো আছে এগুলোর সাথে আর কি আমি যুক্ত হব। তো দেখা গেল আমি লাইব্রেরিতে যাইতাম যে জিন পরিবেশক বা কিভাবে ডাকা যায় বা কিভাবে এগুলোর সাথে সংযুক্ত হওয়া যায় বা কিভাবে এগুলোর সাথে মানে এক কথায় কি লাগে থাকে যে এমন একটা জিনিস নিজের ভিতর থেকে কাজ করা শুরু করলো। তো আমি আগে স্টোরিতে বলছি যে আমার একটা বন্ধু মারা যাবিনি, আমি এইসব বিষয়ে কাহিনী নিয়ে আল্লাহ মাহমুদ ভালো জানে। তো যাই হোক, এর ভিতরে একটা জিত ছিল বা এমন কিছু ছিল যে কিছু একটা শিখবো আমি এই বিষয় নিয়ে। তো এমন করতে করতে দিনগুলো আস্তে আস্তে টুকটাক দেখলাম যে সূরা ফাতিহা দেয়া হবে এমন, আর যেহেতু আমি মাদ্রাসায় পড়তাম হেফজখানে, তো দেখা গেল যে সহজেই জিনিসগুলো পাইতাম যে অমুক সূরা দিয়ে এমন কিছু করা যায়। আবার বলে রাখা ভালো, একটা প্রচলিত কথা আছে যে 41 বার সূরা জিন যদি কেউ টানা পড়ে একাকিত্ব ছাদে, যে কোনো একটা জিন দেখা করতে আসে বা যেমন জিনের দেখাটা মিলে। তো এমন একটা সময় হলো কি, তো আমি কয়েকবার চেষ্টাও করছি যে ছাদে একা একা যাই, একটা সাহসের তুলনা ছিল ছাদে একা একা যাই এমন এমন কিছু করি। তো ওই জায়গার থেকে হলো কি, তো রমজান মাসে এমন টুকটাক এরকম করতেছি ছাড়তেছি, মানে এরকম আগ্রহ নিয়ে আর করি না যে একেবারে শিখবই, যে শিখতে চাই বা কোনোদিন যদি হয় এরকম আর কি, মানে যেসময় ভালো লাগে এসব জিনিস নিয়ে আর কি একটু ঘাটাঘাটি করি। তো দেখা গেল কি, রমজান মাস শেষ হয় যে সময় আমার আপনার ঈদের দিন, আমার বাসাটার বর্ণনা দেই, বাসাটার বিষয়টা তিন সেট বাসা ছিল, এটি আমার জন্মস্থান বাসায় পুরাতন কচুক্ষেত্রের লারাসর স্কুল নামে একটা স্কুল আছে, তো ওইটার ওইদিকে আশেপাশে আমাদের বাসা, আমার জন্মস্থান বাসা ওইটা। তো ওই জায়গায় হয় কি যে ছোট ছিলাম, তো ঈদের দিন আমাদের যে তিন সেট বাসাটা ছিল অনেক 10-11 ঘটনা বলতেছি, ওই টাইমে তো এছাড়া আজান দিছে। তা আমার বাবা কোন তিন সেট বাসা সিস্টেমগুলো আপনারা জানেন যে দেখা যায় যে কয়েকটা রুমের জন্য একটাই গোসলখানা বা দুই তিনটা গোসলখানা মানে সবাই একসাথে ব্যবহার করে। তো আমার বাবা পাঁচক তো নামাজি লোক, মাও ধার্মিক লোক মোটামুটি সবাই, আর আমিও যেহেতু মাদ্রাসায় পড়তাম তো ধার্মিক ফ্যামিলি হিসাবে আমার বাবা পাঁচক তো নামাজও পড়ে আলহামদুলিল্লাহ ভালো। বলে রাখা ভালো, আমার একটা ঘটনার ক্ষেত্রে বলি যে আমার বাবা নেভিতে সিভিল একটা জব করে আর কি, এই বনানী হেডকোয়ার্টারে আছে। তো যাই হোক, তো এছাড়া আজানের সময় হলো কি, আম্মু বলতেছে যে বাবা আজকে ঈদের দিন, এসে নামাজটা পড়বি না, আব্বু তো উজু করতে চলে গেছে যে নামাজ পড়তে যাবে 8টা থেকে 8টার দিকে হয়তো বা নামাজ, আমার যতটুকু মনে পড়ে ওই সময় আমার আট পাড়া হেফজ হয়, মানে মোটামুটি আট পাড়া হেফজ হয় আর কি, কোরআন শরীফের 30 পাড়ার মধ্যে আট পাড়া হয়। তো এমন টাইমে আমি দেখলাম যে আমাদের ঘরের বর্ণনাটা, ঘরের যে দরজার বর্ণনাটা দেই যে জালনা সিস্টেমের মতো দরজাটা, মানে দুই দিকে লোহার দরজা একসাথে লাগা কি ছিটকানি মারানো লাগে। তো আমি দেখলাম যে আমার মা হলো একবারে যে বিছনাটা উঠবে যেদিক দিয়ে ওই জায়গায় শোয়া, আর আমি হইলাম মানে দেয়ালের সাথে কিনারে আর কি, বিছনার কিনারে আমি আর আমার মা শুয়ে আছি। তো আমার মা যখন বলল যে বাবা আজকে ঈদের দিন কি ব্যাপার, তুমি কি নামাজ পড়বা না ইশারে, তো ওই টাইমে আজানটা শেষ শেষ হবে এমন টাইম, তো আমি দেখতে পেলাম যে মোটামুটি 4 থেকে 4.5 ফুটের একটা পুরুষ লোক, কিন্তু অনেক বৃদ্ধ, কেমন বৃদ্ধ আমি বলি 80 থেকে 85 বছর বয়সী যদি কোনো একটা বৃদ্ধ লোক দেখা যায়, তা আবার কি মুখে বা শরীরে কোনো পশমের কোনো চিহ্ন নাই, কিন্তু লোকটা মোটামুটি একটু আর কি হেলদি, একেবারে কালো কুচকুচে লোক। এর মাঝখানে হলো কি, কালো কুচকুচে লোকের উপরে মানে বাদামি কালার, যেমন একটা কালার কালো বললে হবে না, শ্যামলার মধ্যে কিন্তু চেহারা টুহারা সব স্পষ্ট দেখা যাচ্ছে, আর এর মধ্যে যদি কোনো একটা বৃদ্ধ লোকের উপরে মানে পুরোপুরি এক জায়গাতে ঘাইমা আসলো বা এমন বলতে পারি যে তার শরীরে এক দেড় কেজি সরিষার তেল ঢেলা দিলে আর কি কেমন হতে পারে শরীরটা। না একটু চিন্তা করুন, মানে এমন একটা শরীর আমাদের দরজা দিয়ে ঢুকে চেষ্টা করলো, তো দরজাটা লোহার হওয়ার ক্ষেত্রে কেমন যেন একটু মানে আটকায় গেল। তো কি করলো, ওই গেট দিয়ে না ঢুকে দেয়াল ভেদ করে ঢুকলো। মানে একটা যেমন আর কি অদৃশ্য জিনিসে যেমন একটা শক্তি থাকে যে কোনো ছায়ার মতো বা বাতাসের মতো একটা দেয়াল ভেদ করে ঢুকতে পারে এরকম আর কি। তো যখন আর কি এরকম ঢুকলো, ঢোকার পরে দেখলাম আমার আম্মুকে টপকে, আমি আগেই বললাম যে আমি ছিলাম বিছনার একেবারে কিনারে আর আমার আম্মু হলো বিছনায় উঠতে যাওয়ার সময় এইখানে আর কি। তো এই টাইমে যে সময় উঠলো, উঠার পরে দেখলাম আমার আম্মুকে পার করে আমার বুকে বসলো। বুকে বসার পর আমার গলা চিপে ধরলো, তারপরে মনে হলো যে আমার ভিতরে আর কোনো শক্তি বা আমার যে নিজস্ব একটা শক্তি আছে আমি সব শক্তি হারাই ফেললাম, যে আমাকে কেউ রিমোটের মাধ্যমে মনে কন্ট্রোল করা শুরু করলো। তো আমি সবকিছু টের পাওয়ার চেষ্টা করলাম যে আমি কি করতেছি বা কি বলতে চাইতেছি, কিন্তু মনে হচ্ছে যে আমার কোনো শক্তি বা আমার কথা আমি বলতে পারতেছি না বা আমার হাত পা আমার হওয়া সত্ত্বেও আমি কোনো হাত পা দিয়ে কোনো কাজ করতে পারছি না। তো এই এক অবস্থা। তা আমি আবার করলাম কি, সাথে সাথে আম্মুর বুকের উপর যা বসলাম। তা আম্মু তো বুঝতে পারছে যে কিছু একটা হইতে যেতেছে। তো আম্মু করলো কি, আম্মু বলে রাখা ভালো, আম্মু আমার সিংহ, আমি তেমন রাশি টুসি এরকম বিশেষ একটু কমই করি, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, তাকদীর আমার একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। তবু আর কি যতটুকু শুনি যে এইগুলার সাথে কিছু একটা কানেকশন থাকে। তো দেখা গেল যে আমি করলাম কি, আম্মু আবার একটু ভয় পায় কম, যে আমি এমন শুনছি যে আমার মার সাথে ছোটবেলা থেকে এমন কিছু একটা থাকে যে ছায়ার মতো মাঝে মধ্যে আম্মুর সময় হালে ওই সময় একটা ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরে, কিন্তু আম্মুর এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। আগেই বলছি আমার আম্মু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আর বলে রাখা ভালো আমার মা যতটুকু পারে সবসময় উজু অবস্থা থাকার চেষ্টা করে, এমনকি রান্না বান্নাটাও উজু অবস্থা করার চেষ্টা করে। আম্মু বলে যে এই কারণে হয়তো বা আমার কোনো ক্ষতি করতে পারে না জিনিসটা। আরে যাই হোক, ঘটনায় যাই, তারপরে হলো কি, যে সময় আমি আম্মুর বুকে বসি, বুকে বসার সাথে সাথে দেখতেছি যে আম্মু সুরা ইখলাস বা কিছু আরবি কিছু শব্দ বলা শুরু করতেছে। আমার এখনো স্পষ্ট আছে সুরা ইখলাসটাই আম্মু পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ যেটা চূড়াটা। তো আমি দেখতেছি কি, আমার হাত দিয়ে আমি বারবার আমার মার যে মুখ চাইপা ধরতেছি, এক হাত দিয়ে গলা চাইপা ধরতেছি আর এক হাত দিয়ে মুখ ঢেকে ধরতেছি। তো আমাদের পাশেই হলো তিন বোন ছিল, আমেনা এরকম আর কি, যাই হোক ওনাদের নাম মনে নাই। ওনারা আবার কি আমাদের বাড়িওয়ালার মেয়ের যে বিয়ে হয়েছে ওই বিয়ের ভিডিও আছে ওনারা দেখতেছে। তো একটু পাশে কিন্তু আমাদের দরজার বাইরেই ওনারা দেখতে হবে তিন সেট বাসা। তো একটা ডাক দিলে আমার আম্মু জোরে জোরে ডাকতেছে, এই আমেনে ফাতেমা বলে ডাকতেছে। তো তারা কেউ আর কিছু শুনবে এরকম কোনো সিচুয়েশন নাই, কিন্তু একটু আস্তে ডাক দিলে কিন্তু তাদের শোনার কথা। কিন্তু ওই যে আমি এক হাত দিয়ে গলা চাপ দিয়ে ধরতেছি, তো যেভাবেই হোক জোরে আমি আবার করলাম কি, যে সময় দেখলাম আমি জোরে আবার ওই মুহূর্তে আমাকে কিন্তু এখনো ছাড়ে নাই, ওই মুহূর্তে আব্বু বইলা জোরে একটা ডাক দিছি যে সময়, আর ডাকটা এত জোরে ছিল যে পুরো বাড়ি সবাই যেন কাঁপা উঠল। তো তখন আব্বু আসলো, আমার এখনো মনে আছে আব্বু আসলো, আসার পরে বলল বাবা তোমার কি হয়েছে, বাবা তোমার কি হয়েছে, আমাকে সাথে সাথে কোলে নিল আম্মুর ওই জায়গা থেকে সরা। আব্বু আম্মু তো আম্মু ঠিক আবার আব্বু একটু ছুরা কালাম কোরআন শরীফ পড়তে পারে, আমার আম্মু কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু টুকটাক নামাজের দোয়া দুরুদ এগুলো পারে। তো আব্বু বলল বাবা তুমি না আয়াতুল কুরসি পড়ো, তুমি আয়াতুল কুরসি পড়ো শুরু করো তাহলে। ঠিক আছে, আমার ভিতরে এরকম কোনো কাজ করতেছে না। তো ওই টাইমে আমার কোনো খেয়াল ছিল না, সে আব্বু কোলে নিল। পরে আর কি শুনলাম বা আব্বুর মুখে ডাকটা দেখলাম যে সাথে সাথে আমার নখ গুলা স্বাভাবিকের তুলনায় এক দুইটা নখ অনেক বড় হয়ে যায়। তা আমি আবার করলাম কি, নখ দেওয়ার সাথে সাথে আমার আব্বুকে খামচি মারলাম, মানে একটা আর কি শেষা টান যেটা বলে, খামচি তো হলো আর কি বাঘের মতো এটা না আর কি, নখ দিয়ে টান দিলাম গালের ভিতর, সাথে সাথে আব্বুর ওইখানে একটা ডাক। আব্বু বুঝতে পারছে যে পরিস্থিতি মানে ধরার বাইরে চলে যেতেছে। তো আমার বাবা করলো কি, আমাদের ওইখানে একটা মসজিদ আছে মসজিদুল আকরাম, তো উনার পিছনে নামাজ পড়ে আলাউদ্দিন সাহেব। তো এসারের সময় হুজুর ছিল না, যে বড় হুজুর আলাউদ্দিন সাহেব উনি ছিল না, তো মুয়াজ্জিন হুজুর সাহেব ছিল বাসার সাহেব। উনি করলো কি মোটামুটি এক দুইটা ছুরা স্বাভাবিক যে ছুরাগুলো আর কি পরে পরে বললো যান আপাতত নিয়ে যান, এখন আর সমস্যা না হইতে পারে এসার নামাজের পর পর আর কি। পরে বাসায় আসলাম, বাসায় আসার পর আমি যেটা দেখলাম, যারা শুনতেছেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমাদের বাসা দিয়ে চোখে ছেড়ে আয়নার দিকে আমি তাকালাম, মানে এতটুকু একটা ভয়ঙ্কর চেহারা যে একটা হতে পারে তা মানুষের বা আমার চেহারার কথা আমি বলতেছি। আমি দেখলাম আমার গলার ভিতরে ঠিক 9টা দাগ। ও যে আমাকে গলাটা চাইপা দিচ্ছে যেই জায়গায়, আমি কল্পনা করতে লাগলাম ঠিক সেই জায়গায় 9টা মোটা মোটা আঙ্গুলের দাগ, ইভেন কি আমার চোখের নিচে কালো দাগ আর মুখে মুখটা এমন কালো হয়ে গেছে। বলে রাখে ভালো, ছোটবেলায় যে মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় একটা সুন্দর একটা চেহারা ছিল, সুন্দর ফ্রেশ চেহারা ভিতরে মানে এতটা ভয়ঙ্কর একটা চেহারা। আমি দেখা গেল যে আমি গেছে এক সপ্তাহে আয়নার সামনে নিজের চেহারা নিজে দেখতে ভয় পাওয়া শুরু করি, এত একটু খারাপ চেহারা হলো। তারপরে দেখলো যে বাবা মা আসলেই তো ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে আমাদের ছেলের সাথে। তো আমরা দুই ভাই বোনে, যেহেতু আমি বংশের বড় ছেলে, বাবা আমার একটাই ছেলে সন্তান, বড় বোন আছে আমার, বিয়ে হয়েছে আমার সামনে এখন। তো চিন্তা করলো আমার এতটুক ছেলের এত বড় কি হয়ে গেল আমার ছেলের সাথে এটা হইতেছে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এরকম গলায় দাগ, চোখের নিচে দাগ, ঘুমাইতেছে ঠিকভাবে তাও কেন চোখের নিচে দাগ, খাবার খাইতেছে না, একা একা মিট মিট করে কি বলে না বলে। তো দেখা গেল কিছুদিন পর খবর পেল একটা কবিরাজ আনলো। কবিরাজ আনার পর দেখা গেল যে কবিরাজ যে সময় ধ্যানে বসলো, বসার সাথে সাথে কি বলবো আপনাদেরকে, কবিরাজ সাথে সাথে ভয় পেয়ে বললো যে এতটুক একটা বাচ্চার পিছনে এত শক্তিশালী জিন কিভাবে থাকতে পারে। তো আমাকে বলতেছে এটা সম্ভব কিভাবে, ওই যে জিনে যে পাওয়ারফুল যে জিন ওর শরীরে ঢোকার সাথে সাথে তো ওই কাপাটে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, মানে এত বড় একটা জিন, মানে জিনের বাচ্চা যেটাকে বলে আর কি, পানির নিচের জিন ওরা চলে। তো এটা আমাকে বলতেছে তুমি কি করছো, তুমি কি জানো? আমি বললাম না, আমি তো ওনার সাথে, তুমি তো বড় সর একটা বেয়াদবি করছো, ওনার বর্ণনা মতে তুমি বড় সর একটা বেয়াদবি করছো, এর জন্য তোমাকে এই শাস্তি দিতে চাই বা তোমাকে মাইরা ফেলতে চাইতেছে, সাথে সাথে তোমার যে মার রাশি সিংহ রাশি যেরকম ভাবে ও চায় যে, হয়তো ওই যে জিনটার কথা বলছে আমার মনে পড়তেছে না, ওই জিনেদের স্বভাব হলো হয় আপন মানুষের হাত দ্বারা কষ্ট দেওয়া বা আপনি কোন আপন মানুষকে কষ্ট দিবেন, মানে আপন মানুষ দ্বারা ক্ষয়ক্ষতি দ্বারা করতে চায় ওই জিনগুলো মানে নিজ হাতে। তো হলো কি এমন ভাবে জিন পরে বলতেছে যে আসনে, আমার আম্মুকে বললো একটা তেলের বোতল আনেন, তেলের বোতল আনলো, তারপরে দেখা গেল বললো যে একটা কাচের গ্লাসে পানি আনা হোক। পানি আনার পর হলো কি কবিরাজ যেটা ছিল যে ওনার মাথার উপরে গ্লাসটা রাখছে, গ্লাসটা রাখার পর বলতেছে যে তুমি মাপ চাও, তুমি যে জিনের সাথে বেয়াদবি করছো তোমার বেয়াদবিটা কি বলতে পারো? আমি কই না। আমি বললাম কেন মাপ চাও, আমার দোষটা কি? পরে বললো যে তোমার দোষটা কি, ওই যে তুমি কাশপুর যে সময় পড়াশোনা করতা ওই টাইমে তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেফ ফালাইছিল আর ওইটা ছিল ওনাদের আনাগোনা যাওয়ার জায়গা, তো ওনারা যেহেতু জিনের একটা সম্রাট বা বাদশার মতো এর জন্য ওনার অনেক লাগছে, যা ওনার যে ওনার নিচে যারা জিনগুলো আছে তারা চিন্তা করলো যে আমাদের সর্দারের উপরে ছেপ ফেলাইছিল ওই ছেলেকে বাঁচতেই দেওয়া যাবে না। তো আমি আবার ছিলাম যে আমি কেন তার কাছে মাপ চাবো, তারই তো আমার কাছে মাপ চাওয়া দরকার যে আমাকে এতটা কষ্ট দিচ্ছে, আমি তো ওনার তো অদৃশ্য জিনিস আর অদৃশ্য জিনিস স্বাভাবিক আর ওনার উপরে আমি তো জানিও না যে উনি এখানে ছিল, তা আমি যে ছেপটা ফালাইছি আমি তো ইচ্ছা করে ফালাইনি। তো দেখা গেল যে কবিরা সেরকম তাবিজ দেয়, একটা রূপার চেনে তাবিজ দেয়, অনেক ভয় ঘটনা পরে পরে অনেক রিকোয়েস্ট করে যে দেখেন আপনাকে হয়তো চিনতে পারে না বুঝতে পারে না, আপনি নিজেই বুঝুন যে কতটুকু একটা বাচ্চা আপনার ক্ষমতা সম্পূর্ণ ও এখনো বুঝতে পারতেছে, তো আপনি মাফ করে দেন, আপনি কি কিছু চান কিনা সেটা বলেন, যে আপনার কি কোনো ভোগটুক কিছু দেওয়া লাগবে কিনা, আমি তো বুঝতে পারছি আপনি অনেক বড় শক্তিশালী একটা চিন্তা। তারপর বললো না আমি কিছু চাই না, আমি আর বড় সড় একটা ক্ষতি করে দেবো যে ও যেন আর কোনো সময় সবসময় আমার কাছে মনে রাখে, আর ওকে বলে দিবা ও যেন কোনো সময় রাস্তায় প্রয়োজন ছাড়া কোনো সময় স্যাপ ট্যাপ না ফেলায়, আর ওকে বলে দাও ওর আশেপাশে যারা আছে পরিবারের কেউ যেন এই ভুলগুলো না করে, যদি আরেকবার কোনো ভুল করে তাহলে ওর অনেক বড় শাস্তি হতে পারে। তো আমাকে বারবার বলছে মাপ চাও, কিন্তু আমি তো মাপ চাইতে ইচ্ছুক। তারপরে বললাম বুঝতে পারছি ছোট বাচ্চা, যতই হোক আমরা খারাপ জাতি তা আমাদের ভিতরে একটু বুঝ শক্তি আছে, যাও ওকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমার যেদিনেই ওর এই বিষয়টা মনে পড়বে ওদিন করে আমি আসবো যে কোনো একটা শাস্তি দিয়ে যাবো। তো এইটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ মিলন ভাই, নিশ্চয়ই আবারও যদি দেখা হয় আপনার কাছে থাকা অন্যান্য অভিজ্ঞতাগুলো আমরা শুনব। কথা হলো মিলন ভাইয়ের সাথে, উনি ছিলেন আমাদের আজকের ভূত স্টুডিওর সর্বশেষ বন্ধু। দেখতে দেখতে আজকের এপিসোডে একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, শেষ পর্যায়ে এসে অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ঝটপট কিছু নাম পড়ে ফেলতে চাই। জয়ন করছেন শারমিন ইন দ্য কোহিনুর রয়েছেন, অর্ণব রয়েছেন, সুরাইয়া রয়েছেন, শরীফ হাওলাদার রয়েছেন আমাদের সাথে, মিনহাজ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধুটি নওগাঁর মেয়ে, যুক্ত রয়েছেন রাহুল, যুক্ত রয়েছেন নাজমুল হোসেন, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে নুজাইফা, যুক্ত রয়েছেন আমাদের সাথে প্রণব, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুর রাব্বি, যুক্ত রয়েছেন আমাদের সাথে মিনারা, যুক্ত রয়েছেন আজমিনুর, যুক্ত রয়েছেন আমাদের সাথে ওয়ারিশ, যুক্ত রয়েছেন আমাদের সাথে প্লাবন, যুক্ত রয়েছেন আমাদের সাথে শ্রীফাত, যুক্ত হয়ে গেছেন ফিরোজ, মন পাখি, সম্রাট যুক্ত হয়েছেন আমাদের সাথে, রোশনী যুক্ত হয়েছেন আমাদের সাথে, পিঙ্কি যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোনালিসা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আমাদের সাথে যুক্ত আছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে সৌরভ, আচ্ছা সৌরভ হবে, সানি যুক্ত রয়েছেন, অধরা যুক্ত রয়েছেন, আরিফুল যুক্ত রয়েছেন, সিনথিয়া সহ আরো অনেক অনেক বন্ধু। সো ফেসবুক, ইউটিউব এবং SMS এ অনেকেই আমাদের সাথে জানান দিয়েছেন আমাদের সাথে থাকার কথা, প্রত্যেকটা বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আগামী পর্বে আরো কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন বন্ধুদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সময় পেলে জাগো FM এর বিভিন্ন অনুষ্ঠানগুলো উপভোগ করবেন। আর যখনই আপনার কোনো মতামত দেওয়ার ইচ্ছে হবে, জাগো FM কে নিয়ে হোক আর যুদয়কে নিয়ে হোক, যে কোনো বিষয়ে আপনি সরাসরি আপনি আমার পেজের ইনবক্সে আর যুদয়ের পেজে জানাতে পারেন। অ্যাটলিস্ট আমি অবগত হব অ্যাজ এ অপারেশন হেড যে হ্যাঁ, আমার বন্ধুরা জাগো FM কে এইভাবে দেখতে পছন্দ করে, তারা এই আরজেটাকে বেশি পছন্দ করছে, কিংবা এই আরজে এই প্রোগ্রামটা নিয়ে তারা আরো এই মতামত দিয়েছে। সো সেটা আমার জন্য হেল্পফুল হয়। এই জন্য জাগো FM এর পেজের পাশাপাশি আমি সবসময় বলি আর যুদয়ের পেজটাকেও আপনারা যখন আপনাদের কাছে রাখবেন, তখন আমার কাছে মেসেজগুলো সরাসরি আসবে এবং ওই অনুযায়ী আমি চেষ্টা করি ডেভেলপমেন্টটা, অ্যাটলিস্ট আমি যেহেতু সরাসরি মেসেজগুলো পাই, কারণ একটা রেডিও বা একটা টেলিভিশন আমার কাছে মনে যা কিছু করে সেটা তার অডিয়েন্সের জন্য, সেটা তার দর্শকের জন্য, সেক্ষেত্রে সরাসরি ফিডব্যাক দেওয়ার জন্য যেহেতু ফেসবুক একটা চমৎকার মাধ্যম, আর ফেসবুকে আর জি উদয় একটা পেজ আছে যেখানে প্রায় 3.2 মিলিয়ন পিপল রয়েছে, সো ওয়াই নট সেখানে আপনি থাকবেন, আর সেইখানে সেন্ড মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার মেসেজটা পাঠাবেন, অ্যাটলিস্ট সরাসরি মেসেজটা তো আমার কাছে আসবে। এই ব্যাপারটাও তো আমাদের জন্য লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। সো লাইফে যত পারেন সহজ সরলভাবে জীবনটাকে কাটান, এই প্রত্যাশা রেখে আজকের মতো উদয় বিদায় নিচ্ছে। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, জাগো FM 94.4 শুনতে থাকেন, শুভরাত্রি।